গপ মিলে ঠিক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ মিলে ঠেকের আজকের গপ্প বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি দ্বিতীয় ও শেষ পর্ব। শুরু করার আগে প্রথম পর্বে কি হয়েছে ছোট্ট করে বলে দিই। মহেন্দ্র বিয়ে করে আশালতাকে, তবে নবদম্পতির মাঝখানে এসে পড়ে বিনোদিনী এবং বিহারি। শুরু হয় অদ্ভুত এক টানা পোড়েনের সম্পর্ক। ইতিমধ্যে আশা অন্নপূর্ণার সঙ্গে দেখা করতে যায় এবং সেখানে বিহারীর সঙ্গে তার দেখা হয়। অপ্রস্তুত আশা মহেন্দ্রকে চিঠি লেখে এবং জানায় মহেন্দ্র যেন তাড়াতাড়ি এসে আশাকে নিয়ে যায়। তারপর তাহলে শুরু করা যাক।
সেদিন সকালে মহেন্দ্রের শরীর মনে একটা অবসাদ উপস্থিত হল। ফাল্গুনের মাঝামাঝি গরম পড়তে শুরু করেছে, বেলা হয়ে গেল, মহেন্দ্র স্নানে গেল না।
ঠাকুরপো, তোমার আজ হলো কি? স্নান করবে না? খাবার হয়ে ও কি শুয়ে আছো যে? অসুখ করেছে? মাথা ধরেছে? কই দেখি।
এই বলে বিনোদিনী কাছে এসে মহেন্দ্রের কপালে হাত দিল। মহেন্দ্র অর্ধেক চোখ বুঝে বলল,
আমার শরীরটা তেমন ভালো নেই, আজ আর স্নান করব না।
স্নান না করো, দুটো খেয়ে নাও।
বিনোদিনী পীড়াপিড়ি আর উৎকণ্ঠিত যত্নে মহেন্দ্রকে খাওয়াল। খাবার পর মহেন্দ্র আবার নিচের বিছানায় এসে শুলে বিনোদিনী শিয়রে বসে ধীরে ধীরে তার মাথা টিপে দিতে লাগল।
তোমার তো এখনো খাওয়া হয়নি, তুমি খেতে যাও।
বিনোদিনী কিছুতেই গেল না। অলস মধ্যাহ্নের উত্তপ্ত হাওয়ায় ঘরের পর্দা উঠছে। প্রাচীরের কাছে কাঁপা কাঁপা নারকেল গাছের অর্থহীন মর্মর শব্দ ঘরে ঢুকছে। মহেন্দ্রের হৃৎপিণ্ড ক্রমশই দ্রুততর তালে নাচতে লাগল এবং বিনোদিনীর ঘন নিঃশ্বাস সেই তালে মহেন্দ্রের কপালের চুলগুলো কাঁপাতে থাকল। কেউ কোনো কথা বলছে না। মহেন্দ্র মনে মনে ভাবতে লাগল,
অসীম বিশ্ব সংসারের অনন্ত প্রবাহের মধ্যে ভেসে চলেছি, তরণী ক্ষণকালের জন্য কখন কোথায় ঠেকে, তাতে কার কি আসে যায়, কতদিনের জন্যই বা যায় আসে।
মাথার কাছে বসে কপালে হাত বোলাতে বোলাতে বিউহল যৌবনের গুরু ভারে ধীরে ধীরে বিনোদিনীর মাথা নত হয়ে আসছিল। একসময় তার খোলা চুল মহেন্দ্রর গাল স্পর্শ করল। বাতাসে আন্দোলিত সেই চুলের কম্পিত মৃদু স্পর্শে তার সমস্ত শরীর বারবার কেঁপে উঠল। হঠাৎ যেন নিঃশ্বাস তার বুকের কাছে অবরুদ্ধ হয়ে বেরোবার পথ পেল না। ধড়ফড় করে উঠে বসে মহেন্দ্র বলল,
না, আমার কলেজ আছে, আমি যাই।
এই বলে বিনোদিনীর মুখের দিকে না তাকিয়েই সে উঠে দাঁড়াল। সেদিন মহেন্দ্র তাড়াতাড়ি কলেজে চলে গেল, কিন্তু পড়াশোনায় মন দিতে অনেকক্ষণ বৃথা চেষ্টা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এল। ঘরে ঢুকে দেখল বিনোদিনী বুকের তলায় বালিশ টেনে নিয়ে নিচের বিছানায় উপুর হয়ে কি একটা বই পড়ছে, একগাছা কালো চুল পিঠের উপর ছড়ানো। বোধহয় সে মহেন্দ্রের জুতোর শব্দ শুনতে পায়নি।
বিজন বনবেষ্টিত ভগ্ন গৃহে বাস করিতে লাগল।
ও গো করুণাময়ী, কাল্পনিক লোকের জন্য হৃদয়ের বাজে খরচ করো না। কি পড়া হচ্ছে শুনি।
বিনোদিনী ত্রস্ত হয়ে উঠে বসে তাড়াতাড়ি বইখানা আঁচলের মধ্যে লুকিয়ে ফেলল। মহেন্দ্র কেড়ে নেবার চেষ্টা করতে লাগল।
আরে দাও!
মহেন্দ্রের বুকে তখন তোল পার হচ্ছে। অনেকক্ষণ হাতাহাতি কাড়াকাড়ির পর পরাজিত বিনোদিনী থেকে মহেন্দ্র বইখানা ছিনিয়ে নিল।
ও বাবা, আমি ভেবেছিলাম খুব একটা গোপনীয় কিছু হবে, এত কাড়াকাড়ি করে শেষকালে কিনা বিষ বৃক্ষ বেরোল।
আমার আবার গোপনীয় কি থাকতে পারে শুনি?
এই মনে করো যদি বিহারীর কাছ থেকে কোনো চিঠি আসত।
নিমেষের মধ্যে বিনোদিনীর চোখে বিদ্যুৎ খেলে গেল। মহেন্দ্র তার হাত ধরে বলল,
মাফ করো, মাফ করো, আমার পরিহাস মাফ করো।
বিনোদিনী তাড়াতাড়ি হাত ছিনিয়ে নিয়ে বলল,
পরিহাস করছ কাকে? যদি তার সঙ্গে বন্ধুত্ব করবার যোগ্য হতে তবে তাকে পরিহাস করলে সহ্য করতাম। তোমার ছোট মন, বন্ধুত্ব করবার শক্তি নেই অথচ ঠাট্টা।
বিনোদিনী চলে যেতে উদ্যত হলে মহেন্দ্র দু হাতে তার পা জড়িয়ে ধরে তাকে বাধা দিল।
আরে কোথায় যেও না বোঠান।
এমন সময় একটা ছায়া পড়ল। মহেন্দ্র বিনোদিনীর পা ছেড়ে চমকে মুখ তুলে দেখল, বিহারী। বিহারী স্থির দৃষ্টিতে উভয়কে দগ্ধ করে শান্ত ধীর স্বরে বলল,
অত্যন্ত অসময়ে উপস্থিত হয়েছি, কিন্তু বেশিক্ষণ থাকব না, একটা কথা বলতে এসেছিলাম। আমি কাশী গিয়েছিলাম, জানতাম না সেখানে বউ ঠাকুরন আছেন। না জেনে আমি তার কাছে অপরাধী হয়েছি। তার কাছে ক্ষমা চাওয়ার অবসর নেই, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার মনে জ্ঞানে অজ্ঞানে যদি কখনো কোনো পাপ স্পর্শ করে থাকে, সেজন্য তাকে যেন কখনো কোনো দুঃখ সহ্য করতে না হয়, তোমার কাছে আমার এই প্রার্থনা মহিন্দা।
বিহারীর কাছে দুর্বলতা হঠাৎ প্রকাশ পেল বলে মহেন্দ্রের মনটা যেন জ্বলে উঠল। এখন তার ঔদার্যের সময় নয়।
ঠাকুর ঘরে কে না, আমি তো কলা খাইনি। তোমাকে দোষ স্বীকার করতেও বলিনি আর অস্বীকার করতেও বলিনি, তবে ক্ষমা চেয়ে সাধু হতে এসেছ কেন?
বিহারী কাঠের পুতুলের মতো কিছুক্ষণ আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। কথা বলবার প্রবল চেষ্টায় তার ঠোঁট কাঁপতে লাগল।
বিহারী ঠাকুরপো, তুমি কোনো উত্তর দিল না। ওই লোকটি যা মুখে আনল তাতে ওরই মুখে কলঙ্ক লেগে রইল, সে কলঙ্ক তোমাকে স্পর্শ করেনি।
বিনোদিনীর কথা বিহারীর কানে প্রবেশ করল কিনা সন্দেহ। সে যেন স্বপ্নচালিতের মতো মহেন্দ্রের ঘরের সামনে দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যেতে লাগল। বিনোদিনী তার পেছনে পেছনে গিয়ে বলল,
বিহারী ঠাকুরপো, আমাকে কি তোমার কোনো কথা বলবার নেই? যদি তিরস্কারের কিছু থাকে তবে তিরস্কার করো।
বিহারী যখন কোনো উত্তর না করে চলতে লাগল, বিনোদিনী তার সামনে গিয়ে দুহাতে তার ডান হাত চেপে ধরল। বিহারী অপরিসীম ঘৃণায় তাকে ঠেলে দিয়ে চলে গেল। এই আঘাতে বিনোদিনী যে পড়ে গেল তা সে জানতেও পারল না। তার পড়ে যাওয়ার শব্দ শুনে মহেন্দ্র ছুটে এসে দেখল বিনোদিনীর বাঁ হাতের কুনুইয়ের কাছে কেটে গিয়ে রক্ত পড়ছে।
বোধান, অনেকটা কেটে গেছে, দাঁড়ো।
এই বলে তক্ষুনি নিজের পাতলা জামা খানিকটা টেনে ছিঁড়ে ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধতে প্রস্তুত হল। বিনোদিনী তাড়াতাড়ি হাত সরিয়ে নিয়ে বলল,
না না, কিছুই করো না, রক্ত পড়তে দাও।
বিঁধে একটা ওষুধ দিচ্ছি, তাহলে আর ব্যথা হবে না, তাড়াতাড়ি সেরে যাবে।
আমি ব্যথা সারাতে চাই না, এ ব্যথা আমার থাক।
আজ অধীর হয়ে তোমাকে আমি লোকের সামনে অপদস্থ করেছি, আমাকে মাফ করতে পারবে কি?
মাপ কিসের জন্য? বেশ করেছ, আমি কি লোককে ভয় করি? আমি কাউকে মানি না। যারা আঘাত করে ফেলে চলে যায় তারা আমার সব নয়। যারা আমাকে পায়ে ধরে টেনে রাখতে চায় তারা আমার কেউই নয়।
বিনোদিনী, তবে আমার ভালোবাসা তুমি পায়ে ঠেলবে না তো?
মাথায় করে রাখব, ভালোবাসা আমি এত বেশি পাইনি যে চাই না বলে ফিরিয়ে দেব।
মহেন্দ্র বিনোদিনীর দুহাত ধরে বলল,
তবে এসো আমার ঘরে, তোমাকে আজ আমি ব্যথা দিয়েছি, তুমিও আমাকে ব্যথা দিয়ে চলে এসেছো। যতক্ষণ তা একেবারে মুছে না যায় ততক্ষণ আমার খেয়ে শুয়ে কিছুতেই সুখ নেই।
আজ নয়, আজ আমাকে ছেড়ে দাও। যদি তোমাকে দুঃখ দিয়ে থাকি মাফ করো,
তুমিও আমাকে মাপ করো, নইলে আমি রাতে ঘুমোতে পারব না।
বেশ, মাপ করলাম।
মহেন্দ্র তখনই অধীর হয়ে বিনোদিনীর কাছে ক্ষমা ও ভালোবাসার একটা নিদর্শন পাওয়ার জন্য ব্যগ্র হয়ে উঠল, কিন্তু বিনোদিনীর মুখের দিকে তাকিয়ে থমকে গেল। বিনোদিনী সিঁড়ি দিয়ে নেমে চলে গেল। মহেন্দ্র ধীরে ধীরে উপরে গিয়ে ছাদে বেড়াতে লাগল। বিহারীর কাছে হঠাৎ আজ মহেন্দ্র ধরা পড়ে গিয়েছে, এতে সে মুক্তির আনন্দ পেল।
আমি নিজেকে ভালো বলে মিথ্যা করে আর চালাতে চাই না, কিন্তু আমি ভালোবাসি সে কথা মিথ্যে নয়। যে আমাকে যত মন্দই মনে করুক, আমি বিনোদিনীকে ভালোবাসি।
পরদিন ঘুম ভেঙে বিছানা থেকে উঠতেই একটা মধুর আবেগে মহেন্দ্রের হৃদয় পরিপূর্ণ হয়ে গেল। কি সুন্দর পৃথিবী, কি মধুময় আকাশ! বাতাস যেন পুষ্প রেণুর মতো সমস্ত মনকে উড়িয়ে নিয়ে চলেছে। বেয়ারা কেরোসিনের ল্যাম্প নিয়ে যাওয়ার সময় অসাবধানে ফেলে চুরমার করে দিল। মহেন্দ্র তাকে একটুও বকল না। আজ কোনো ক্ষতিকেই ক্ষতি বলে মনে হল না। গাছপালা, পশু পাখি, পথের জনতা, নগরের কোলাহল সবই আজ অপরূপ। এই বিশ্বব্যাপী নতুনত্ব এতকাল ছিল কোথায়? প্রেম এতদিন নেপথ্যের আড়ালে লুকিয়ে বসেছিল, আজ সে সামনে এসে পর্দা উঠিয়ে দিয়েছে। মহেন্দ্রের মনে হতে লাগল, আজ যেন বিনোদিনীর সঙ্গে অন্যদিনের মতো সামান্যভাবে মিলন হবে না। সকাল থেকে মহেন্দ্র চঞ্চল হয়ে ঘুরে বেড়াতে লাগল। কলেজে যেতে পারল না, কারণ মিলনের লগ্ন কখন অকস্মাৎ আবির্ভূত হবে তা তো কোনো পঞ্জিকায় লেখা থাকে না।
তরকারিটা নামিয়ে ফেল, ধরে যাবে যে, কি যে করিস না!
ঘরের কাজে ব্যস্ত বিনোদিনীর কণ্ঠস্বর মাঝে মাঝে ভাঁড়ার ঘর রান্নাঘর থেকে মহেন্দ্রের কানে এসে পৌঁছতে লাগল। আজ এসব মহেন্দ্রের ভালো লাগল না। আজ সে বিনোদিনীকে মনে মনে সংসার থেকে অনেক দূরে নিয়ে যেতে চায়। সময় কাটতে চায় না। মহেন্দ্রের স্নানাহার হয়ে এল, সমস্ত গৃহকর্মের বিরামে মধ্যাহ্ন নিস্তব্ধ হয়ে এল, তবু বিনোদিনীর দেখা নেই। কালকের কাড়াকাড়ি করা সেই বিষ বৃক্ষখানি নিচের বিছানায় পড়ে আছে। দেখা মাত্র সেই কাড়াকাড়ির স্মৃতিতে মহেন্দ্রের মনে আবেশ জেগে উঠল। বিনোদিনী যে বালিশ চেপে শুয়েছিল সেই বালিশটা টেনে নিয়ে মহেন্দ্র তাতে মাথা রাখল এবং বিষ বৃক্ষখানি তুলে নিয়ে তার পাতা উল্টাতে লাগল। ক্রমে কখন এক সময় পড়ায় মন লেগে গেল। এভাবে পাঁচটা বেজে গেল, হুঁশ রইল না। এমন সময় একটি থালায় ফল ও সন্দেশ এবং রেকাবিতে খরমুজ নিয়ে বিনোদিনী ঘরে প্রবেশ করল এবং মহেন্দ্রের সামনে রেখে বলল,
কি করছো ঠাকুরপো? তোমার হলোটা কি? পাঁচটা বেজে গেছে, এখনো হাত মুখ ধোয়া কাপড় ছাড়া কিছুই তো হলো না।
মহেন্দ্রের মন একটা ধাক্কা খেল। মহেন্দ্রের কি হয়েছে সে কি জিজ্ঞাসা করবার বিষয়? বিনোদিনীর সে কি অগোচর থাকা উচিত? আজ কি অন্য দিনেরই মতো? পাছে যা আশা করেছিল তা না হয় এই ভয়ে মহেন্দ্র কোনো দাবি উত্থাপন করতে পারল না। সে খেতে বসল। বিনোদিনী ছাদ থেকে মহেন্দ্রের কাপড় এনে নিপুণ হাতে ভাঁজ করে কাপড়ের আলমারির মধ্যে তুলতে লাগল। মহেন্দ্র খেয়ে উঠে তাকে সাহায্য করতে গেলে বিনোদিনী বাধা দিল,
থাক, তোমাকে আর আমার কাজ বাড়াতে হবে না।
তবে তুমি কাজ করে যাও, আমি দেখে শিখি।
এই বলে আলমারির সামনে বিনোদিনীর কাছে এসে মাটিতে আসন করে বসল। বিনোদিনী কাপড় ঝাড়বার জন্য একবার করে মহেন্দ্রের পিঠের ওপর আছড়ে কাপড়গুলি পরিপাটি করে ভাঁজ করে আলমারিতে তুলতে লাগল। আজকের মিলন এমন করে শুরু হলো। মহেন্দ্র সকাল থেকে যেরকম কল্পনা করেছিল সেই অপূর্ব তার কোনো লক্ষণই নেই, কিন্তু তবু মহেন্দ্র দুঃখিত হল না। এমন সময় রাজলক্ষ্মী ঘরে প্রবেশ করলেন।
এ কি মহিন, বউ কাপড় তুলছে, তুই এখানে বসে কি করছিস?
দেখো তো পিসিমা, মিছিমিছি শুধু আমার কাজে দেরি করিয়ে দিচ্ছেন।
মোটেই না, আমি ওর কাজে সাহায্য করছিলাম।
আমার কপাল, তুই আবার সাহায্য করবি? জানো বউ, মহিনের বরাবর ওই রকম, চিরকাল মাখুরি দাদুর পেয়েও যদি কোনো কাজ নিজেরাতে করতে পারে। বউ, আজকে তুমি মহিনের গরম কাপড় রোদে দিয়ে তুললে, কাল মহিনের নতুন রুমালগুলোতে ওর নামের অক্ষর সেলাই করে দিতে হবে। ইস, তোমাকে এখানে এনে একটু যত্ন আদর করতে পারলাম না বাচ্চা, কেবল খাটিয়ে মারলাম।
পিসিমা, অমন করে যদি বলো তবে বুঝবো তুমি আমাকে পর ভাবছ।
আহা মা, তোমার মতো আপন আমি পাব কোথায়?
চলো মিঠাইগুলো তৈরি করে আসিগে।
মা, আজ সন্ধেবেলায় আমার হাতে কোনো কাজ নেই, ভেবেছিলাম বালিকে নিয়ে একটা বই পড়ব।
বেশ তো পিসিমা, আজ সন্ধেবেলা আমরা দুজনেই ঠাকুরপোর বই পড়া শুনতে আসব।
বিনোদিনী মহেন্দ্রের মুখের দিকে কটাক্ষপাত করে বলল,
আচ্ছা।
কিন্তু তার আর উৎসাহ রইল না, বিনোদিনী রাজলক্ষ্মীর সঙ্গেই বেরিয়ে গেল। মহেন্দ্র রাগ করে ভাবল,
আমি আজ মিঠাই স্পর্শ করব না।
আজ খাবার সময় বিনোদিনী রাজলক্ষ্মীকে সঙ্গে করে আনল। রাজলক্ষ্মী তাঁর হাঁপানির ভয়ে ওপরে উঠতে চান না, বিনোদিনী তাঁকে অনুরোধ করেই সঙ্গে এনেছে। মহেন্দ্র অত্যন্ত গম্ভীর মুখে খাওয়া শেষ করল, তারপর তিনজনে মহেন্দ্রের শোবার ঘরে এসে বসলেন।
তুই কি বই পড়বি বলেছিলি, আরম্ভ কর না।
কিন্তু তাতে তো ঠাকুর দেবতার কথা কিছুই নেই, তোমার শুনতে ভালো লাগবে না।
আর কাজ করো না ঠাকুরপো, পিসিমার ঘরে বাংলা শান্তি শতক আছে, আর সেটা পড়ে শোনাও না, পিসিমারও ভালো লাগবে, শুনতেটাও ভালো কাটবে।
মহেন্দ্র নিতান্ত করুণ ভাবে একবার বিনোদিনীর মুখের দিকে তাকাল। এমন সময় ঝি এসে জানাল যে কায়েত ঠাকরুন এসে রাজলক্ষ্মীর ঘরে বসে আছেন। কায়েত ঠাকরুন রাজলক্ষ্মীর অন্তরঙ্গ বন্ধু, সন্ধ্যের পর তাঁর সঙ্গে গল্প করবার প্রলোভন সংবরণ করা রাজলক্ষ্মীর পক্ষে দুঃসাধ্য। তবু ঝিকে বললেন,
কায়েত ঠাকরুনকে বল আজ মহিনের ঘরে আমার একটু কাজ আছে, কাল দিন যেন অবশ্য করে আসে।
কেন মা, তুমি তার সঙ্গে দেখা করেই এসো না।
কাজ কি পিসিমা, তুমি এখানে থাকো, আমি বরঞ্চ কায়েত ঠাকুরনের কাছে বসিগে।
বউ, তুমি ততক্ষণ এখানে বস, দেখি যদি কায়েত ঠাকুরকে বিদায় করে আসতে পারি। তোমরা পড়া শুরু করে দাও, আমার জন্য অপেক্ষা করো না।
রাজলক্ষ্মী ঘর থেকে বেরোনো মাত্র মহেন্দ্র আর থাকতে পারল না।
কেন তুমি আমাকে ইচ্ছে করে এমন করে মিছিমিছি জ্বালাও?
সে কি, আমি আবার কি করলাম? তবে কি তোমার ঘরে আসা আমার দোষ হয়েছে? থাক বাবা, আমি যাই।
এই বলে বিমর্ষ মুখে উঠবার উপক্রম করল। মহেন্দ্র তার হাত ধরে ফেলল।
এমনি করেই তো তুমি আমাকে দগ্ধ করো।
ইস, আমার যে এত তেজ তা তো আমি জানতামই না। তা তোমারও তো প্রাণ কম কঠিন নয়, অনেক সহ্য করতে পারো। খুব যে ঝলসে পড়ে গেছো, চেহারা দেখে তো তা কিছু বুঝবার জো নেই।
চেহারায় কি বুঝবে?
এই বলে জোর করে বিনোদিনীর হাত নিজের বুকের ওপর চেপে ধরল।
কি হল, লাগলো নাকি?
মহেন্দ্র দেখল কাল বিনোদিনীর হাতের যেখানটা কেটে গেছিল সেখান দিয়ে আবার রক্ত পড়ছে।
আমি ভুলেই গেছিলাম, ভারী অন্যায় হয়ে গেছে। আজ কিন্তু এখনই তোমার ওই জায়গাটা বেঁধে ওষুধ লাগিয়ে দেব, কিছুতেই ছাড়ব না।
না না, ও কিছুই না, আমি ওষুধ দেব না।
কেন?
কেন আবার কি, তোমাকে ডাক্তারি করতে হবে না, ও যেমন আছে থাক।
কিছুই বুঝবার জো নেই, স্ত্রী লোকের মন। কোথায় যাচ্ছ?
কাজ আছে।
বিনোদিনী উঠল, বিনোদিনী চলে গেল। মিনিটখানেক বসেই মহেন্দ্র বিনোদিনীকে ফিরিয়ে আনতে গিয়েও নিজে ফিরে এল, একলা ছাদে বেড়াতে লাগল।
বিনোদিনী অহরহ আকর্ষণ করে, অথচ এক মুহূর্ত কাছে আসতে দেয় না।
আজ সে হার মানল, অথচ হার মানাতে পারল না। হৃদয় ক্ষেত্রে মহেন্দ্রের মাথা বড় উঁচুতেই ছিল, আজ সেখানেই তাকে ধুলোয় মাথা লোটাতে হল। প্রত্যেক বছর ফাল্গুন চৈত্র মাসে বিহারীদের জমিদারি থেকে সর্ষে ফুলের মধু আসত। বিহারি তা রাজলক্ষ্মীকে পাঠিয়ে দিত, এবারও পাঠিয়ে দিল।
পিসিমা, বিহারি ঠাকুরপো মধু পাঠিয়েছেন। আহারে, বেচারা নিজের মা নেই তো, তাই তোমাকেই মার মতন দেখেন।
রাজলক্ষ্মীর মনে পড়ল, রোগে তাপে সংকটে বিহারি বরাবর বিনা আহ্বানে বিনা আড়ম্বরে তাকে নিঃশব্দ নিষ্ঠার সঙ্গে সেবা করেছে, কিন্তু বিহারীর খোঁজ খবর কে রেখেছে?
বিহারী ঠাকুরপো তোমার হাতে রান্না খেতে বড় ভালোবাসেন।
আর কারো মাছের ঝোল তার মুখে রোচে না। আচ্ছা বউ, বিহারীকে আজকাল দেখতে পাই না কেন?
আমি তাই ভাবছিলাম পিসিমা। তা তোমার ছেলেটি তো বিয়ের পর থেকে নিজের বউকে নিয়ে এমন মেতে রয়েছে, বন্ধু বান্ধবরা এসে আর কি করবে বলো?
কথাটা রাজলক্ষ্মীর অত্যন্ত সঙ্গত মনে হল। বিহারীর তো অভিমান হতেই পারে, দুদিন বউকে পেয়ে মহেন্দ্র যদি তার চিরকালের বন্ধুকে এমন অনাদর করে তবে সংসারে ন্যায় ধর্ম আর রইল কোথায়?
কাল রবিবার তুমি বিহারী ঠাকুরপোকে নিমন্ত্রণ করে খাওয়াও, তিনি খুশি হবেন।
ঠিক বলেছ বউ, তাহলে মহিনকে ডাকায়, সে বিহারীকে নিমন্ত্রণ করে পাঠাবে।
না পিসিমা, তুমি নিজে নিমন্ত্রণ করো, তোমার হয় না হয় আমি চিঠি লিখে দিচ্ছি।
পরদিন রবিবার মহেন্দ্র ঘুম থেকে উঠে দেখল মা অন্যদিনের মতো বিনোদিনীকে গৃহকর্মের ভার দিয়ে বিশ্রাম করছেন না, আজ তিনি নিজেই ব্যস্ত হয়ে বেড়াচ্ছেন। ইতিমধ্যে মহেন্দ্র কোন ছুতোয় বিনোদিনীর সঙ্গে এক মুহূর্ত আড়ালে দেখা করতে পারল না। নিচে গিয়ে দেখল মা তার ঘরের বারান্দায় একটা তোলা উনুনে রান্না করছেন এবং বিনোদিনী কোমরে আঁচল জড়িয়ে যোগান দিতে ব্যস্ত।
বলি আজ তোমাদের ব্যাপারটা কি, এত ধুমধাম যে?
বউ তোমাকে বলেনি আজ বিহারীকে নিমন্ত্রণ করেছি?
বিহারীকে নিমন্ত্রণ? মহেন্দ্রের সারা শরীর জ্বলে উঠল।
কিন্তু মা, আমি তো থাকতে পারবো না, আমাকে যে বাইরে যেতে হবে।
খাওয়া দাওয়া করে যাস, বেশি দেরি হবে না।
আমার যে বাইরে নিমন্ত্রণ আছে।
যদি নিমন্ত্রণ থাকে তাহলে উনি যান না পিসিমা, না হয় আজ বিহারী ঠাকুরপো একলাই খাবেন।
কিন্তু নিজের হাতের যত্নের রান্না মহিনকে খাওয়াতে পারবেন না, এটা রাজলক্ষ্মী সহ্য হবে কেন? তিনি যতই পীড়াপিড়ি করতে লাগলেন মহিন ততই রাগ করে মাকে শাস্তি দেবার ব্যবস্থা করল। রাজলক্ষ্মীর সমস্ত উৎসাহ চলে গেল, তার মনে হল রান্না ফেলে তিনি চলে যান।
তুমি কিছু ভেবো না পিসিমা, ঠাকুরপো মুখে আস্ফালন করছেন কিন্তু আজ ওর বাইরে নিমন্ত্রণে যাওয়া হচ্ছে না।
না বাচ্চা, তুমি মহিনকে জানো না, ও যে একবার ধরে তা কিছুতেই ছাড়ে না।
কিন্তু বিনোদিনী মহেন্দ্রকে রাজলক্ষ্মীর চেয়ে কম জানে না তাই প্রমাণ হল। মহেন্দ্র বুঝতে পেরেছিল বিহারীকে বিনোদিনী আমন্ত্রণ করেছে, এতে তার হৃদয়ে ঈর্ষায় পুড়তে লাগল। বিহারী কি করে, বিনোদিনী কি করে তা না দেখে সে বাঁচবে কি করে? দেখে জ্বলতে হবে কিন্তু দেখাও চাই। বিহারী আজ অনেকদিন পরে নিমন্ত্রিত আত্মীয়ের মতো মহেন্দ্রের অন্তঃপুরে প্রবেশ করল। ছোটবেলা থেকে যে ঘর তার পরিচিত এবং যেখানে সে ঘরের ছেলের মতো অবারিতভাবে প্রবেশ করে দৌরাত্ম করেছে, তার দরজার কাছে এসে মুহূর্তের জন্য সে থমকে দাঁড়াল। একটা অশ্রুতরঙ্গ তার বুকে আঘাত করল, সে আঘাত সংবরণ করে স্মিত হেসে ঘরে প্রবেশ করে সদ্য স্নাতা রাজলক্ষ্মীকে প্রণাম করে তার পায়ে ধুলো নিল। রাজলক্ষ্মীও সস্নেহে তার মাথায় হাত দিলেন।
ও বেহারি, তুই এতদিন আসিস নি কেন? আমি রোজ মনে করতাম আজ নিশ্চয় বেহারি আসবে, কিন্তু তোর আর দেখা নেই।
রোজ আসলে তো তোমার বিহারিকে রোজ মনে করতে না মা। মহিনদা কোথায়?
মহিনের আজ কোথায় নিমন্ত্রণ আছে, সে আজ কিছুতেই থাকতে পারলে না।
বিহারীর মন খারাপ হয়ে গেল। আশৈশব প্রণয়ের শেষে এই পরিণাম! একটা দীর্ঘশ্বাস ফেলে মন থেকে সেই সব কথা সরিয়ে দিয়ে সে বলল,
মা আজ কি রান্না হয়েছে শুনি?
তুই যা ভালোবাসিস সবই রান্না করেছি।
কি বিহারি, কেমন আছো?
কই মহিন, তুই তো নিমন্ত্রণে গেলি না?
না, সেটা কাটিয়ে দিয়েছি।
বিনোদিনী স্নান করে এসে উপস্থিত হল। তখন বিহারি প্রথমটা কিছুই বলতে পারল না। বিনোদিনী ও মহেন্দ্রের যে দৃশ্য সে দেখেছিল তা তার মনে ছিল। বিনোদিনী বিহারির কাছে এসে বলল,
কি ঠাকুরপো, একেবারে চিনতেই পারো না নাকি?
সকলকেই কি চেনা যায়?
একটু বিবেচনা থাকলেই যায়। পিসিমা, খাবার প্রস্তুত।
মহেন্দ্র বিহারী খেতে বসল। রাজলক্ষ্মী কাছে বসে দেখতে লাগলেন এবং বিনোদিনী পরিবেশন করতে লাগল। মহেন্দ্রের খাওয়ার দিকে মনোযোগ ছিল না, সে কেবল পরিবেশনে পক্ষপাত লক্ষ্য করতে লাগল। মহেন্দ্রের বারবার মনে হল বিহারীকে পরিবেশন করে বিনোদিনী যেন একটা বিশেষ সুখ পাচ্ছে। বিহারীর পাতেই বিশেষ করে মাছের মুড়ো ও দুধের স্বর পড়ল। মহেন্দ্র ঘরের ছেলে, বিহারী নিমন্ত্রিত, কিন্তু মুখ ফুটে নালিশ করবার সেরকম কোনো কারণ না থাকায় মহেন্দ্র আরো বেশি করে জ্বলতে লাগল। তোপসে মাছের মধ্যে ডিমওয়ালা মাছটি বিনোদিনী বিহারীর পাতে দিতে গেলে বিহারি বলল,
না না, মহিন্দাকে দাও, মহিন্দা ভালোবাসে।
না না, আমি চাই না।
এই শুনে বিনোদিনী তাকে দ্বিতীয়বার অনুরোধ না করে সেই মাছ বিহারীর পাতে দিয়ে দিল।
না, তুমি খাও।
আহার শেষে দুই বন্ধু উঠে ঘরের বাইরে এলে বিনোদিনী তাড়াতাড়ি এসে বলল,
বিহারি ঠাকুরপো এখনই যেও না, ওপরের ঘরে একটু বসবে চলো।
তুমি খেতে যাবে না?
না, আজ একাদশী।
বিহারীর মুখে বিদ্রুপের একটি সূক্ষ্ম রেখা খেলে গেল। সেই আভাসটুকু বিনোদিনী দৃষ্টি এড়াল না। তবু সে যেমন করে হাতের কাটা ঘা সহ্য করেছিল তেমনি করে এটাও সহ্য করল।
আমার মাথা খাও, একবার বসবে চলো।
তোমাদের কিছুই তো বিবেচনা নেই, কাজ থাক, কর্ম থাক, ইচ্ছে থাক না থাক, তবু বসতেই হবে। এত আদরের আমি তো কোনো মানে বুঝতে পারি না।
বিহারী ঠাকুরপো শোনো, একবার তোমার মহিনদার কথা শোনো। আদরের মানে আদর, অভিধানে তার আবার কোনো দ্বিতীয় মানে লেখা থাকে নাকি? যাই বলো মহিন ঠাকুরপো, অধিক আদরের মানে শিশুকাল থেকে তুমি যত পরিষ্কার বোঝো এমন আর কেউ বোঝে না।
মহিনদা, একটা কথা আছে, একবার শুনে যাও।
এই বলে বিহারি বিনোদিনীকে কোনো বিদায় সম্ভাষণ না জানিয়ে মহেন্দ্রকে নিয়ে বাইরে গেল। বিনোদিনী বারান্দার রেলিং ধরে চুপ করে দাঁড়িয়ে শূন্য উঠোনের শূন্যতার দিকে তাকিয়ে রইল।
মহিন্দা, আমি জানতে চাই এইখানে কি আমাদের বন্ধুত্ব শেষ হল?
মিটমাট হলে তোমার বিশেষ সুবিধে হতে পারে, কিন্তু আমার কাছে তা প্রার্থনীয় হয় না। আমার সংসারের মধ্যে আমি বাইরের লোক ঢোকাতে চাই না। অন্তঃপুরকে আমি অন্তঃপুর রাখতে চাই।
বিহারী কিছু না বলে চলে গেল। ঈর্ষা জ্বর জ্বর মহেন্দ্র একবার প্রতিজ্ঞা করল,
বিনোদিনীর সঙ্গে দেখা করবে না এই মহেন্দ্র।
কিন্তু তারপরেই বিনোদিনীর সাথে সাক্ষাতের প্রত্যাশায় ঘরে বাইরে উপরে নিচে ছটফট করে বেড়াতে লাগল। এদিকে আশার জ্যাঠামশাইয়ের ফেরার সময় হল। বিদায়ের আগের দিন সন্ধ্যায় অন্নপূর্ণা আশাকে কাছে বসিয়ে বললেন,
চুনি, মা আমার, সংসারের শোক দুঃখ অমঙ্গল থেকে তোকে সর্বদা রক্ষা করার শক্তি আমার নেই রে মা। আমার এই উপদেশ, যেখান থেকে যত কষ্টই পাস তো তোর বিশ্বাস, তোর ভক্তি স্থির রাখিস, তোর ধর্ম যেন অটল থাকে।
আশা তাকে প্রণাম করে বলল,
আশীর্বাদ করো মাসিমা, তাই যেন হয়।
আশা ফিরে এল, বিনোদিনী তার কাছে খুব অভিমান করল।
বালি, এতদিন বিদেশে রইলে, একখানা চিঠি লিখতে নেই বুঝি?
আশা বিনোদিনীর গলা জড়িয়ে ধরে নিজের অপরাধ স্বীকার করে বলল,
জানো তো ভাই, আমি ভালো লিখতে জানি না, তোমার মতো পণ্ডিতের কাছে আমার লিখতে বড় লজ্জা করে।
দেখতে দেখতে দুজনের বিবাদ মিটে গিয়ে দুই সখীতে আবার ভাব হয়ে গেল। কাশী থেকে ফিরে আসার পর প্রথম সাক্ষাতেই মহেন্দ্র বলল,
তোমার শরীর তো বেশ ভালো ছিল দেখছি, দিব্যি মোটা হয়ে এসেছ।
তুমি কেমন ছিলে?
আগে হলে মহেন্দ্র কিছুটা ঠাট্টা করে কিছু একটা বলত, এখন আর ঠাট্টা করতে পারল না, গলার কাছে কি একটা এসে আটকে গেল।
বেশ ছিলাম, মন্দ ছিলাম না।
আশা দেখল মহেন্দ্র আগের চেয়ে যেন রোগাই হয়ে গিয়েছে, তার মুখ পাণ্ডুবর্ণ, চোখে এক প্রকার তীব্র দীপ্তি, একটা যেন ক্ষুধায় তাকে পেয়ে বসেছে। আশা মনে মনে ভাবল,
ইস, কেন আমি ওনাকে ফেলে কাশি চলে গেলাম।
মহেন্দ্র আর কি কথা বলবে বুঝতে না পেরে কাকিমার কুশল সংবাদ নিল। এবার তার মুখে দ্বিতীয় কোনো কথা এলো না। কাছে একটা পুরনো খবরের কাগজ ছিল, সেটাই টেনে নিয়ে মহেন্দ্র অন্যমনস্কভাবে পড়তে লাগল। আশা মুখ নিচু করে ভাবতে লাগল,
এতদিন পরে দেখা হল, কিন্তু উনি কেন আমার সঙ্গে ভালো করে কথা বললেন না, এমনকি আমার মুখের দিকেও যেন তাকালেন না। আমি তিন চার দিন চিঠি লিখতে পারিনি বলে কি রাগ করেছেন? আমি মাসের অনুরোধে বেশি দিন কাশিতে ছিলাম বলে কি উনি বিরক্ত হয়েছেন?
মহেন্দ্র কলেজ থেকে ফিরে সন্ধ্যেবেলায় একখানা পাতলা চাদর গায়ে ছাদে পায়চারি করতে লাগল। মনে বড় আশা ছিল তাদের নিয়মিত পড়াটা আজ বন্ধ থাকবে না, আনন্দমঠ প্রায় শেষ, আর দুই তিন অধ্যায় বাকি আছে মাত্র। বিনোদিনী যত নিষ্ঠুরই হোক, সেই কয়েকটা অধ্যায় আজ তাকে নিশ্চয়ই শুনিয়ে যাবে। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেল, বিনোদিনী এল না। নিরাশ হয়ে মহেন্দ্রকে শুতে যেতে হল। সজ্জিত লজ্জান্বিত আশা ধীরে ধীরে ঘরে প্রবেশ করে দেখল বিছানায় মহেন্দ্র শুয়ে পড়েছে। তখন কেমন করে সে স্বামীর কাছে যাবে ভেবে পেল না। আশা তার সেই চির পরিচিত আনন্দ সজ্জাটিতে আজ অনাহূত হয়ে কেমন করে প্রবেশ করবে? দরজার কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, তবু মহেন্দ্র কোনো সাড়া পেল না। অত্যন্ত ধীরে ধীরে এক পা করে এগিয়ে যেতে লাগল। কম্পিত হৃদয়ে আশা মশারির কাছে এসে বুঝতে পারল মহেন্দ্র ঘুমিয়ে পড়েছে। তখন তার নিজের সাজসজ্জা তাকে যেন পরিহাস করতে লাগল। ইচ্ছে হল তক্ষুনি এ ঘর থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে শোয়ে। আশা যথাসাধ্য নিঃশব্দে সংকুচিত হয়ে খাটের ওপর গিয়ে উঠল। তবু তাতে এতটুকু শব্দ নড়াচড়া হল যে মহেন্দ্র যদি সত্যিই ঘুমত সেই শব্দ শুনে জেগে উঠত, কিন্তু সেটা হল না, কেননা মহেন্দ্র ঘুমোয়নি। মহেন্দ্র খাটের অপর প্রান্তে পাশ ফিরে শুয়েছিল, সুতরাং আশা তার পেছনে শুয়ে রইল। আশা যে নিঃশব্দে কাঁদছিল সেটা পেছনে না ঘুরেও মহেন্দ্র স্পষ্ট বুঝতে পারল। নিজের নিষ্ঠুরতায় তার হৃৎপিণ্ডটাকে যেন জাঁতার মতো পিষতে ইচ্ছে হল। কিন্তু কি কথা বলবে, কেমন করে আদর করবে, মহেন্দ্র তা কোনো মতেই ভেবে পেল না। শুধু আনমনে ভাবল,
সকালে তো ঘুমের ভান করা যাবে না, তখন মুখোমুখি হলে আশাকে কি কথা বলবো।
আশা নিজেই মহেন্দ্রের সে সংকট দূর করে দিল। সে অনেক সকালেই অপমানিত সাজসজ্জা নিয়ে বিছানা ছেড়ে চলে গেল। মহেন্দ্র আজ সকাল সকাল কলেজে গেল। কলেজে যাওয়ার সময় আশা বারবার জানলার কাছে এসে দাঁড়াত এবং মহেন্দ্র গাড়ি থেকেই একবার মুখ তুলে দেখত। এটা তাদের নিত্য প্রথা ছিল। সেই অভ্যাস মতোই
গাড়ির শব্দ শোনা মাত্র যন্ত্রচালিতের মতো আশা জানলার কাছে এসে উপস্থিত হল। মহেন্দ্র অভ্যাসের খাতিরে একবার ওপরে তাকিয়ে দেখল আশা দাঁড়িয়ে আছে। তখনও তার স্নান হয়নি। মলিন বস্ত্র, অসংযত চুল, শুষ্ক মুখ দেখে নিমেষের মধ্যেই মহেন্দ্র চোখ নামিয়ে ফেলল। কোথায় চোখে চোখে সেই নীরব সম্ভাষণ, সেই ভাষাপূর্ণ হাসি? গাড়ি চলে গেল। আশা সেখানেই মাটির ওপর বসে পড়ল। পৃথিবী, সংসার, সমস্ত বিস্বাদ হয়ে গেল। সাড়ে দশটা বেজে গেছে, আপিসের গাড়ির বিরাম নেই। হঠাৎ এক সময় আশার মনে হল,
বুঝেছি, ঠাকুরপো কাশে গিয়েছিলেন, সেই খবর পেয়ে উনি রাগ করেছেন। এছাড়া ইতিমধ্যে আর তো কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এটা আমার কি দোষ ছিল? তিনি এটা ভাবছেন না তো? বিহারীর কাশী যাওয়ার সঙ্গে আমারও কোনো যোগ আছে? দুজনে পরামর্শ করে এই কাজ করেছে, এমন সন্দেহ কি লজ্জা! কিন্তু যদি কোনো সন্দেহের কারণ হয়, যদি কোনো অপরাধ হয়ে থাকে, তিনি কেন কষ্ট করে কিছু বলছেন না? বিচার করে কেন তার উপযুক্ত শাস্তি দিচ্ছেন না? কেন আমাকে এইভাবে বারবার এড়িয়ে যাচ্ছেন?
মহেন্দ্র গাড়ি থেকে চকিতের মতো সেই যে আশার ম্লান করুণ মুখ দেখে গেল, সমস্ত দিন সে আশাকে মন থেকে মুছতে পারল না। সারাদিন সে এটা ভেবে ঠিক করতে পারল না যে আশার সাথে কেমন ব্যবহার করা উচিত। সদয় ছলনা না অকপট নিষ্ঠুরতা? বিনোদিনীকে ত্যাগ করবে কিনা সে কথা আর মনে আসেই না। মহেন্দ্র তখন মনকে এই বলে বোঝাল যে আশার প্রতি এখনো তার যে ভালোবাসা আছে তা অল্প স্ত্রীর ভাগ্যেই জোটে। সেই স্নেহ, সেই ভালোবাসা পেলে আশা নিশ্চয়ই সন্তুষ্ট থাকবে। বিনোদিনী এবং আশা দুজনকেই ভালোবাসার মতো প্রশস্ত হৃদয় মহেন্দ্রের আছে। বিনোদিনীর সাথে মহেন্দ্রের যে পবিত্র প্রেমের সম্বন্ধ, তাতে দাম্পত্য নীতির কোনো ক্ষতি হবে না। এইভাবে মনকে বুঝিয়ে মহেন্দ্র মন থেকে একটা ভার নামিয়ে ফেলল। রাতে এসে তাড়াতাড়ি বিছানায় এসে আদরে যত্নে স্নিগ্ধ আলাপে আশার মন থেকে সমস্ত বেদনা দূর করে দেবে, এই ভেবে তাড়াতাড়ি বাড়ি চলে এল। খাওয়ার সময় আশা উপস্থিত ছিল না। তাড়াতাড়ি নিশ্চয়ই ঘুমোতে আসবে, কিন্তু নিস্তব্ধ ঘরে সেই শূন্য শয্যার মধ্যে কোন স্মৃতি মহেন্দ্রের হৃদয়কে আবিষ্ট করে তুলল? আশার সাথে নবপরিণয়ের নিত্য নতুন লীলা খেলা? না, সন্ধ্যার পর বিনোদিনী কপাল কুণ্ডলা পড়ে শোনাতে শোনাতে ক্রমে রাত হয়ে আসত। বাড়ির লোক ঘুমিয়ে পড়ত। রাতে নিভৃত কক্ষের সেই স্তব্ধ নির্জনতায় বিনোদিনীর কণ্ঠস্বর যেন আবেশে মৃদুতর ও রুদ্ধপ্রায় হয়ে আসত।
নবকুমার কপালকুণ্ডলাকে লইয়া স্বদেশে উপনীত হইলেন। নবকুমার পিতৃহীন, তাহার বিধবা মাতা গৃহে ছিলেন।
হঠাৎ সে আত্মসংবরণ করে বই ফেলে উঠে পড়ত। মহেন্দ্র বলত,
তোমাকে সিঁড়ির নিচ পর্যন্ত পৌঁছে দিয়ে আসি।
সেই সব কথা বার বার মনে পড়ে তার শরীরে একটা ভালো লাগা ছড়িয়ে পড়ল। রাত বেড়ে চলল। মহেন্দ্রের মনে মনে ঈষৎ আশঙ্কা হতে লাগল, এখনই আশা চলে আসবে, কিন্তু আশা এলো না।
আমি তো কর্তব্যের জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আশা যদি অন্যায় রাগ করে না আসে তো আমি কি করব?
সেই গভীর রাতে মহেন্দ্র তখন বিনোদিনীর কথা ভাবতে লাগল। ঘড়িতে একটা বাজল, তখন মহেন্দ্র আর থাকতে পারল না, মশারি খুলে বেরিয়ে পড়ল। ছাদে এসে দেখল গ্রীষ্মের জ্যোৎস্না রাত বড় রমণীয়। মহেন্দ্র বহুদিনের আকাঙ্ক্ষা আর ধরে রাখতে পারল না। আশা কাশী থেকে ফিরে আসা অবধি বিনোদিনী মহেন্দ্রকে দেখা দেয়নি। জ্যোৎস্না বিউহল নির্জন রাত মহেন্দ্রকে মোহাবিষ্ট করে বিনোদিনীর দিকে টেনে নিয়ে যেতে লাগল। মহেন্দ্র সিঁড়ি দিয়ে নেমে বিনোদিনীর ঘরের সামনে বারান্দায় এসে দেখল ঘরের দরজা খোলা। ঘরে ঢুকে দেখল বিছানা তৈরি আছে কিন্তু কেউ শুয়েনি। ঘরের মধ্যে পায়ের শব্দ পেয়ে ঘরের ডান দিকের খোলা বারান্দা থেকে বিনোদিনী জিজ্ঞাসা করে উঠল,
কে?
আমি বিনোদ,
বলে সে একেবারে বারান্দায় এসে উপস্থিত হল। গরমকাল বলে বারান্দায় মাদুর পেতে বিনোদিনীর সঙ্গে রাজলক্ষ্মী শুয়েছিলেন।
মহিন, তুই এত রাতে এখানে?
বিনোদিনী তার ঘন কৃষ্ণ ভুরু যুগল দিয়ে মহেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করল। মহেন্দ্র কোনো উত্তর না দিয়ে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকাল থেকে মেঘের ঘন ঘটা। কিছুদিন অসহ্য গরমের পর স্নিগ্ধ শ্যামল মেঘ এসে আকাশকে যেন জুড়িয়ে দিল। আজ মহেন্দ্র সময়ের আগেই কলেজে গেছে, তা ছাড়া কাপড়গুলো মেঝের উপর পড়ে। আশা মহেন্দ্রের ময়লা কাপড় গুনে গুনে তার হিসেব রেখে ধোপাকে বুঝিয়ে দিচ্ছে। মহেন্দ্র ভুলো মনের মানুষ, তাই জামাগুলো ধোপার বাড়ি পাঠানোর আগে তার পকেটগুলো দেখে নিচ্ছিল সে। হঠাৎ মহেন্দ্রের একটা ছাড়া জামার পকেটে হাত দিতেই একখানা চিঠি আশার হাতে ঠেকল। সেই চিঠি যদি বিষধর সাপের রূপ ধরে তখনই আশাকে কামড়ে দিত তবে বোধহয় ভালো হতো, কারণ উগ্র বিষ শরীরে প্রবেশ করলে পাঁচ মিনিটের মধ্যে মৃত্যু হতে পারে, কিন্তু বিষ মনে প্রবেশ করলে মৃত্যু যন্ত্রণা আনে তবে মৃত্যু আনে না। খোলা চিঠি বের করে আশা দেখল বিনোদিনীর হাতের লেখা। চকিতের মধ্যে আশার মুখ পাংশুবর্ণ হয়ে গেল। চিঠি হাতে নিয়ে সে পাশের ঘরে গিয়ে পড়ল।
কাল রাতে তুমি যে কাণ্ডটা করলে তাতেও কি তোমার তৃপ্তি হল না? আজ আবার কেন খেমির হাত দিয়ে আমাকে গোপনে চিঠি পাঠালে? সে কি মনে করলো বলো তো? আমাকে কি তুমি জগতে কারোর কাছে মুখ দেখাতে দেবে না? আমার কাছে কি চাও তুমি? ভালোবাসা? তোমার এই ভিক্ষাবৃত্তি কেন? জন্মকাল থেকে তুমি কেবল ভালোবাসাই পেয়ে এসেছ, তবু তোমার লোভের শেষ নেই। জগতে আমার ভালোবাসার এবং ভালোবাসা পাওয়ার কোন স্থান নেই, তাই আমি খেলা করে ভালোবাসার খেদ মিটিয়ে থাকি। যখন তোমার অবসর ছিল তখন সেই মিথ্যে খেলায় তুমি যোগ দিয়েছিলে, কিন্তু খেলার ছুটি কি ফুরোয় না? ঘরের মধ্যে তোমার ডাক পড়েছে, এখন আমার খেলার ঘরে উকি ঝুঁকি কেন? আমার তো ঘর নেই, আমি একলাই থাকবো। তুমি লিখেছ আমাকে ভালোবাসো, খেলার বেলায় সে কথা শোনা যেতে পারে, কিন্তু সত্যি বলতে ও কথা আমি বিশ্বাস করি না। একসময় তো মনে করতে তুমি আশাকেও ভালোবেসেছ, সেও মিথ্যে। এখন মনে করছো তুমি আমাকে ভালোবাসো, এও মিথ্যে। তুমি কেবল নিজেকে ভালোবাসো। ভালোবাসার তৃষ্ণায় আমার হৃদয় শুকিয়ে গিয়েছে, সে তৃষ্ণা পূরণ করার সম্বল তোমার হাতে নেই, সে আমি বেশ বুঝেছি। আমি তোমাকে বারবার বলছি তুমি আমাকে ত্যাগ করো, নির্লজ্জ হয়ে আমাকে লজ্জা দিও না। আমার খেলার শখ মিটেই গেছে, এখন ডাক দিলে কিছুতেই আমার সাড়া পাবে না। চিঠিতে তুমি আমাকে নিষ্ঠুর বলেছ সে কথা সত্যি, কিন্তু আমার কিছু দয়াও আছে, তাই আজ তোমাকে আমি দয়া করে ত্যাগ করলাম। এই চিঠির উত্তর যদি দাও তবে বুঝব না পালালে তোমার হাত থেকে আমার আর নিষ্কৃতি নেই।
চিঠিখানা পড়ে মুহূর্তের মধ্যে আশার সমস্ত অবলম্বন যেন খসে পড়ে গেল। শরীরের সমস্ত স্নায়ু পেশি যেন একেবারেই হাল ছেড়ে দিল।
নিঃশ্বাস নেবার জন্য যেন বাতাসটুকু পর্যন্ত রইল না। আশা প্রথমে দেওয়াল, তারপর আলমারি, তারপর চৌকি ধরতে ধরতে মাটিতে পড়ে গেল। একি হল, এ কেমন করে হল, এ কি সর্বনাশ! সে কি করবে, কাকে ডাকবে, কোথায় যাবে কিছুই ভেবে পেল না। ডাঙার উপরে উঠে মাছ যেমন খাবি খায়, তার বুকের ভেতরটা তেমনই করতে লাগলো।
মাসিমা, এ চিঠি আমি কি করব? আমি যদি জানতে পারি এ চিঠি আমার হাতে পড়েছে, তাহলে খুব লজ্জা পাবে। কি করি আমি এখন, কি করি?
এই ভেবে সে স্থির করল চিঠিখানা সেই ছাড়া জামার পকেটে আবার রেখে জামাটা আলনায় ঝুলিয়ে রাখবে, ধোপার বাড়ি দেবে না। এই ভেবে চিঠি হাতে সে ঘরে এল। ধোপা ইতিমধ্যে ময়লা কাপড়ের গাঁঠির উপর ঠেস দিয়ে ঘুমিয়ে পড়েছে। মহেন্দ্রের ছাড়া জামাটা তুলে নিয়ে আশা তার পকেটে চিঠি রাখতে যাবে, এমন সময় সাড়া পেল।
ভাই বালি!
তাড়াতাড়ি চিঠি আর জামাটা খাটের উপর ফেলে সে তার উপর বসে পড়ল।
ধোপা বড় কাপড় বদল করছে, যে কাপড়গুলোর মার্কা দেওয়া হয়নি সেগুলো আমি নিয়ে যাই।
আশা বিনোদিনীর মুখের দিকে তাকাতে পারল না, পাছে মুখের ভাবে সব কথা স্পষ্ট করে প্রকাশ পায়, এই জন্য সে জানলার দিকে মুখ ফিরিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল, পাছে চোখ দিয়ে জল বেরিয়ে আসে।
ও, বুঝেছি, কাল রাতের বিবরণ তোকে জানতে পেরেছ, আমার উপরই সমস্ত রাগ, যেন অপরাধ আমারই।
বিনোদিনী আশার সঙ্গে কোন রকম কথা বলার চেষ্টা না করে খান কয়েক কাপড় বেছে নিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। বিনোদিনীর সঙ্গে আশা যে এতদিন সরল চিত্তে বন্ধুত্ব করে এসেছে, সেই লজ্জা নিদারুণ দুঃখের মধ্যেও তার হৃদয় পুঞ্জীকৃত হয়ে উঠল। তার মনের মধ্যে সখীর যে আদর্শ ছিল, সে আদর্শের সঙ্গে নিষ্ঠুর চিঠিখানা আর একবার মিলিয়ে দেখবার ইচ্ছে হল। চিঠিখানা খুলে দেখছে এমন সময় তাড়াতাড়ি মহেন্দ্র ঘরের মধ্যে এসে প্রবেশ করল। হঠাৎ কি মনে করে কলেজে একটা লেকচারের মাঝখানে উঠে এসে সে ছুটে বাড়ি চলে এসে আশার চিঠিখানা আঁচলের মধ্যে লুকিয়ে ফেলল। মহেন্দ্র ঘরে আশাকে দেখে একটু থমকে দাঁড়াল, তারপর ব্যগ্র দৃষ্টিতে ঘরের এদিক ওদিক কি যেন খুঁজতে লাগল।
কোথায় গেল, রাখলামটা কোথায়?
আশা বুঝতে পেরেছিল মহেন্দ্র কি খুঁজছে, কিন্তু কেমন করে সে হাতের চিঠিখানা মহেন্দ্রের আড়ালে যথাস্থানে রেখে পালাবে ভেবে পেল না। মহেন্দ্র তখন একটা একটা করে ময়লা কাপড় তুলে তুলে দেখতে লাগল। মহেন্দ্রের সেই নিষ্ফল প্রয়াস দেখে আশা আর থাকতে পারল না, চিঠিখানা ও জামাটা মেঝের উপর ফেলে দিয়ে ডান হাতে খাটের থামটা ধরে মুখ লুকল। মহেন্দ্র বিদ্যুৎ বেগে চিঠিখানা তুলে নিয়ে নিমেষের জন্য স্তব্ধ হয়ে আশার দিকে তাকাল। তারপর আশা সিঁড়ি দিয়ে মহেন্দ্রের চলে যাওয়ার শব্দ শুনতে পেল। রাজলক্ষ্মী আজ সকাল থেকে আর বিনোদিনীকে ডাকেননি। বিনোদিনী নিয়ম মতো ভাঁড়ারে গেল দেখে রাজলক্ষ্মী মুখ তুলে তাকালেন না।
পিসিমা, তোমার অসুখ করেছে বুঝি, করবারই কথা। কাল রাতে ঠাকুর পুজো কীর্তি করলেন, একেবারে পাগলের মতো এসে উপস্থিত, আমার তো তারপরে ঘুমই হল না। হয়তো চোখের বালির সঙ্গে সামান্য কিছু খিচুমিটি হয়ে থাকবে, আর দেখে কে, তখনই নালিশ কিংবা নিষ্পত্তির জন্য আমাকে ধরে নিয়ে যাওয়া চাই, রাত পোয়াতে তর্স হয় না। যাই বলো পিসিমা, তুমি রাগ করো না, তোমার ছেলের হাজার গুণ থাকতে পারে কিন্তু ধৈর্য একেবারেই নেই, ওই জন্যই আমার সঙ্গে কেবলই ঝগড়া হয়।
বউ, তুমি মিথ্যে বলছো, আমার আর কোনো কথা ভালো লাগছে না।
আমারও কিছু ভালো লাগছে না পিসিমা, তোমার মনে আঘাত লাগবে, এই ভয়ে মিথ্যে কথা দিয়ে তোমার ছেলের দোষ ঢাকবার চেষ্টা করেছি, কিন্তু এমন হয়েছে যে আর ঢাকা পড়ে না।
আমার ছেলের দোষ গুণ আমি জানি, কিন্তু তুমি যে কেমন মায়াবিনী তা আমি জানতাম না।
সে কথা ঠিক পিসিমা, নিজের মনও কি সবাই জানি? তুমি কি কখনো তোমার বউয়ের উপর হিংসে করে এই মায়াবিনীকে দিয়ে তোমার ছেলের মন ভোলাতে চাওনি? একবার ভালো করে ভেবে দেখো দেখি।
হতভাগিনী, ছেলের সম্বন্ধে মার নামে তুই এমন অপবাদ দিতে পারিস? তো জীব খোঁচে পড়ুক।
পিসিমা, আমরা মায়াবিনীর জাত, আমার মধ্যে কি মায়া ছিল তা আমি ঠিক জানি না, তুমি জানো। আবার দেখো, তোমার মধ্যেও কি মায়া ছিল তা তুমি ঠিক জানো না, আমি জানি। কিন্তু মায়া ছিল, নইলে এমন ঘটনা ঘটত না। ফাঁদ আমিও কতকটা জেনে কতকটা না জেনে পেতেছি, তুমিও সেটাই করেছ। আমাদের জাতির ধর্মই এরকম, আমরা মায়া মিলি।
রাগী রাজলক্ষ্মী যেন আর কিছু বলতে পারলেন না, তিনি ঘর থেকে দ্রুত পায়ে চলে গেলেন। বিনোদিনী একলা ঘরে কিছুক্ষণের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার দু চোখে আগুন জ্বলে উঠল। সকালবেলার বাড়ির কাজ হয়ে গেলে রাজলক্ষ্মী মহেন্দ্রকে ডেকে পাঠান। মহেন্দ্র বুঝল কাল রাতের ব্যাপার নিয়ে আলোচনা হবে। তখন বিনোদিনীর কাছ থেকে চিঠির উত্তর পেয়ে তার মন বিকল হয়ে উঠেছিল। সেই আঘাতের প্রতিঘাত স্বরূপে তার সমস্ত তরঙ্গিত হৃদয় বিনোদিনীর দিকে সবেগে ধাবমান হচ্ছিল। এর উপরে আবার মার সঙ্গে উত্তর প্রত্যুত্তর করা তার পক্ষে অসাধ্য। মহেন্দ্র জানত মা তাকে বিনোদিনী সম্বন্ধে ভর্ৎসনা করলেই বিদ্রোহী ভাবে সে মনের কথা বলে ফেলবে এবং নিদারুণ গৃহযুদ্ধ আরম্ভ হবে। অতএব এ সময় বাড়ি থেকে দূরে গিয়ে সব কথা পরিষ্কার করে ভেবে দেখা দরকার। মহেন্দ্র চাকরকে বলল,
শোন, মাকে বলিস আজ কলেজে আমার বিশেষ কাজ আছে, এখনই যেতে হবে, ফিরে এসে দেখা হবে।
তাড়াতাড়ি কাপড় পরে না খেয়ে সে ছুটে বেরিয়ে গেল। বিনোদিনীর যে দারুণ চিঠিখানা আজ সকাল থেকে সে বার বার করে পড়েছে এবং পকেটে নিয়ে ফিরেছে, আজ নিতান্ত তাড়াতাড়িতে সেই চিঠি শুদ্ধ জামা ছেড়েই সে চলে গেল। এক পশলা ঘন বৃষ্টি হয়ে মেঘ করে রইল। বিনোদিনীর মন আজ অত্যন্ত বিরক্ত। মনের কোনো অসুখ হলে বিনোদিনী কাজের মাত্রা বাড়ায়, তাই সে আজ যত রাজ্যের কাপড় জড়ো করে চিহ্ন দিতে আরম্ভ করল। আশার কাছ থেকে কাপড় চাইতে গিয়ে আশার মুখের ভাব দেখে তার মন আরো বিগড়ে গেছে। সংসারে যদি অপরাধী হতেই হয়, তবে অপরাধের যত লাঞ্ছনা তাই কেন ভোগ করবে? অপরাধের যত সুখ তা থেকে সে কেন বঞ্চিত হবে? ঝুপঝুপ শব্দে বৃষ্টি এল। বিনোদিনী তার ঘরের মেঝের উপর বসে, সামনে কাপড় স্তূপাকার হয়ে পড়ে রয়েছে। মহেন্দ্র কোনো সাড়া না দিয়ে দরজা খুলে একেবারে ঘরের মধ্যে প্রবেশ করল। বিনোদিনী কোলের কাপড় মাটিতে ফেলে দিয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল,
যাও, আমার ঘর থেকে চলে যাও।
কেন, কি করেছি?
কি করেছি? ভীরু কাপুরুষ, কি করবার সাধ্য আছে তোমার? না জানো ভালোবাসতে, না জানো কর্তব্য করতে, মাঝখান থেকে আমাকে কেন লোকের কাছে নষ্ট করছো?
তোমাকে আমি ভালোবাসিনি এমন কথা বলতে পারলে?
আমি সেই কথাই বলছি, লুকোচুরি ঢাকাঢাকি একবার এদিক একবার ওদিক, তোমার এই চোরের মতো প্রবৃত্তি দেখে আমার ঘৃণা হয়, আর ভালো লাগে না। তুমি যাও।
তুমি আমাকে ঘৃণা করো বিনোদ?
হ্যাঁ, ঘৃণা করি।
এখনো প্রায়শ্চিত্ত করবার সময় আছে বিনোদ, আমি যদি আর দ্বিধা না করি সব ছেড়ে চলে যাই, তুমি আমার সঙ্গে যাবে?
এই বলে মহেন্দ্র বিনোদিনীর দু হাত ধরে তাকে কাছে টেনে নিল।
ছাড়ো, আমার লাগছে।
লাগুক, বলো তুমি আমার সঙ্গে যাবে?
না যাব না, কোনো মতেই না।
কেন যাবে না? তুমি আমাকে সর্বনাশের মুখে টেনে এনেছো, আজ তুমি আমাকে ত্যাগ করতে পারবে না, তোমাকে যেতেই হবে।
এই বলে মহেন্দ্র বিনোদিনীকে বুকের উপর টেনে নিল, জোর করে তাকে ধরে রেখে বলল,
তোমার ঘৃণাও আমাকে ফেরাতে পারবে না, আমি তোমাকে নিয়ে যাবই এবং যেমন করেই হোক তুমি আমাকে ভালোবাসবে।
বিনোদিনী নিজেকে ছাড়িয়ে নিল।
চারিদিকে আগুন জ্বালিয়ে তুলেছ, এখন আর নেভাতেও পারবে না, পালাতেও পারবে না। এমন খেলা কেন খেললে বিনোদ? এখন আর একে খেলা বলে মুক্তি পাবে না, এখন তোমার আমার একসাথে মৃত্যু হবে।
রাজলক্ষ্মী ঘরে ঢুকে বললেন,
মহিন কি করছিস?
উন্মত্ত দৃষ্টিতে একবার মায়ের মুখের দিকে তাকিয়ে আবার বিনোদিনীর দিকে তাকিয়ে মহেন্দ্র বলল,
আমি সব ছেড়ে চলে যাচ্ছি, বলো তুমি আমার সঙ্গে যাবে?
বিনোদিনী রাজলক্ষ্মীর মুখের দিকে একবার তাকিয়ে তারপর এগিয়ে এসে অবিচলিত ভাবে মহেন্দ্রের হাত ধরে বলল,
যাব।
তবে আজকের মতো অপেক্ষা করো, আমি চললাম, কাল থেকে তুমি ছাড়া আর আমার কেউই থাকবে না।
এই বলে মহেন্দ্র চলে গেল। বিহারী এতদিন মেডিকেল কলেজে পড়ছিল, ঠিক পরীক্ষা দেওয়ার আগেই সে পড়া ছেড়ে দিল। কেউ বিস্ময় প্রকাশ করলে বলত,
পরের স্বাস্থ্য পরে দেখব, আপাতত নিজের স্বাস্থ্য রক্ষা করা চাই।
আসল কথা হল, রোজ যেখানে মহেন্দ্রের সঙ্গে দেখা হবেই, অথচ তেমন করে দেখা হবে না, সেখানে বিহারী কিছুতেই যেতে পারল না। সকলেই জানত বিহারী ভালো রকম পাশ করে নিশ্চয়ই সম্মান ও পুরস্কার পাবে, কিন্তু তার আর পরীক্ষা দেওয়া হল না। তাদের বাড়ির পাশে এক কুটিরে রাজেন্দ্র চক্রবর্তী বলে এক গরিব ব্রাহ্মণ বাস করত। বিহারী তার ছেলেকে নিজের কাছে রেখে পড়াশোনা শেখাতে লাগল। ব্রাহ্মণ খুশি হয়ে তার 8 বছরের ছেলে বসন্তকে বিহারীর হাতে সমর্পণ করল। বিহারী তাকে নিজের মতো করে শিক্ষা দিতে লাগল, তাকে নিয়ে খেলা করে, তাকে নিয়ে গড়ের মাঠে, মিউজিয়ামে, চিড়িয়াখানায়, শিবপুরের বাগানে ঘুরে বিহারী দিন কাটাতে লাগল। তাকে মুখে মুখে ইংরেজি শোনানো, ইতিহাসের গল্প শোনানো ছিল বিহারীর সমস্ত দিনের কাজ। সেদিন সন্ধেবেলায় বেরোনোর উপায় ছিল না, দুপুরবেলায় বৃষ্টি থেমে আবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে। বিহারী তার দোতলার বড় ঘরে আলো জেলে বসে বসন্তকে নিয়ে নিজের নতুন প্রণালীর খেলা করছিল। এমন সময় বিনোদিনী ঘরের মধ্যে এসে প্রবেশ করল।
আরে এ কি কাণ্ড বোঠান,
তোমার এখানে তোমার আত্মীয় স্ত্রীলোক কেউ নেই?
আত্মীয় নেই, পরও নেই, পিসি আছেন, তবে সে দেশের বাড়িতে।
তবে তোমার দেশের বাড়িতে আমাকে নিয়ে চলো।
কি বলে নিয়ে যাব?
দাসী বলে, আমি সেখানে ঘরের কাজ করে দেব।
আগে শুনি এ সংকল্প কেন মনে উদয় হল। বসন্ত যাও, শুতে যাও।
বসন্ত চলে গেল।
বাইরের ঘটনা শুনে তুমি ভেতরের কথা কিছুই বুঝতে পারবে না।
নাই বা বুঝলাম, না হয় ভুলই বুঝবো, ক্ষতি কি?
আচ্ছা বেশ, মহেন্দ্র আমাকে ভালোবাসে।
সে খবর তো নতুন নয়, এবং এমন খবর নয় যা দ্বিতীয়বার শুনতে ইচ্ছে করে।
বারবার শুনবার ইচ্ছে আমারও নেই, সেজন্যই তোমার কাছে এসেছি, আমাকে আশ্রয় দাও।
ইচ্ছে তোমার নেই? এই বিপত্তি কে ঘটালো? মহেন্দ্র যে পথে চলেছিল সে পথ থেকে তাকে কে ভ্রষ্ট করেছে?
আমি করেছি, তোমার কাছে লুকোব না, এ সমস্তই আমারই কাজ। আমি মন্দ হই যা হই, একবার আমার মনের কথা বোঝার চেষ্টা করো। বুকে জ্বালানি আমি মহেন্দ্রর ঘর চালিয়েছি, একবার মনে হয়েছিল আমি মহেন্দ্রকে ভালোবাসি, কিন্তু তা ভুল।
ভালোবাসলে কি কেউ এমন অগ্নিকাণ্ড করতে পারে?
হে, তোমার শাস্ত্রের কথা ঠাকুর, এখনো ওসব কথা শুনবার মতো সময় আমার হয়নি। আমার ভালো মন্দ সব আজ আমি তোমার কাছে বলতে চাই। শোনো ঠাকুরপো, আমি নির্লজ্জ হয়ে বলছি, তুমি তো আমাকে ফেরাতে পারতে। মহেন্দ্র আমাকে ভালোবাসে বটে, কিন্তু সে নিজের অন্ধ, আমাকে একটুও বোঝে না। একবার মনে হয়েছিল তুমি যেন আমাকে বুঝেছ। একবার তুমি আমাকে শ্রদ্ধা করেছিলে, সে কথা চাপা দিতে চেষ্টা করো না।
হ্যাঁ, এটা সত্যি
ভুল করনি ঠাকুরপ, কিন্তু বুঝলেই যদি, শ্রদ্ধা করলেই যদি, তবে সেখানেই থামলে কেন? আমাকে ভালোবাসতে তোমার কি বাধা ছিল? আমি আজ নির্লজ্জ হয়ে তোমার কাছে এসেছি, এবং আমি আজ নির্লজ্জ হয়েই তোমাকে বলছি, তুমিও আমাকে ভালোবাসলে না কেন? আমার পোড়া কপাল, তুমিও কি না আশাকেই ভালোবাসলে? না না, তুমি রাগ করতে পারবে না ঠাকুরপ, তুমি যে আশাকে ভালোবাসো সে কথা তুমি যখন নিজে জানতে না, তখনও আমি জানতাম, কিন্তু আশার মধ্যে তোমরা যে কি দেখতে পেয়েছ আমি কিছু বুঝতে পারি না। ভালোই বলো আর মন্দই বলো, তার আছে কি? বিধাতা কি পুরুষের দৃষ্টির সঙ্গে অন্তর্দৃষ্টি কিছুই দেননি? তোমরা কি দেখে, কতটুকু দেখে ভালো বলো তো? নির্বোধ, অন্ধ।
আজ তুমি আমাকে যা বলবে সমস্তই আমি শুনব, কিন্তু যে কথা বলবার নয় সে কথা বলো না, তোমার কাছে আমার এই একান্ত অনুরোধ।
তোমার কোথায় কষ্ট হচ্ছে তা আমি জানি, কিন্তু যার শ্রদ্ধা আমি পেয়েছিলাম এবং যার ভালোবাসা পেলে আমার জীবন সার্থক হতো, তার কাছে এই রাতে ভয় লজ্জা সমস্ত বিসর্জন দিয়ে ছুটে এলাম, সে যে কত বড় বেদনায়, তা মনে করে একটু ধৈর্য ধরো। আমি সত্যি বলছি, তুমি যদি আশাকে ভালো না বাসতে, তবে আমি আশারা যেমন সর্বনাশ করতাম না।
আশার কি হয়েছে, তুমি তার কি ক্ষতি করেছ?
মহেন্দ্র সংসার ত্যাগ করে কাল আমাকে নিয়ে বাড়ি ছাড়তে প্রস্তুত হয়েছে।
না, কিছুতেই হতে পারে না, কোনো মতেই না।
কোনো মতেই না? মহেন্দ্রকে আজ কে ঠেকাতে পারে?
তুমি পারো।
ঠেকাবো কার জন্যে? তোমার আশার জন্যে? আমার নিজের সুখ দুঃখ কিছু নেই, তোমার আশার ভালো হোক, মহেন্দ্র সংসারের ভালো হোক, এই বলে ইহকালের আমার সকল দাবি মুছে ফেলব? এত ভালো আমি নই, আমি যা ছাড়ব তার বদলে আমি কি পাব?
তুমি অনেক স্পষ্ট কথা বলবার চেষ্টা করেছ, এবার আমিও একটা স্পষ্ট কথা বলি। তুমি আজ যে কাণ্ডটা করলে এবং যে কথাগুলো বলছ, এর অধিকাংশই নাটক এবং নভেল।
নাটক নভেল?
হ্যাঁ, নাটক নভেল, তাও খুব উঁচু দরের নয়। তুমি মনে করছ এই সমস্ত তোমার নিজের, তা নয়, এসবই ছাপাখানার প্রতিধ্বনি। যদি তুমি নিতান্ত নির্বোধ মূর্খ সরলা বালিকা হতে, তাহলেও সংসারে ভালোবাসা থেকে বঞ্চিত হতে না, কিন্তু নাটকের নায়িকা স্টেজের উপরই শোভা পায়, ঘরে তাকে নেওয়া চলে না।
কোথায় বিনোদিনী সেই তীব্র তেজ, দুঃসহ দর্প? অনেকক্ষণ পরে বিহারীর মুখের দিকে না তাকিয়ে সে বলল,
তুমি আমাকে কি করতে বলো?
সাধারণ স্ত্রীলোকের শুভবুদ্ধি যা বলে তাই করো, দেশে চলে যাও, মেয়েদের গাড়িতে তুলে দিয়ে আমি তোমাদের স্টেশন পর্যন্ত পৌঁছে দেব।
আজ রাতে তবে আমি এখানেই থাকি?
না, এত বিশ্বাস আমার নিজের উপর নেই।
এই শুনে তক্ষণই বিনোদিনী চৌকি থেকে মাটিতে লুটিয়ে পড়ে বিহারীর দু পা জড়িয়ে ধরে বলল,
ওইটুকু দুর্বলতা রাখো ঠাকুর, একেবারে পাথরের দেবতার মতো পবিত্র হইও না, মন্দকে ভালোবেসে একটু মন্দ হও।
এই বলে বিনোদিনী বারবার বিহারীর পায়ে চুমু খেতে লাগল। বিহারী বিনোদিনীর এই আকস্মিক অভাবনীয় ব্যবহারে কিছুক্ষণের জন্য যেন আত্মসম্বরণ করতে পারল না, তার শরীর মনের সমস্ত গ্রন্থি যেন শিথিল হয়ে এল। বিনোদিনী বিহারীর এই স্তব্ধ বিহ্বল ভাব অনুভব করে তার পা ছেড়ে চৌকিতে বসে বিহারীর গলা জড়িয়ে ধরে বলল,
জানি তুমি আমার চিরকালের নও, কিন্তু আজ এক মুহূর্তের জন্য আমাকে ভালোবাসো, তারপরে আমি আমাদের সেই বনে জঙ্গলে চলে যাব, কারো কাছে কিছু চাইব না, মরণ পর্যন্ত মনে রাখার মতো আমাকে একটা কিছু দাও।
এই বলে বিনোদিনী চোখ বন্ধ করে তার ঠোঁট বিহারীর দিকে এগিয়ে দিল।
এ কি করছো মুঠান?
কিছুক্ষণের জন্য দুজনে নিশ্চল এবং সমস্ত ঘর নিস্তব্ধ হয়ে গেল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বিহারী ধীরে ধীরে বিনোদিনীর হাত ছাড়িয়ে অন্য চৌকিতে গিয়ে বসল এবং রুদ্ধপ্রায় কণ্ঠস্বর পরিষ্কার করে নিয়ে বলল,
আজ রাত একটার সময় একটা প্যাসেঞ্জার ট্রেন আছে।
বেশ, সেই ট্রেনেই যাব।
এমন সময় পায়ে জুতো নেই, গায়ে জামা নেই বসন্ত বিহারী চৌকির কাছে এসে দাঁড়িয়ে গম্ভীর মুখে বিনোদিনীকে দেখতে লাগল।
শুতে যাস নিজে।
বসন্ত কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল। বিনোদিনী দুহাত বাড়িয়ে দিল। বসন্ত প্রথমে একটু দ্বিধা করে ধীরে ধীরে বিনোদিনীর কাছে গেল। বিনোদিনী তাকে দুহাতে বুকের মধ্যে চেপে ধরে ঝরঝর করে কাঁদতে লাগল। যা অসম্ভব তাও সম্ভব হয়, যা অসহ্য তাও সহ্য হয়, নইলে সংসারে মহেন্দ্রর সে রাত সে দিন কাটত না। রাত যখন আটটা, মহেন্দ্র তাড়াতাড়ি ঝড়ের মতো বিনোদিনীর ঘরের সামনে এসে দেখল ঘরে আলো নেই, সমস্ত অন্ধকার। পকেট থেকে একটা দেশলাইয়ের বাক্স বের করে দেশলাই ধরিয়ে দেখল ঘর শূন্য। বিনোদিনী নেই, তার জিনিসপত্রও নেই।
বিনোদ
দক্ষিণের বারান্দায় গিয়ে দেখল বারান্দা নির্জন।
বিনোদ,
কোনো উত্তর এলো না।
নির্বোধ, আমি নির্বোধ। তখনই সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত ছিল আমার। নিশ্চয়ই মা বিনোদিনীকে এমন গঞ্জনা দিয়েছেন যে সে ঘরে টিকতে পারেনি।
মহেন্দ্র অধীর হয়ে তক্ষুনি মায়ের ঘরে গেল। সে ঘরেও আলো নেই, কিন্তু রাজলক্ষ্মী বিছানায় শুয়ে আছেন, তা অন্ধকারেও দেখা গেল।
মা, তোমরা বিনোদিনীকে কি বলেছো?
কিছুই বলিনি।
তবে সে কোথায় গেছে?
আমি কি জানি?
তুমি জানো না? আচ্ছা, আমি তার সন্ধানে চললাম। সে যেখানেই থাক, আমি তাকে খুঁজে বের করবই।
এই বলে মহেন্দ্র চলে গেল। রাজলক্ষ্মী তাড়াতাড়ি বিছানা থেকে উঠে তার পেছনে চলতে চলতে বলতে লাগলেন,
মহিন, মহিন, যাসনে মহিন, ফিরে আয়, আমার একটা কথা শুনে যা, শুনে যা।
মহেন্দ্র এক নিঃশ্বাসে ছুটে বাড়ি থেকে বেরিয়ে গেল। মহানগরীর রাজপথে মহেন্দ্র অদৃশ্য হয়ে গেল। রাত নটা হবে, বিহারী চাঁদহীন অন্ধকার ছাদে একটা চেয়ারে বসে আছে। কাল বিনোদিনীকে বিহারী দেশে পৌঁছে দিয়ে এসেছে। তারপর থেকে বেদনাতুর হৃদয় তাকে নিজের নিগূঢ় নির্জনতার দিকে অবিশ্রাম আকর্ষণ করছে। মহেন্দ্রের সঙ্গে সেই ছেলেবেলা থেকে বন্ধুত্ব, এখন এই দুই বন্ধুর মাঝখানে কত কিছু এসে পড়েছে। বন্ধুর প্রণয়, দম্পতির প্রেম, গৃহের শান্তি ও পবিত্রতা একেবারে ছাড় খাড় করে দিল। বিহারী প্রবল ঘৃণায় বিনোদিনীকে সমস্ত অন্তঃকরণের সঙ্গে সুদূরে ঠেলে ফেলতে চেষ্টা করল, কিন্তু এ কি আশ্চর্য, আঘাত যেন অত্যন্ত মৃদু হয়ে গেল, তাকে যেন স্পর্শই করল না। সেই পরমা সুন্দরী ব্রহেলিকা তার দুর্ভেদ্য রহস্যপূর্ণ ঘন কৃষ্ণ চোখ নিয়ে কৃষ্ণপক্ষের অন্ধকারে যেন বিহারীর সামনে স্থির হয়ে দাঁড়াল। মুহূর্তের মধ্যে সেই রূপ অপরূপ মায়ালতার মতো নিমেষের মধ্যেই বিহারীকে বেষ্টন করল। বিহারী ছাদের নির্জন অন্ধকারে আর থাকতে পারল না। আর কোনো দিকে মন দেবার জন্য সে তাড়াতাড়ি ঘরের মধ্যে এল। কোণে টিপাইয়ের ওপরে
রেশমের ঢাকা দেওয়া একখানা বাঁধানো ফটোগ্রাফ ছিল। বিহারি ঢাকা খুলে সেই ছবিটা ঘরের মাঝখানে আলোর নিচে নিয়ে বসল। ছবিটা মহেন্দ্র ও আশার বিয়ের পরপরের ছবি। ছবির পেছনে মহেন্দ্র নিজের অক্ষরে মহিন্দা এবং আশা স্বহস্তে আশা এই নামটুকু লিখে দিয়েছিল। আজ মহেন্দ্র তার আশাকে কাঁদিয়ে কত দূরে চলে যাচ্ছে। এই ছবিখানা কোলে নিয়ে বিহারি বিনোদিনীকে ধিক্কারে নির্বাসিত করতে চাইল, কিন্তু বিনোদিনীর সেই প্রেম কাতর যৌবনে কোমল বাহু দুটি যেন বিহারীর হাঁটু চেপে রইল। বিহারী মনে মনে বলল,
এমন সুন্দর প্রেমের সংসার ছারখার করে দিলি।
কিন্তু বিনোদিনীর সেই ব্যাকুল মুখের চুম্বন নিবেদন তাকে নীরবে বলতে লাগল,
আমি তোমাকে ভালোবাসি, সমস্ত জগতের মধ্যে আমি তোমাকে বরণ করেছি।
পিশাচী!
যে মুহূর্তে বিহারী তার সমস্ত জীবনের সমস্ত প্রেমের দাবি থেকে বঞ্চিত হয়ে একেবারে নিঃস্ব ভিখারির মতো পথে এসে দাঁড়িয়েছে, সেই মুহূর্তে বিহারী কি এমন অযাচিত অজস্র প্রেমের উপহার সমস্ত হৃদয়ের সঙ্গে উপেক্ষা করে ফেলে দিতে পারে? ছবি কোলে নিয়ে এসব নানা কথা সে এক মনে আলোচনা করছিল।
বিনোদিনী কোথায়?
মহিন্দা একটু বসো ভাই, সব কথা তোমায় খুলে বলছি।
আমার সেই সময় নেই, বলো বিনোদিনী কোথায়?
তুমি যে প্রশ্নটি জিজ্ঞাসা করছো এক কথায় তার উত্তর দেওয়া চলে না, তাই একটু তোমাকে স্থির হয়ে বসতে হবে।
উপদেশ দেবে? তুমি আমাকে উপদেশ দেবে? সেসব উপদেশের কথা আমি ছোটবেলায় পড়েছি।
না, উপদেশ দেবার অধিকার ও ক্ষমতা আমার নেই।
ভর্ৎসনা করবে? হ্যাঁ, আমি জানি আমি পাষণ্ড, আমি নরাধম, কিন্তু তুমি কি জানো বিনোদিনী কোথায়?
জানি।
আমাকে বলবে কি?
না,
বলতেই হবে। তুমি তাকে চুরি করে এনে লুকিয়ে রেখেছ, সে আমার, তাকে ফিরিয়ে দাও।
সে তোমার নয়, আমি তাকে চুরি করে আনিনি, সে নিজে আমার কাছে এসেছিল।
মিথ্যে কথা!
এই বলে পাশের ঘরের বন্ধ দরজায় করাঘাত করতে করতে ডাকল,
বিনোদ, বিনোদ! ভয় নেই বিনোদ, আমি মহেন্দ্র, আমি তোমাকে উদ্ধার করে নিয়ে যাব, কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। বিনোদ!
মহেন্দ্র ভেতরে ছুটে গিয়ে দেখল ঘর অন্ধকার। চোখ সয়ে আসতে দেখতে পেল বিছানায় কি যেন ভয়ে আড়ষ্ট হয়ে বসে রয়েছে। বিহারি তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে বসন্তকে বিছানা থেকে কোলে তুলে নিয়ে শান্ত গলায় বলতে লাগল,
ভয় নেই বসন্ত, ভয় নেই, কোনো ভয় নেই।
মহেন্দ্র তখন দ্রুত পায়ে বাড়ির সমস্ত ঘর দেখে এল। যখন ফিরে এল তখনও বসন্ত ভয়ে বারবার কেঁদে উঠছিল। বিহারী তার ঘরে আলো জেলে তাকে বিছানায় শুইয়ে দিয়ে গায়ে হাত বুলিয়ে তাকে ঘুম পাড়াবার চেষ্টা করছিল।
বিনোদিনীকে কোথায় রেখেছ?
মহিন্দা গোল করো না, তুমি অকারণে ছেলেটিকে যেভাবে ভয় পাইয়ে দিয়েছ তাতে অসুস্থ হয়ে যেতে পারে। আমি বলছি বিনোদিনীর খবরে তোমার কোনো দরকার নেই।
সাধু, মহাত্মা, ধর্মের আদর্শ খাড়া করো না। আমার স্ত্রীর ছবি কোলের ওপর রেখে রাতে কোন দেবতা ধ্যানে কোন পুণ্য মন্ত্র জপ করছিলে, ভণ্ড!
এই বলে মহেন্দ্র আশার ছবিখানা মহেন্দ্র মাটিতে ফেলে জুতো শুদ্ধ পা দিয়ে তার কাঁচ ভেঙে দিতে লাগল এবং ছবিটি নিয়ে বিহারীর গায়ের উপর ফেলে দিল। তার মত্ততা দেখে বসন্ত আবার ভয়ে কেঁদে উঠল। বিহারী এসে দরজার দিকে হাত দেখিয়ে বলল,
যাও।
মহেন্দ্র ঝড়ের বেগে বেরিয়ে গেল। বিনোদিনী যখন যাত্রীশূন্য মেয়েদের গাড়িতে চড়ে জানলা থেকে মাঠ ও ছায়া ঘেরা এক একখানি গ্রাম দেখতে পেল, তখন তার মনে স্নিগ্ধ পল্লীর জীবনযাত্রা জেগে উঠল। গাড়ি চলতে চলতে এক জায়গায় আমের মুকুলের গন্ধ আসতেই পল্লীর স্নিগ্ধ শান্তি তাকে নিবিড়ভাবে আবিষ্ট করে তুলল।
বেশ হয়েছে, ভালোই হয়েছে, নিজেকে নিয়ে আর টানাছেড়া করতে পারি না, এবারে সমস্ত ভুলে যাব। পাড়া ভাইয়ের মেয়ে হয়ে ঘরের আর পল্লীর কাজকর্মে আরামের সঙ্গে জীবন কাটাব।
বুকে সেই শান্তির আশা নিয়ে বিনোদিনী নিজের কুটিরে প্রবেশ করল, কিন্তু হায়, শান্তি কোথায়? সেখানে কেবল শূন্যতা এবং দারিদ্র, চারিদিকে সবকিছু জীর্ণ, অপরিচ্ছন্ন, মলিন। বহুদিনের রুদ্ধ ছ্যাঁচাটে ঘরে তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এল। ঘরে অল্পস্বল্প যে সমস্ত আসবাবপত্র ছিল সব পোকায় কেটে ইঁদুরের উৎপাতে ও ধুলার আক্রমণে ছারখার হয়ে এসেছে। সন্ধ্যার সময় কোনো মতে সর্ষের তেলে প্রদীপ জ্বালাতেই তার ধোঁয়ায় ও ক্ষীণ আলোয় ঘরের দীনতা আরো ফুটে উঠল। কুলুঙ্গিতে আগের দু একটা ধুলোমাখা বই আর মাসিক পত্র পড়ে আছে, কিন্তু তা ছুঁতে ইচ্ছে হল না। বিনোদিনী যে বৃদ্ধা অভিভাবিকা ছিলেন, তিনি মেয়েকে দেখতে জামাই বাড়ি গিয়েছেন। বিনোদিনী প্রতিবেশিনীদের বাড়ি গেল, তারা তাকে দেখে যেন চমকে উঠল। বিনোদিনী সত্যিই তার গ্রাম থেকে অনেক দূরে চলে গিয়েছে, এখন নিজের ঘরেই তার নির্বাসন। কোথাও তার এক মুহূর্ত শান্তির জায়গা নেই। ডাকঘরের বুড়ো পেয়াদা বিনোদিনীকে ছোট থেকেই চেনে। পরদিন বিনোদিনী যখন ঘাটে স্নান করতে যাচ্ছে, চিঠির ব্যাগ নিয়ে পেয়াদাকে যেতে দেখে আর আত্মসম্বরণ করতে পারল না। পেয়াদার কাছে গিয়ে দেখে এল তার কোনো চিঠি এসেছে কিনা। বিনোদিনী বিহারীকে চিঠি দেওয়ার অনুরোধ করে এসেছিল, এর মধ্যেই বিহারীর চিঠি পাওয়ার সম্ভাবনা ছিল না, কিন্তু আকাঙ্ক্ষা এত বেশি হয়ে উঠল যে দূর সম্ভাবনার আশাও বিনোদিনী ছাড়তে পারল না। এদিকে গ্রামের ঘরে ঘরে মহেন্দ্রের সাথে জড়িয়ে বিনোদিনীর নামে নিন্দা চলেছে, শান্তি কোথায়? গ্রামের সকলের কাছ থেকে বিনোদিনী নিজেকে আলাদা করে নিল, তাতে যেন আগুনে ঘি পড়ল। অপরাধিনীকে সামনে বসিয়ে তাকে কষ্ট দেওয়ার বিলাস সুখ থেকে তারা বঞ্চিত হতে চায় না। ছোট্ট পাড়ার মধ্যে নিজেকে সকলের কাছ থেকে গোপন রাখবার চেষ্টা বৃথা। এখানে আহত হৃদয়টিকে নির্জনে শুশ্রূষা করবার সুযোগও পাওয়া যায় না। দ্বিতীয় দিনে চিঠি পাওয়ার সময় পেরিয়ে যেতেই বিনোদিনী ঘরের দরজা বন্ধ করে লিখতে বসল।
ঠাকুরপো, ভয় পেও না, আমি তোমাকে প্রেমের চিঠি লিখতে বসিনি। তুমি আমার বিচারক, আমি তোমাকে প্রণাম করি। আমি যে পাপ করেছি তুমি তার কঠিন শাস্তি দিয়েছ, তোমার আদেশ পালন করে সে আমি মাথা পেতে নিয়েছি। দুঃখ এই দণ্ডটি যে কত কঠিন তা তুমি দেখতে পেলে না, তোমাকে মনে করে মনে মনে তোমার দুখানি পায়ের কাছে মাথা রেখে আমি এটাও সহ্য করব। তোমার দুছত্র চিঠি আমার এই নির্বাসনের আহার, তা যদি না পাই তবে আমার কেবল নির্বাসন দণ্ড নয় প্রাণদণ্ড। আমার পাপ মনে অহংকারের সীমা ছিল না, কারো কাছে আমাকে এমন করে মাথা নোয়াতে হবে এটা আমি স্বপ্নেও জানতাম না। তোমার জয় হয়েছে প্রভু, কিন্তু আমাকে দয়া করো, আমাকে বাঁচতে দাও। এই অরণ্যবাসীর সম্বল আমাকে অল্প একটু করে দিও, তাহলে তোমার শাসন থেকে আমাকে কেউ টলাতে পারবে না। এইটুকু দুঃখের কথাই জানালাম, আর যেসব কথা মনে আছে বলবার জন্য বুক ফেটে যাচ্ছে তা তোমাকে জানাবো না, প্রতিজ্ঞা করেছি সেই প্রতিজ্ঞা রক্ষা করলাম। তোমার বিনোদ বৌঠান।
বিনোদিনী চিঠি ডাকে দিল, পরদিনও চিঠি পেল না। বিনোদিনী সমস্ত দিন স্তব্ধ হয়ে রইল। তার মুখ কঠিন হয়ে উঠল। তার কাছে বিহারীর কিছুই ছিল না, না ছবি, না একছত্র চিঠি। সে শূন্যের মধ্যে কিছু যেন একটা খুঁজে বেড়াতে লাগল। সে বিহারীর একটা কিছু চিহ্ন জড়িয়ে ধরে শুষ্ক চোখে জল আনতে চায়, কিন্তু অনাবৃষ্টি দুপুরের মতো তার হৃদয়ে কেবল জ্বলতেই লাগল। দিক দিগন্তে কোথাও সে এক ফোঁটাও জলের লক্ষণ দেখতে পেল না। বিনোদিনী শুনেছিল একাগ্র মনে ধ্যান করতে করতে যাকে ডাকা হয় সে নাই, সে থাকতে পারে না। তাই জোড় হাত করে চোখ বন্ধ করে সে বিহারীকে ডাকতে লাগল।
আমার জীবন শূন্য, আমার হৃদয় শূন্য, আমার চতুর্দিক শূন্য। এই শূন্যতায় একবার তুমি এসো, এক মুহূর্তের জন্য এসো। তোমাকে তোমাকে আসতেই হবে, আমি আমি কিছুতেই তোমাকে ছাড়ব না।
এই কথা প্রাণপণ করে বলতে বলতে বিনোদিনী যেন সাহস পেল। তার মনে হল যেন এই প্রেমের বল, এই আহ্বানের বল বৃথা হবে না। বিহারীর ধ্যানে যখন সন্ধ্যার অন্ধকার ঘর নিবিড়ভাবে পরিপূর্ণ হয়ে উঠেছে, যখন সমাজ সংসার গ্রাম পল্লী সমস্ত বিশ্বভুবন প্রলয়ে বিলীন হয়ে গিয়েছে, তখন বিনোদিনী হঠাৎ দরজায় শব্দ শুনে ছুটে গিয়ে দরজা খুলে বলল,
প্রভু এসেছ?
তার দৃঢ় বিশ্বাস ছিল এই মুহূর্তে বিহারী ছাড়া জগতের আর কেউ তার কাছে আসতে পারে না।
এসেছি বিনোদ।
যাও যাও এখান থেকে, এখনই যাও, চলে যাও।
মহেন্দ্র হঠাৎ স্তম্ভিত হয়ে গেল। বিনোদিনী আজ নিশ্চয়ই আশা করেছিল বিহারীর চিঠির উত্তর পাবে, কিন্তু উত্তর এলো না। বিনোদিনী মনে মনে বলতে লাগল,
আমার উপরে বিহারীর কিসের অধিকার? আমি কেন তার হুকুম শুনতে গেলাম? আমি কেন তাকে বুঝতে দিলাম যে সে আমার প্রতি যেমন বিধান করবে আমি তাই মাথা পেতে গ্রহণ করব? তার ভালোবাসার আশাকে বাঁচাবার জন্য যেটুকু দরকার, আমার সঙ্গে কেবলমাত্র তার সেইটুকু সম্পর্ক? আমার নিজের কোনো প্রাপ্য নেই, দাবি নেই, সামান্য দুছত্র চিঠিও না। আমি এতই তুচ্ছ, এত ঘৃণার সামগ্রী। আর কারোর জন্য এত দুঃখ সহ্য করা যেতে পারে, কিন্তু তাই বলে আশার জন্য নয়। এই দৈন্য, এই বনবাস, এই লোকনিন্দা, এই অবজ্ঞা, এই জীবনের সকল প্রকার অপরিতৃপ্তি কেবল আশারই জন্য আমাকে বহন করতে হবে? এত বড় ফাঁকি কেন আমি মাথা পেতে নিলাম? কেন আমার সর্বনাশের ব্রত সম্পূর্ণ করে এলাম না? নির্বোধ, আমি একেবারে নির্বোধ, আমি কেন বিহারীকে ভালোবাসলাম?
বিনোদিনী যখন কাঠের মূর্তির মতো ঘরের মধ্যে কঠিন হয়ে বসেছিল, এমন সময় তার দিদি শাশুড়ি জামাই বাড়ি থেকে ফিরে এসেই তাকে বলল,
ওনার মুখে কি সব কথা শুনছি?
সবই সত্যি কথা।
তবে এ কলঙ্ক পাড়ায় বয়ে আনার কি দরকার ছিল? এখানে কেনই বা এলি?
রুদ্ধ ক্ষোভে বিনোদিনী চুপ করে বসে রইল।
বাচা, এখানে তোমার আর থাকা হবে না। এসব জিনিস আমি সহ্য করতে পারবো না। আমাদের মাথা হেঁট করলে, তুমি এখনই চলে যাও।
বেশ, আমি এখনই চলে যাব।
এমন সময় মহেন্দ্র উস্কো খুস্কো চুলে হঠাৎ এসে উপস্থিত হল। সমস্ত রাতের অনিদ্রায় তার চোখ লাল, মুখ শুষ্ক। অন্ধকার থাকতে থাকতেই সে বিনোদিনীকে নিয়ে যাবার জন্য আরেকবার চেষ্টা করবে ভেবেছিল, কিন্তু আগের দিনে বিনোদিনীর ধিক্কার পেয়ে তার মনে নানা রকম দ্বিধা উপস্থিত হয়েছিল। শেষে যখন বেলা হয়ে রেলগাড়ির সময় এসে পড়ল, মন থেকে সব রকম দ্বিধা দ্বন্দ্ব দূর করে একটা গাড়ি নিয়ে সে বিনোদিনীর কাছে এসে উপস্থিত হল। তার উন্মত্ত দৃষ্টিতে গ্রামের কৌতূহলী লোকগুলোকে মাটির নির্জীব পুতুলের মতো মনে হল। মহেন্দ্র কোনো দিকে না তাকিয়ে একেবারে বিনোদিনীর কাছে এসে বলল,
বিনোদ, লোকনিন্দার মুখে তোমাকে একলা ফেলে যাব এমন কাপুরুষ আমি নই। তোমাকে যেমন করে হোক এখান থেকে নিয়ে যাবই,
তারপরে তুমি আমাকে ত্যাগ করতে চাও ত্যাগ করো, আমি তোমাকে বাধা দেব না। আমি সংসারে অবিশ্বাস করার মতো অনেক কাজ করেছি, কিন্তু আজ আমাকে অবিশ্বাস করো না বিনোদ।
আমাকে সঙ্গে নিয়ে চলো, তোমার গাড়ি আছে?
আছে। এই সময় বিনোদিনী দিদি শাশুড়ি বললেন,
মহেন্দ্র তুমি আমাকে চেনো না, কিন্তু তুমি আমার পণ্য। তোমার মা রাজলক্ষ্মী আমাদের গ্রামেরই মেয়ে, গ্রাম সম্পর্কে আমি তার মামি। এবার জিজ্ঞাসা করি, এ তোমার কিরকম ব্যবহার? ঘরে তোমার স্ত্রী আছে, মা আছে, আর তুমি এমন বিহায়া হয়ে উন্মত্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ? ভদ্র সমাজে তুমি মুখ দেখাবে কি বলে?
মহেন্দ্র যে ভাবের জগতে ছিল সেখানে একটা আঘাত লাগল। তার মা আছে, স্ত্রী আছে, ভদ্র সমাজ বলে একটা ব্যাপার আছে, এই সহজ কথাটা এই অজ্ঞাত সুদূর পল্লীর অপরিচিত মহিলার কাছ থেকে মহেন্দ্রকে যে শুনতে হবে, এটার স্বপ্নেরও অতীত। দিনের বেলায় গ্রামের মাঝখানে দাঁড়িয়ে সে একটি ভদ্র ঘরের বিধবা রমণীকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে। মহেন্দ্রের জীবনে এমনও একটা অদ্ভুত অধ্যায় লেখা ছিল।
যেতে হয়তো এখনই যাও, এখনই যাও তো, আমার ঘরের দাওয়ায় দাঁড়িয়ে থেকো না।
অস্নাত অভুক্ত মলিন বস্ত্র বিনোদিনী শূন্য হাতে গাড়িতে গিয়ে উঠল। মহেন্দ্র যখন গাড়িতে উঠতে গেল, বিনোদিনী বলল,
না স্টেশন দূরে নয়, তুমি হেঁটে যাও।
তাহলে গ্রামের সকল লোক আমাকে দেখতে পাবে।
এখনো তোমার লজ্জার বাকি আছে?
গাড়ি চলে গেল। মহেন্দ্র একটু ইতস্তত করে আর গাড়িতে যেতে সাহস পেল না। মহেন্দ্র গ্রামের পথ ত্যাগ করে মাঠের রাস্তা দিয়ে ঘুরে স্টেশনের দিকে চলল। মহেন্দ্র বিনোদিনীকে নিয়ে কলকাতায় ফিরে এল। তাদের পটলডাঙ্গার বাসায় তাকে দেখে রাতে মহেন্দ্র তার বাড়িতে এসে উপস্থিত হল। মায়ের ঘরে এসে মহেন্দ্র দেখল ঘর অন্ধকার, একটিমাত্র কেরোসিনের লণ্ঠন জ্বলছে। রাজলক্ষ্মী বিছানায় শুয়ে আছেন এবং আশা তাঁর পায়ের কাছে বসে তাঁর পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। এতদিনে আশা তার শাশুড়িকে সেবা করার অধিকার পেয়েছে। মহেন্দ্র আসতেই আশা চমকে উঠে তাড়াতাড়ি ঘর ছেড়ে চলে গেল।
মা, এখানে আমার পড়ার সুবিধে হয় না, আমি কলেজের কাছে একটা বাসা নিয়েছি, সেখানেই থাকব।
মহিন, একটু বস।
মহেন্দ্র অনেকটা সংকোচ নিয়ে বিছানায় বসল।
তো যেখানে ইচ্ছে তুই থাকিস বাবা, তো আমার বৌমাকে তুই কষ্ট দিস নে, আমার মন্দ কপাল, তাই আমি আমার এমন লক্ষ্মী বউকে চিনতে পারিনি। কিন্তু তুই তার সাথে এতদিন থেকে তাকে এত ভালোবেসে সেখানে এত দুঃখ দিলি কি করে রে?
মহেন্দ্র সেখান থেকে কোনো মতে পালাতে পারলে বাঁচে, কিন্তু হঠাৎ উঠতে পারল না।
আজ রাতে তো এখানে আছিস?
না।
কখন যাবি?
এখনই।
এখনই? একবার বৌমার সঙ্গে দেখাও করে যাবি না? কটা দিন বৌমা কেমন করে কেটেছে তাকে তুই একটু বুঝতেও পারিসনি বাবা।
মহেন্দ্র মার ঘর থেকে বেরিয়ে এসে মৃদু পায়ে নিজের ঘরে গেল। আশার সাথে দেখা হোক এই ইচ্ছে তার ছিল না। সেখানে গিয়েই দেখল তার ঘরের সামনে যে ঢাকার ছাদ আছে সেখানে আশা মাটিতে শুয়ে আছে। মহেন্দ্রকে হঠাৎ আসতে দেখে আশা তাড়াতাড়ি কাপড় ঠিক করে উঠে বসল। এই সময় মহেন্দ্র যদি একটি বার তাকে চুনি বলে ডাকত, তাহলে তখনই সে মহেন্দ্রের সমস্ত অপরাধ যেন নিজেরই মাথায় তুলে নিয়ে অপরাধিনীর মতো মহেন্দ্রের দুপা জড়িয়ে ধরত। কিন্তু মহেন্দ্র সেটা করতে পারল না। যতই সে চেষ্টা করল কিছুতেই একথা ভুলতে পারল না যে আজ আশাকে আদর করা পরিহাস মাত্র। তাকে সান্ত্বনা দিয়ে কি হবে যখন বিনোদিনীকে ত্যাগ করবার পথ মহেন্দ্র নিজের হাতে একেবারে বন্ধ করে দিয়েছে। আশা সেভাবেই চুপ করে বসে রইল। মহেন্দ্র কোনো কথা না বলে ধীরে ধীরে ছাদে পায়চারি করতে লাগল। অন্ধকার আকাশে এই নক্ষত্রগুলি তাদের অনেক সন্ধ্যার, অনেক নিভৃত প্রেমালাপের নীরব সাক্ষী ছিল। মাঝখানের কটা দিনই আকাশ ভরা অন্ধকার দিয়ে মুছে ফেলে যদি আগেকার ঠিক সেদিনের মতো এই খোলা ছাদে মাদুর পেতে আশার পাশে অনায়াসে কি বসা যেত? কোনো প্রশ্ন নেই, জবাবদিহি নেই, সেই বিশ্বাস, সেই প্রেম, সেই সহজ আনন্দ। এই ছাদে আশার পাশে মাদুরের একটুখানি ভাগ মহেন্দ্র হারিয়ে ফেলেছে। এতদিন বিনোদিনীর সঙ্গে মহেন্দ্রের স্বাধীন সম্বন্ধ ছিল, ভালোবাসার উন্মত্ত সুখ ছিল, কিন্তু কোনো বন্ধন ছিল না। এখন মহেন্দ্রের বিনোদিনীকে আর কোথাও রাখার, কোথাও ফিরিয়ে দেওয়ার জায়গা নেই। ইচ্ছে থাক বা না থাক, বিনোদিনীর সমস্ত ভার তাকে বহন করতেই হবে। মহেন্দ্র একবার তাকিয়ে দেখল, আশা তখনও সেখানেই বসে রয়েছে। মহেন্দ্র কি একটা বলার জন্য হঠাৎ আশার কাছে এসে দাঁড়াল, কিন্তু তার সমস্ত শরীর যেন অবশ হয়ে এল। মহেন্দ্র কি বলবে ভেবে না পেয়ে বলল,
চাবির গোছাটা কোথায়?
আশা উঠে বিছানার গদির নিচ থেকে চাবি বের করে রাখল। মহেন্দ্র চাবির গোছা নিয়ে নিজের কাপড়ের আলমারিতে এক একটি চাবি লাগিয়ে দেখতে লাগল।
ওই আলমারির চাবি আমার কাছে ছিল না।
কার কাছে চাবি ছিল সে কথা আশা না বললেও মহেন্দ্র বুঝতে পারল। পাছে আশা মহেন্দ্রের সামনে কেঁদে ফেলে, তাই আশা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গিয়ে ছাদে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদতে লাগল। তার হঠাৎ মনে পড়ল মহেন্দ্রের খাবার সময় হয়েছে, সে তাড়াতাড়ি তার খাবার আনতে গেল। খাবার নিয়ে ফিরে এসে দেখল মহেন্দ্র ছাদে নেই, ঘরেও নেই। চাবির অভাবে কাপড়ের আলমারি জোর করে খুলে কয়েকটা জামা কাপড় ও দরকারি বই নিয়ে মহেন্দ্র চলে গিয়েছে। প্রথম রাতে বিনোদিনীকে পটলডাঙার বাসায় রেখে মহেন্দ্র যখন তার কাপড় ও বই আনতে বাড়ি গেল, বিনোদিনী তখন কলকাতার বিশ্রামহীন জনতরঙ্গের কোলাহলে একলা বসে নিজের কথা ভাবছিল। পৃথিবীতে তার আশ্রয় স্থান কোনকালেই যথেষ্ট বিস্তীর্ণ ছিল না, তবু তার এক পাশ টেকে উঠলে আর এক পাশে ফিরে শোবার একটুখানি জায়গা ছিল। আজ তার নির্ভর স্থল অত্যন্ত সংকীর্ণ, অতএব বড়ই স্থির হয়ে হাল ধরা চাই, একটুও ভুল করা চলবে না। যেদিন বিহারীর কাছে বিনোদিনী নিজের প্রেম নিবেদন করেছে, সেদিন থেকে তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। বিনোদিনীর হৃদয় কোনো অবস্থাতেই সম্পূর্ণ হাল ছেড়ে দিতে জানে না। বিহারী ছাড়া তার আর উপায় নেই। মহেন্দ্রকে বিনোদিনী খুব ভালো করেই জেনেছে, তার উপর নির্ভর করতে গেলে সে ভর সয় না। তাকে ছেড়ে দিলে তবেই তাকে পাওয়া যায়, তাকে ধরে থাকলে সে ছুটতে চায়। কিন্তু নারীর পক্ষে যে নিশ্চিন্ত, বিশ্বস্ত, নিরাপদ, নির্ভর একান্ত আবশ্যক, বিহারীই তা দিতে পারে। তাই গ্রাম ছেড়ে আসবার দিন তার নামে সমস্ত চিঠিপত্র নতুন ঠিকানায় পাঠাবার জন্য মহেন্দ্রকে দিয়ে বিনোদিনী স্টেশনের সংলগ্ন পোস্ট অফিসে বিশেষ করে বলে এসেছিল, এই সন্ধেবেলায় বিহারী এই শহরের মধ্যেই আছে, এরই গোটা কতক রাস্তা ও গলি পার হয়ে গেলেই এখনই তার দরজার কাছে পৌঁছানো যেতে পারে। এইসব ভাবতে ভাবতে যখন রাত 9-10 বেজে গেল, তখন মহেন্দ্র ধীরে ধীরে এসে উপস্থিত হল। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেকে সামলাল। বিনোদিনীর প্রতি তার যে প্রেম ছিল তাকে উত্তেজিত করল। নিজেকে বোঝাল এতদিন সমস্ত পৃথিবীকে ভুলে সে যাকে চেয়েছিল আজ তাকে পেয়েছে, আজ দুজনের মাঝখানে কোনো বাধা নেই। আজ মহেন্দ্রের আনন্দের দিন, কিন্তু কোনো বাধা যে নেই তাই সর্বাপেক্ষা বড় বাধা। আজ মহেন্দ্র নিজেই নিজের বাধা। বিনোদিনী রাস্তা থেকে মহেন্দ্রকে দেখতে পেয়েছিল। সে তাড়াতাড়ি ঘরে আলো জেলে একটা সেলাই কোলে নিয়ে বসল। এই সেলাই বিনোদিনীর যেন একটা আশ্রয়। মহেন্দ্র ঘরে ঢুকে বলল,
বিনোদ, এখানে নিশ্চয়ই তোমার অনেক অসুবিধে হচ্ছে।
একদমই না।
আমি আর দু তিন দিনের মধ্যেই সমস্ত আসবাবের ব্যবস্থা করব। তোমাকে ততদিন একটু কষ্ট করতে হবে।
এখানে যা আছে তা আমার দরকারের চেয়ে ঢের বেশি।
আমি হতভাগ্য কি সেই ঢের বেশির মধ্যে?
নিজেকে নিয়ে অত অহংকার না করাই ভালো।
সেই নির্জন ঘরে কর্মরতা বিনোদিনীকে দেখে মুহূর্তের মধ্যে মহেন্দ্রের মনে আবার সেই মোহের সঞ্চার হল। বাড়িতে হলে ছুটে এসে সে বিনোদিনীর পায়ের কাছে এসে পড়ত, কিন্তু এ তো বাড়ি নয়, সেই জন্য মহেন্দ্র তা পারল না। আজ বিনোদিনী অসহায়, একান্তই সে মহেন্দ্রের আয়ত্তের মধ্যে। আজ নিজেকে সংযত না রাখলে বড়ই কাপুরুষতা হয়।
কি, এখানে তুমি তোমার বই কাপড়গুলো আনলে কেন?
ওগুলোকে যে আমি আমার দরকারি জিনিসের মধ্যেই ভাবি। বিনোদ, বই টইগুলো তুমি রাস্তায় ফেলে দিও, আমি আপত্তি করব না, কিন্তু আমাকেও ফেলে দিও না।
এই উপলক্ষে মহেন্দ্র একটুখানি বিনোদিনীর কাছে সরে এল।
কিন্তু ঠাকুরপো, এখানে যে তোমার থাকা হবে না।
কেন বিনোদ, কেন তুমি আমাকে দূরে রাখতে চাও? তোমার জন্য সমস্ত ত্যাগ করে কি এই আমার পাওনা?
আমার জন্য তোমাকে সমস্ত ত্যাগ করতে হবে না।
এখন সে আর তোমার হাতে নেই। আমার সমস্ত সংসার আজ ধ্বংস হয়ে গিয়েছে, কেবল তুমি একলা আছো। বিনোদ, বিনোদ, বিনোদ!
বলতে বলতে মহেন্দ্র শুয়ে পড়ে বিহ্বল ভাবে বিনোদিনীর পা জড়িয়ে ধরল। বিনোদিনী তার পা ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল,
মহেন্দ্র, তুমি কি প্রতিজ্ঞা করেছিলে মনে আছে?
মনে আছে, তোমার যা ইচ্ছে তাই হবে, আমি কখনো তার কোনো অন্যথা করব না। কি করতে হবে বলো?
তুমি তোমার বাড়িতে ফিরে যাও।
আমাকে যদি তোমার এতই অপছন্দ, তাহলে তোমার সাথে আমাকে জড়ালে কেন? আমাকে কাছে টেনে এনে আবার দূরে সরিয়ে দেবে, এটা কি আমার সহ্য হবে? তবুও আমি আমার দেওয়া শপথ রাখব। বিনোদ, তুমি বড় নিষ্ঠুর, আর আমি অত্যন্ত হতভাগ্য যে আমি তোমাকে ভালোবেসেছি।
বিনোদিনী কোনো কথা না বলে এক মনে সেলাই করে যেতে লাগল। সেদিকে তাকিয়ে মহেন্দ্রর মনে হতে লাগল, বিনোদিনীর এই পাষাণ হৃদয়টা সবলে চেপে দিয়ে ভেঙে ফেলে। এই নীরব নির্দয়তা ও অবিচলিত উপেক্ষাকে প্রবল আঘাত দিয়ে পরাস্ত করতে ইচ্ছে করে। সেই দারুণ ইচ্ছাকে এড়ানোর জন্য মহেন্দ্র ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। রাস্তায় ঘুরতে ঘুরতে মহেন্দ্র ঠিক করল, বিনোদিনীকে সে উপেক্ষার বদলে উপেক্ষাই করবে। যেখানে বিনোদিনীর একমাত্র আশ্রয় মহেন্দ্র, সেই অবস্থাতেও মহেন্দ্রকে সে কিভাবে এমন নীরবে, নির্ভয়ে অথচ সুদৃঢ়ভাবে প্রত্যাখ্যান করতে পারে?
আমি কি এতটাই অপদার্থ? এত বড় স্পর্ধা কি করে তার হল? আমি ছাড়া তার আর কে আছে?
ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল বিহারীর কথা। হঠাৎ এক মুহূর্তের মধ্যে তার বুকের সমস্ত রক্ত যেন জল হয়ে গেল।
আচ্ছা, বিহারীর ওপরই তাহলে বিনোদিনী নির্ভরশীল, আমি তার কাছে উপলক্ষ মাত্র, ওই বিহারীর কাছে পৌঁছনোর সিঁড়ি। নিশ্চয়ই বিহারীর সাথে বিনোদিনী চিঠিপত্র চলছে এবং বিনোদিনী তার কাছ থেকে কোনো আশ্বাস পেয়েছে।
মহেন্দ্র যখন বিহারীর বাড়িতে গেল তখন রাত আর বড় বেশি বাকি নেই। বিহারীর চাকরের কাছে শুনল যে সে চার পাঁচ দিন হল পশ্চিমে বেড়াতে গিয়েছে। মহেন্দ্র যে রাতে বিহারীর ঘরে এসে উপদ্রব করেছিল তার পরদিনই বিহারী পশ্চিমে চলে যায় এই ভেবে যে এখানে থাকলে বন্ধুর সঙ্গে সংঘর্ষ কোনো একদিন এমন বিভৎস হয়ে উঠবে যে তার পর চিরজীবন অনুতাপের কারণ থেকে যাবে। বিহারী নেই শুনে মহেন্দ্র যেন হাঁপ ছেড়ে বাঁচল। এবার সমস্ত ক্লান্তি তার চোখে নেমে এল। সে সঙ্গে সঙ্গে বিহারীর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন মহেন্দ্র যখন ঘুম থেকে উঠল তখন বেলা ১১টা। ঘুম থেকে উঠেই টেবিলের উপর দেখল বিনোদিনীর বিহারীকে পাঠানো চিঠি। সে তাড়াতাড়ি সেটা হাতে নিয়ে দেখল, সেটা এখনো খোলা হয়নি। এই চিঠি তাহলে বিনোদিনী তাদের গ্রাম থেকে বিহারীকে লিখেছিল এবং এর কোনো জবাব সে পায়নি। ছোটবেলা থেকে বরাবর বিহারী মহেন্দ্রের ছায়া হয়েছিল। আজ মহেন্দ্র প্রার্থী এবং বিহারী বিমুখ। সেই মহেন্দ্রকে ঠেলে বিনোদিনী এই বিহারীকেই বরণ করল। মহেন্দ্র বিনোদিনীর দু চারখানা চিঠি পেয়েছে, কিন্তু বিহারীর চিঠির কাছে তা নিতান্ত কৃত্রিম, নির্বোধকে ভোলানোর ছলনা। এবার সে বুঝতে পারল গ্রামের ডাকঘরে কেন মহেন্দ্রকে পাঠিয়ে নতুন ঠিকানা জানিয়ে আসতে বলেছিল বিনোদিনী। সে যে তার সমস্ত মন প্রাণ দিয়ে বিহারীর চিঠির উত্তর পাবার জন্য পথ চেয়ে আছে। মহেন্দ্র ঠিক করল সে আর কখনোই বিনোদিনীর সাথে দেখা করবে না। কিন্তু তার এটাও মনে হল যে আর দু একদিন চিঠির জবাব না পেলে বিনোদিনী বিহারীর বাড়িতে এসে উপস্থিত হবে এবং সবকিছু জানতে পেরে আশ্বস্ত হবে। সে সম্ভাবনাও তার কাছে অসহ্য বলে মনে হল। তখন চিঠিখানা পকেটে নিয়ে মহেন্দ্র সন্ধ্যের ঠিক আগে পটলডাঙার বাসায় এসে উপস্থিত হল। মহেন্দ্রকে ওইভাবে দেখে বিনোদিনীর মনে দয়া হল।
কাল রাতে বাড়ি যাওনি?
না।
আজ এখনো তোমার খাওয়া হয়নি নাকি?
বলে তার খাবারের আয়োজন করতে উদ্যত হল।
থাক থাক, আমি খেয়ে এসেছি।
কোথায় খেলে?
কেন, বিহারীদের বাড়িতে?
মুহূর্তের জন্য বিনোদিনীর মুখ পাংশুবর্ণ হয়ে গেল।
বিহারী ঠাকুরপো ভালো আছেন তো?
ভালোই আছে, বিহারী যে পশ্চিমে চলে গেল।
মহেন্দ্র এমনভাবে কথাটা বলল যেন বিহারী আজই রওনা হয়েছে।
এমন চঞ্চল লোকও বুঝি আছে। আচ্ছা, আমাদের সমস্ত খবর পেয়েছেন? ঠাকুরপো কি খুব রাগ করেছেন?
তা না হলে কি অসহ্য গরমে মানুষ শখ করে পশ্চিমে বেড়াতে যায়?
আমার কথা কিছু বললেন কি?
বলার আর কি আছে, এই নাও বিহারীর চিঠি।
এই বলে বিনোদিনীর হাতে চিঠি দিয়ে মহেন্দ্র তীব্র দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইল। বিনোদিনী তাড়াতাড়ি চিঠি নিয়ে দেখল চিঠি খোলা। খামের উপরে তারই হাতে লেখায় বিহারীর নাম। উল্টে পাল্টে কোথাও বিহারীর লেখা জবাব কিছুই দেখতে পেল না।
চিঠিখানা তুমি পড়েছ?
না তো।
বিনোদিনী চিঠিখানা টুকরো টুকরো করে ছিঁড়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিল।
আমি বাড়ি যাচ্ছি, তোমার যেমন ইচ্ছে আমি তাই করব। সাতদিন আমি বাড়িতে থাকব। কলেজে আসার সময় রোজ একবার করে এখানকার সমস্ত বন্দোবস্ত করে দিয়ে যাব। দেখা করে তোমাকে আর বিরক্ত করব না।
বিনোদিনী মহেন্দ্রের কোনো কথা শুনতে পেল কি না এ জানে, কিন্তু কোনো উত্তর দিল না। খোলা জানলার বাইরে অন্ধকারে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে তার মনে সন্দেহ হল যে মহেন্দ্র মিথ্যে কথা বলছে। সে ঠিক করল পরের দিন কাউকে পাঠিয়ে বিহারীর খোঁজ নিয়ে আসবে। পরদিন সকালে এক চাকর সেখানে গিয়ে খোঁজ নিয়ে এল। বিহারী সত্যিই বাড়িতে নেই, সে পশ্চিমে বেড়াতে গিয়েছে। বিনোদিনীর আর কোনো সন্দেহ রইল না। মহেন্দ্রের বাড়ি ছেড়ে যাওয়ার জন্য রাজলক্ষ্মী আশাকেই দোষ দিলেন।
ছেলে কেন চলে গেল তুমি জানো না?
না,
তুমি কিছুই জানো না, করছে খুকি, তোমার সব চালাকি।
আশারই আচরণে ও স্বভাব দোষেই যে মহেন্দ্র বাড়ি ছেড়ে গেছে, এ মত রাজলক্ষ্মী তীব্র স্বরে ঘোষণা করে দিলেন। আশা নতমস্তকে সেই ভর্ৎসনা বহন করে নিজের ঘরে গেল। মনে মনে ভাবল,
কেন যে আমার স্বামী আমাকে একদিন ভালোবেসেছিলেন জানি না, কি করে তার ভালোবাসা ফিরে পাব তাও জানি না।
যে লোক ভালোবাসে তাকে কেমন করে খুশি করতে হয় তা হৃদয় নিজেই বলে দেয়, কিন্তু যে ভালোবাসে না তার মন কি করে পেতে হয় আশা তা কি জানে? যে লোক অন্যকে ভালোবাসে তার কাছ থেকে সোহাগ নিতে যাওয়ার মতো এমন লজ্জাকর চেষ্টা সে কেমন করে করবে? সন্ধ্যেবেলায় বাড়ির দৈবজ্ঞ ঠাকুর এবং তার বোন আচার্য ঠাকুরুন এলেন। ছেলে গৃহশান্তির জন্য রাজলক্ষ্মী এদের ডেকে পাঠিয়েছেন। রাজলক্ষ্মী একবার বৌমার কোষ্ঠী এবং হাত দেখবার জন্য আশাকে উপস্থিত করলেন। পরের কাছে নিজের দুর্ভাগ্য আলোচনার সংকোচে একান্ত কুণ্ঠিত হয়ে আশা কোনো মতে তার হাত বের করে বসেছে, এমন সময় রাজলক্ষ্মী তাঁর ঘরের পাশের প্রদীপহীন বারান্দা দিয়ে মৃদু জুতোর শব্দ পেলেন।
কে ও?
নিরুত্তর মহেন্দ্র ঘরে ঢুকল। আশা খুশি হবে কি, মহেন্দ্র লজ্জা দেখে লজ্জায় তার হৃদয় ভরে গেল। মহেন্দ্রকে এখন নিজের বাড়িতেও চোরের মতো প্রবেশ করতে হয়। দৈবজ্ঞ এবং আচার্য ঠাকুরুন বসে আছেন বলে আশার আরও লজ্জা হল। সমস্ত পৃথিবীর কাছে নিজের স্বামীর জন্য যে লজ্জা, এ আশার দুঃখের চেয়েও যেন বেশি হয়ে উঠেছে।
বৌমা, পার্বতীকে বলে দাও মহিনের খাবার গুছিয়ে আনো।
মা, আমি আনছি।
এদিকে আচার্য ও তার বোনকে দেখে মহেন্দ্র মনে মনে অত্যন্ত রেগে গেল। তার মা আর স্ত্রী দৈব সহায় তাকে বশ করবার জন্য এই অশিক্ষিত মূঢ়দের সঙ্গে নির্লজ্জভাবে ষড়যন্ত্র করছে, এ মহেন্দ্রর কাছে অসহ্য বোধ হল।
মা, আমি একবার উপরে যাচ্ছি।
মা ভাবলেন মহেন্দ্র বুঝি নিজের ঘরে একান্তে বউয়ের সঙ্গে কথাবার্তা বলতে চায়। অত্যন্ত খুশি হয়ে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে আশাকে ওপরে পাঠালেন। আশা দুরু দুরু বুকে সসংকোচ পদক্ষেপে ওপরে গেল, কিন্তু ঘরের মধ্যে কোনো মতেই হঠাৎ ঢুকতে পারল না। অন্ধকারে দরজার আড়ালে মহেন্দ্রকে দেখতে লাগল। মহেন্দ্র তখন অত্যন্ত শূন্য হৃদয়ে নিচের বিছানায় পড়ে তাকিয়ায় ঠেস দিয়ে কুড়িকাঠ পর্যালোচনা করছিল। এই তো সেই মহেন্দ্র, কিন্তু কিন্তু কি পরিবর্তন! আশা মনে মনে ভাবল,
এত কষ্ট, এত বিরক্তি, এত চাঞ্চল্য যদি তুমি ওই বিছানায় বসো না মহেন্দ্র, এখানে এসেও যদি মনে না পড়ে সেই সমস্ত গভীর রাত, সেই সমস্ত শনিবার মধ্যাহ্ন ঘন বর্ষার দিন, বসন্তের বিহল সন্ধ্যা, সেই অনন্ত অসীম অসংখ্য কথাগুলো, তবে এই বাড়িতে অন্য অনেক ঘর আছে, কিন্তু এই ঘরে থেকো না।
আশার মনে হল মহেন্দ্র এই মাত্র সেই বিনোদিনীর কাছ থেকে আসছে। মহেন্দ্র শরীরে সেই বিনোদিনীর স্পর্শ, চোখে সেই বিনোদিনীর মূর্তি, কানে সেই বিনোদিনীর কণ্ঠস্বর, মনে সেই বিনোদিনীর বাসনা। বিনোদিনীর মহেন্দ্র যেন আশার পক্ষে পর পুরুষ, যেন পর পুরুষেরও অধিক। লজ্জায় আশা ঘরে ঢুকতে পারল না, এক মুহূর্ত দাঁড়াতে পারল না, নিচে চলে গেল। পায়ের শব্দ গোপন করবার চেষ্টাও করল না। মহেন্দ্রের আহার সমস্তই তৈরি ছিল। মহেন্দ্র নিচে নেমে খেতে বসা মাত্র আশা ঘরের মধ্যে ছুটে গিয়ে নিজের ছবিখানা ছিঁড়ে নিয়ে ছাদের প্রাচীর ডিঙিয়ে ফেলে দিল। খাওয়া শেষে মহেন্দ্র আবার নিজের ঘরে ফিরে এল। আশা সে ঘরে যেতে পারল না, শাশুড়ির ঘর আশ্রয় করল।
তোমার কি রকম ব্যবহার বৌমা, তোমার ভাগ্যক্রমে স্বামী যদি ঘরে এলেন, তুমি মুখ হাঁড়ি পানা করে অমন কোণে কোণে লুকিয়ে বেড়াচ্ছ কেন? যাও, ও ঘরে যাও।
আশা বেরিয়ে যেতেই তিনি মনে মনে বিরক্ত হয়ে ভাবলেন,
ছেলেটা মাবিনীর মায়ের কাছে কিছুক্ষণের জন্য বাড়ি এলো, বউ রাগারাগি মান অভিমান করে আবার তাকে বাড়ি ছাড়া করবার চেষ্টা আছে। বিনোদিনীর ফাঁদে মহেন্দ্র যে ধরা পড়ল সে তো আশারই দোষ। পুরুষ মানুষ তো স্বভাবতই বিপদে যাবার জন্য প্রস্তুত। স্ত্রীর কর্তব্য তাকে ছলে বলে কৌশলে সিদে পথে রাখা।
দশটা বেজে গেল। বিনোদিনীর উপরে তার মনে একটা তীব্র অভিমানের উদয় হয়েছে। সে মনে মনে বলছিল,
বিনোদিনী কি আমাকে তার এমনই চাকর করে রেখেছে যে আশার কাছে আমাকে পাঠাতে তার মনে লেশমাত্র আশঙ্কা জন্মালো না? আজ থেকে যদি আমি আশার প্রতি আমার কর্তব্য পালন করি, তবে বিনোদিনী কাকে আশ্রয় করে এই পৃথিবীতে দাঁড়াবে? আমি কি এতই অপদার্থ যে এই কর্তব্য পালনের ইচ্ছে আমার পক্ষে একেবারেই অসম্ভব? বিনোদিনীর কাছে কি শেষকালে আমার এই পরিচয় হল? শ্রদ্ধাও হারালাম, ভালোবাসাও পেলাম না, আমাকে অপমান করতে তার দ্বিধাও হল না। বিনোদিনীর এই স্পর্ধা আমি মেনে নেব না।
মহেন্দ্র ভাবল, যেমন করে হোক আশার প্রতি হৃদয়কে অনুকূল করে বিনোদিনীর অবমাননার প্রতিশোধ দেবে। আশা ঘরে প্রবেশ করল। মহেন্দ্র কিভাবে কথা শুরু করবে বুঝতে না পেরে বলল,
তুমিও দেখলাম আমার মতো পড়াই মন দিয়েছ। খাতাপত্র এই যে এখানে দেখছিলাম, সেগুলো গেল কোথায়?
কথাটা যে কেবল খাপ ছাড়া শোনাল তাই নয়, আশাকে যেন মারল। মূঢ় আশা যে শিক্ষিতা হবার চেষ্টা করছে সেটা তার বড় গোপন কথা। এতদিন পরে প্রথম সম্ভাষণে হেসে মহেন্দ্র সেই কথাটাই বলল। মহেন্দ্রও বুঝেছিল কথাটা ঠিক সঙ্গত, ঠিক সময় উপযোগী হয়নি। সে মনে মনে ভাবল,
বিছানার ভেতরে ঢুকে পড়লে হয়তো কথা কওয়া সহজ হবে।
এমন সময় অত্যন্ত মৃদু একটা শব্দ হল। মহেন্দ্র মুখ ফিরিয়ে দেখল, আশা ঘরের মধ্যে নেই। পরদিন সকালে মহেন্দ্র মাকে পড়াশোনার জন্য একটা আলাদা ঘরের বন্দোবস্ত করতে বলল। রাজলক্ষ্মী মনে মনে খুশি হলেন।
মহিন এবার বাড়িতেই থাকবে, বৌমার সঙ্গে নিশ্চয়ই মিটমাট হয়ে গিয়েছে। আমার এমন সোনার বউকে কি মহিন চিরদিন অনাদার করতে পারে? এই লক্ষ্মীকে ছেড়ে সে মায়াবিনী ডাইনিটাকে নিয়ে কতদিনই বা মানুষ ভুলে থাকবে।
অন্নপূর্ণার ঘরেই মহেন্দ্র এবার থেকে থাকবে। টেবিল আলো সবকিছু ব্যবস্থা হল। সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পর মহেন্দ্র আবার পড়তে বসে গেল। সে তার ঘরে ঘুমোবে নাকি অন্নপূর্ণার ঘরে থাকবে সেটা কেউ বুঝতে পারল না। রাজলক্ষ্মী অনেক কষ্টে আশাকে আড়ষ্ট পুতুলটির মতো সাজিয়ে বললেন,
ওকে জিজ্ঞেস করে এসো ওর বিছানা কি ওপরে হবে, যাও যাও দেরি করো না।
আশা মরিয়া হয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল। মহেন্দ্র পেছনে পায়ের শব্দ পেয়ে বই থেকে মাথা না তুলে বলল,
আমার এখন দেরি আছে, কাল ভোরে উঠে আবার পড়তে বসব, আমি এখানেই ঘুমোব।
মহেন্দ্র যেন লজ্জায় মরে গেল। আশা কি মহেন্দ্রকে উপরের ঘরে শুতে যাওয়ার জন্য বলতে এসেছিল? আশা ঘর থেকে বেরিয়ে গেল।
কি হলো কি?
আশা তাকে সব জানাল, তারপর নিজের ঘরে গিয়ে ঢুকল। কোথাও তার একটুও সুখ নেই, সমস্ত পৃথিবীর সর্বত্রই যেন মরুভূমির মতো ধুধু করছে। বেশ রাতে আশার ঘরের দরজায় ঘা পড়ল। আশা তাড়াতাড়ি দরজা খুলে দেখল, রাজলক্ষ্মী তাঁর অসুস্থ শরীর নিয়ে সিঁড়িতে উঠে এসেছেন। ঘরে ঢুকেই তিনি বিছানায় বসে পড়লেন। কিছুক্ষণ পরে আস্তে আস্তে বললেন,
বউ বউ তোমার এই কি ব্যবহার, ওপরে সে দরজা বন্ধ করে রয়েছে যে, এখন কি রকম রাগারাগি করার সময়? এত দুঃখেও যে তোমার ঘরে বুদ্ধি এলো না। যাও, নিচে যাও, যাও।
তিনি একলা থাকবেন বলেছেন।
একলা থাকবেন বললেই হলো? রাগের মুখে সে কি কথা বলেছে তা শুনে কি অমনি চলে আসতে হয়? এত অভিমানে হলে হয় না মা। যাও যাও, তাড়াতাড়ি যাও।
দুঃখের সময় বউয়ের কাছে শাশুড়ির আর লজ্জা নেই। রাজলক্ষ্মী আশাকেই অবলম্বন করলেন। তার মনে হল তাঁর হাতে যা কিছু আছে তাই দিয়ে মহেন্দ্রকে কোনো মতে বাঁধতেই হবে। বলতে বলতে রাজলক্ষ্মীর আবার শ্বাসকষ্ট শুরু হল। আশা রাজলক্ষ্মীকে তার ঘরে শুইয়ে দিল।
থাক, থাক বৌমা, থাক, তুমি যাও, আর দেরি করো না।
আশার একটুও দ্বিধা না করে শাশুড়ির ঘর থেকে বেরিয়ে মহেন্দ্রের ঘরে গিয়ে উপস্থিত হয়ে দেখল, মহেন্দ্রের সামনে টেবিলের ওপর খোলা বই পড়ে রয়েছে। সে টেবিলের ওপর দুপা তুলে চোখের ওপর মাথা রেখে কি যেন ভাবছে। পেছনে পায়ের শব্দ শুনে একবার চমকে উঠে পেছনে তাকালো। সে যেন কার ধ্যানে মগ্ন ছিল। হঠাৎ মনে হল সেই বুঝি এসেছে। আশাকে দেখে চমকে উঠে খোলা বইটা কোলে টেনে নিল। মহেন্দ্র আজ মনে মনে খুব আশ্চর্য হল। আজকাল তো আশা এমন করে তার সামনে আসে না। তাদের দেখা হলে সে তখনই সামনে থেকে চলে যায়। আজ এত রাতে এমন সহজে সে যে তার ঘরে এসে প্রবেশ করল এ বড়ই আশ্চর্যজনক। মহেন্দ্র তার বই থেকে মুখ না তুলেই বুঝতে পারল আশা কিছু একটা বলতে এসেছে। মহেন্দ্র তার দিকে তাকাতেই আশা স্পষ্টভাবে বলল,
মায়ের হাঁপানি বেড়েছে, তুমি একবার তাকে দেখে এলে ভালো হয়, ঘুমোতে পারছেন না।
চলো চলো।
অনেকদিন পর আশার সঙ্গে এইটুকু কথা বলে মহেন্দ্র যেন অনেকটা হালকা বোধ করল। মহেন্দ্রকে অসময়ে তাঁর ঘরে আসতে দেখে রাজলক্ষ্মী ভয় পেয়ে গেলেন। ভাবলেন বুঝি আবার আশার সঙ্গে রাগারাগি করে সে বিদায় নিতে এসেছে।
এখনো ঘুমোস নি?
মা, তোমার হাঁপানি কি বেড়েছে?
যা, তুই শুতে যা, আমার কিছু হয়নি।
না মা, একবার পরীক্ষা করে দেখা ভালো, এটা অবহেলা করা উচিত নয়।
পরীক্ষা করবার দরকার নেই, আমার এই ব্যায়াম আর সারবে না।
আচ্ছা, রাতের মতো একটা ঘুমের ওষুধ এনে দিচ্ছি, কাল ভালো করে দেখা যাবে।
এই ওষুধ খেয়েছি, ওষুধে আমার আর কিছু হয় না। অনেক রাত হয়েছে, তুমি ঘুমোতে যাও।
তুমি একটু সুস্থ হলেই আমি চলে যাব মা।
রাজলক্ষ্মী আড়ালে দাঁড়ানো আশাকে ডেকে বলে উঠলেন,
বউ, কেন তুমি এত রাতে মহেন্দ্রকে বিরক্ত করার জন্য এখানে আনলে?
যাও, তুমি শুতে যাও, আমি মায়ের কাছেই থাকব।
মহেন্দ্র তাকে একটা ঘুমের ওষুধ কিভাবে দিতে হবে বুঝিয়ে নিজের ঘরে চলে গেল। আশা আজ তার কাছে যেভাবে দেখা দিল এই জন্য মহেন্দ্রের জন্য নতুন। এই আশার মধ্যে কোনো সংকোচ, কোনো দীনতা নেই। এই আশা নিজের অধিকারের মধ্যে নিজেই অধিষ্ঠিত। সেটুকুর জন্য সে মহেন্দ্রের কাছে ভিক্ষা প্রার্থী নয়। নিজের স্ত্রীকে মহেন্দ্র উপেক্ষা করেছে, কিন্তু বাড়ির বউয়ের প্রতি সম্ভ্রম না দেখে সে পালল না।
শুনছেন গপ্প মীরে ঠেকের আজকের গপ্প, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি দ্বিতীয় ও শেষ পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক।
রাজলক্ষ্মী যখন দেখলেন আশা মহেন্দ্রের মন বাঁধতে পারছে না, তখন তার মনে হল অন্তত তার অসুস্থতা উপলক্ষ করেও যদি মহেন্দ্র থাকে তো সেও ভালো। তার ভয় হতে লাগল যদি তার অসুখ একেবারে সেরে যায় তাহলে মহেন্দ্র আবার চলে যাবে। তাই আশাকে লুকিয়ে তিনি ওষুধ ফেলে দিতে আরম্ভ করলেন।
অন্যমনস্ক মহেন্দ্র খুব একটা খেয়াল করল না, কিন্তু আশা বুঝতে পারল রাজলক্ষ্মীর রোগটা যেন কিছুতেই কমছে না, বরং বেড়েই চলেছে। আশা ভাবত মহেন্দ্র যথেষ্ট চিন্তা ও যত্ন নিয়ে ওষুধ দিচ্ছে না। তার মন এতটাই অন্যমনস্ক যে মায়ের অসুস্থতাতেও তার মনে কোনো প্রভাব পড়ছে না। এত বড় দুর্গতিতে আশা তাকে মনে মনে ধিক্কার না দিয়ে পারল না। একদিকে নষ্ট হলে কি মানুষ সব দিকে এভাবেই নষ্ট হয়ে যায়? সেদিন সন্ধেবেলা প্রবল শ্বাসকষ্টের সময় রাজলক্ষ্মীর বিহারীকে মনে পড়ে গেল। কতদিন সে আসেনি তা ঠিক নেই। আশাকে জিজ্ঞেস করলেন,
বৌমা, বিহারী এখন কোথায় আছে জানো?
আশা বুঝতে পারল চিরকাল রোগবালাইয়ের সময়ে বিহারী মায়ের সেবা করে এসেছে, তাই কষ্টের সময় মায়ের বিহারীকেই মনে পড়েছে। হায়, এই সংসারের একমাত্র ভরসা বিহারীও কোথায় হারিয়ে গেল। বিহারী থাকলে নিশ্চয়ই এই দুঃসময়ে মায়ের যত্ন করত। আশার হৃদয় থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এল।
বিহারীর সঙ্গে মহিন বুঝি ঝগড়া করেছে, বড় অন্যায় করেছে বৌমা। তার মতো এত শুভাকাঙ্ক্ষী বন্ধু মহিনের আর কেউ নেই। সে যদি একবার কবর পায় আমার অসুখ হয়েছে, তবে সে না এসে থাকতে পারবে না মা। বৌমা বৌমা, বিহারে যদি থাকত তবে এই দুদিনে এসে আমাদের রক্ষা করত। জল এত দূর পর্যন্ত করাতে পারত না।
একে একে আশার অনেক কথা মনে পড়ল। অন্ধ বোকা আশাকে সব সময় সতর্ক করবার জন্য বিহারী নানাভাবে নানা রকম চেষ্টা করেছে। সেই চেষ্টার জন্যই সে ক্রমশই আশার অপ্রিয় হয়ে উঠেছিল। সেই কথা মনে করে আজ আশা নিজেকে তীব্রভাবে ধিক্কার দিতে লাগল। সে এটাও বুঝতে পারল রাজলক্ষ্মীর ইচ্ছে বিহারী এই খবরটা পায়। ঘরে আলো নিভিয়ে দিয়ে মহেন্দ্র জানলার কাছে চুপ করে দাঁড়িয়েছিল। তার আর পড়তে ভালো লাগছে না। বাড়িতে কোনো সুখ শান্তি নেই। যারা আত্মীয় তাদের সঙ্গে সহজ সম্বন্ধ দূর হয়ে গেছে। মার সামনে আর যেতে ইচ্ছে করে না। তিনি হঠাৎ মহেন্দ্রকে কাছে আসতে দেখলেই এমন শঙ্কিত হয়ে পড়েন যে মহেন্দ্রকে সেটা আঘাত করে। আশা কোনো উপলক্ষে কাছে এলে তার সাথে সহজভাবে কথা বলাও কঠিন হয়ে দাঁড়ায়। চুপ করে থাকা আরো কষ্টকর। এমনি করে দিন যেন আর কাটতেই চায় না। মহেন্দ্র প্রতিজ্ঞা করেছিল সাত দিন সে বিনোদিনীর সঙ্গে একেবারেই দেখা করবে না। এমন সময় মহেন্দ্র পেছনে পায়ের শব্দ পেল। আশা ঘরে এসেছে। সে যেন শুনতে পায়নি এমন ভান করল। আশা সেই ভানটুকু বুঝতে পেরে দাঁড়িয়ে রইল।
একটা কথা আছে, সেটা বলেই আমি চলে যাব।
চলে যেতে হবে কেন, একটু বসো।
বিহারী ঠাকুরপোকে মায়ের অসুখের খবর দেওয়া উচিত।
কেন? আমার চিকিৎসায় বুঝি বিশ্বাস হয় না?
কই, মায়ের ব্যামো তো কিছুই ভালো হয় না, বরং দিন দিন বেড়েই চলেছে।
তোমার কাছে ডাক্তারি শিখতে হবে দেখছি।
ডাক্তারি নাই শেখো, মাকে যত্ন করা শিখতে পারো।
তোমার ওই বিহারী ঠাকুরপোকে কেন এই বাড়িতে আসতে না বলেছি তা তো তুমি জানো। আবার তাকে তোমার মনে পড়েছে বুঝি?
একথা শুনে আশা এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে দ্রুত পায়ে চলে গেল। যে ব্যক্তি অপরাধে মগ্ন হয়ে রয়েছে সেই এমন অন্যায় অপবাদ মুখে আনতে পারে? এত বড় নির্লজ্জতাকে পাহাড় প্রমাণ লজ্জা দিয়েও ঢাকা যায় না। আশা চলে যেতেই মহেন্দ্র নিজের ভুল বুঝতে পারল। আশা যে কোনোভাবে কোনো অবস্থাতেই মহেন্দ্রকে ধিক্কার দিতে পারে
সেটা মহেন্দ্র কখনোই কল্পনা করেনি। সে দেখল তার সিংহাসন আজ ধুলোয় লুটোপুটি খাচ্ছে। এতদিন পরে তার আশঙ্কা হল যদি আশার কষ্ট ঘৃণায় পরিণত হয়। ওদিকে বিহারীর কথা মনে পড়তেই বিনোদিনীকে নিয়ে তার অধীর চিন্তা হতে লাগল। বিহারী পশ্চিম থেকে ফিরেছে কিনা কে জানে। ইতিমধ্যে বিহারী বিনোদিনীর ঠিকানা জানতেও পারে। বিনোদিনীর সঙ্গে বিহারীর দেখা হওয়াও অসম্ভব নয়। আর যে তার প্রতিজ্ঞা রক্ষা হয় না। রাতে রাজলক্ষ্মীর শ্বাসকষ্ট আরো বাড়ল। তিনি আর থাকতে না পেরে নিজেই মহিনকে ডেকে পাঠিয়ে বললেন,
মহিন, বিহারীকে আমার দেখতে বড় ইচ্ছে হয়, অনেক দিন সে আসেনি বাবা।
আশা শাশুড়িকে বাতাস করছিল, সে মুখ নিচু করে রইল।
সে এখানে নেই মা, পশ্চিমে বেড়াতে গেছে।
আমার মন বলছে সে কেনেই রয়েছে, শুধু শুধু তোর ওপর অভিমান করে আসছে না। আমার আমার মাথা খা বাবা, কাল একবার তুই তার বাড়িতে যাস।
আচ্ছা যাব।
সকলে আজ বিহারীকেই ডাকছে, মহেন্দ্র নিজেকে পরিত্যক্ত বলে মনে হয়। পরদিন সকালে মহেন্দ্র বিহারীর বাড়ি গিয়ে উপস্থিত হয়ে দেখল দরজার কাছে অনেকগুলো গরুর গাড়িতে চাকররা আসবাবপত্র বোঝাই করছে। একজনকে জিজ্ঞেস করে মহেন্দ্র জানতে পারল বিহারী বালিতে গঙ্গার ধারে একটি বাগান বাড়ি নিয়েছে, সেখানেই জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। বিহারী দুদিন কলকাতায় থেকে কাল সেখানে চলে গিয়েছে। মহেন্দ্রর মন আশঙ্কায় পরিপূর্ণ হয়ে উঠল। সে ছিল না, এর মধ্যে বিনোদিনী ও বিহারীর যে দেখা হয়ে গেছে এ নিয়ে তার মনে আর কোনো সংশয় রইল না। সে কল্পনায় দেখল বিনোদিনীর বাড়ির সামনেও এতক্ষণে গরুর গাড়িতে জিনিসপত্র বোঝাই হচ্ছে। আর একটুও দেরি না করে সে তার গাড়িতে চড়ে বিনোদিনীর বাসার সামনে গিয়ে উপস্থিত হল। সেখানে গিয়ে দেখল যাত্রার কোনো আয়োজন নেই। ভয় হল আগেই সে কাজ হয়ে গিয়ে থাকে যদি। বাড়ির ভেতরে গিয়ে দেখল বিনোদিনী স্নানে গিয়েছে। তার নির্জন শোবার ঘরে বিনোদিনী গত রাত্রের শয্যার উপরে সে লুটিয়ে পড়ল। মহেন্দ্র অধীর ভাবে বিনোদিনীর অপেক্ষা করতে লাগল। ঘরের মধ্যে পায়চারি করতে করতে দেখল একখানা বাংলা কাগজ নিচের বিছানায় খোলা হয়ে পড়ে রয়েছে। সময় কাটাবার জন্য কিছুটা অন্যমনস্ক হয়ে সেখানে তুলে নিয়ে যেখানেই তার প্রথম চোখ পড়ল সেখানে বিহারীর নাম দেখতে পেল। বিজ্ঞাপনের জায়গায় লেখা আছে অল্প বেতনের দরিদ্র কেরানিগণ অসুস্থ হয়ে পড়লে তাদের বিনামূল্যে চিকিৎসা ও সেবার জন্য বিহারী বালিতে গঙ্গার ধারে একটা বাগান বাড়ি নিয়েছে।
এই জন্য বিহারী বালিতে গঙ্গার ধারে একটা বাগান বাড়ি নিয়েছে।
সেখানে একসাথে পাঁচজনকে আশ্রয় দেওয়ার বন্দোবস্ত হয়েছে। বিনোদিনী নিশ্চয়ই খবরটা পড়েছে, পড়ে নিশ্চয়ই তার মনটা সেদিকেই পালাই পালাই করছে। শুধু সেজন্য নয়, মহেন্দ্রের মন এই কারণে আরো ছটফট করতে লাগল যে বিহারীর এই সংকল্পে তার প্রতি বিনোদিনীর শ্রদ্ধা আরো বেড়ে উঠবে।
হাম্বাগ, লোকের সাহায্য করার হুজুগ বিহারীর ছোটবেলা থেকেই রয়েছে। ঔদার্য আর আত্মত্যাগের ভড়ঙে বোকা লোককে ভোলানোর চেষ্টাকে আমি ঘৃণা করি।
মহেন্দ্র নিজেকে বিহারীর তুলনায় একান্ত অকৃত্রিম বলে বাহবা দেবার চেষ্টা করল। মহেন্দ্রর মনে হতে লাগল বিহারী যেন তার উপর একটা চাল দিয়েছে। এদিকে পায়ের শব্দ পেয়ে মহেন্দ্র তাড়াতাড়ি কাগজখানা মুড়ে তার উপর চেপে বসল। স্নান করে বিনোদিনী ঘরে আসতে মহেন্দ্র তার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। তার মধ্যে কি একটা যেন অপরূপ পরিবর্তন হয়েছে, যেন সে কয়েকদিন আগুন জেলে তপস্যা করছিল। তার শরীর ভেঙে গিয়েছে কিন্তু তার পাণ্ডুবর্ণ মুখে একটা দীপ্তি খেলা করছে। বিরহ তাপে রমণীর সৌন্দর্য আরো বেশি করে বেড়ে যায়। মহেন্দ্র এ কথা পড়েছিল বটে, আর বিনোদিনীকে দেখে আজ সে অনুভব করতে পারল। বিনোদিনী কিছুক্ষণ চুপ করে থেকে মহেন্দ্রকে জিজ্ঞেস করল,
তুমি কি চা খেয়ে এসেছ?
না, হয় খেয়েই এসেছি, তবু নিজে হাতে আর এক পেয়ালা দিতে কৃপণতা করো না।
বিহারী ঠাকুরপো এখন কোথায় আছেন জানো?
সে তো এখন কলকাতায় নেই।
তার ঠিকানা?
সে কাউকে বলতে চায় না।
সন্ধান কি নেওয়া যায় না?
আমার তো তেমন জরুরি দরকার কিছু দেখি না।
দরকারটাই কি সব আসল? বন্ধুত্ব কি কিছুই নয়?
আমার শৈশবের বন্ধু বটে, কিন্তু তোমার সঙ্গে তার বন্ধুত্ব দুদিনের, অথচ তাগিদটা তোমার যেন বেশি দেখতে পাচ্ছি।
সেটা দেখে তোমার লজ্জা পাওয়া উচিত। বন্ধুত্ব কেমন করে করতে হয় তা তোমার অমন বন্ধুর কাছ থেকেও শিখতে পারলে না?
সেজন্য আমি অতটাও দুঃখিত নই বিনোদ, কিন্তু ফাঁকি দিয়ে স্ত্রীলোকের মন কেমন করে হরণ করতে হয় সেটা তার কাছে শিখলে আজ কাজে লাগাতে পারতাম।
সে বিদ্যে ইচ্ছে থাকলে শেখা যায় না, ক্ষমতা থাকা চাই।
গুরুদেবের ঠিকানা যদি তোমার জানা থাকে তো বলে দাও, এই বয়সে তার কাছে একবার মন্ত্র নিয়ে আসি, তারপরেই না হয় ক্ষমতার পরীক্ষা হবে।
বন্ধুর ঠিকানা যদি না বের করতে পারো তবে প্রেমের কথা আমার কাছে বলো না। বিহারী ঠাকুরপোর সঙ্গে তুমি যে ব্যবহার করেছ তোমাকে কে বিশ্বাস করবে?
শোনো বিনোদ, আমাকে যদি সম্পূর্ণ বিশ্বাস না করতে তবে আমাকে এত অপমান করতে না। আমার ভালোবাসা সম্বন্ধে যদি এত নিঃসংশয় না হতে তবে হয়তো আমার এতটা অসহ্য দুঃখ হতো না। বিহারী পোষ না মানবার বিদ্যে জানে, সেই বিদ্যেটা যদি সে এই হতভাগ্যকে শেখাত তবে বন্ধুত্বের কাজ করত।
বিহারী যে মানুষ তাই সে পোষ মানতে পারে না।
এই বলেই বিনোদিনী খোলা চুল পিঠে ফেলে জানলার কাছে দাঁড়িয়ে রইল।
আচ্ছা কেন তুমি আমাকে বারবার অপমান করো বিনোদ? এত অপমানের কোনো প্রতিফল পাও না, সে কি তোমার ক্ষমতায় না আমার গুণে? আমাকে যদি পশু বলেই ভাবো তাহলে হিংস্র পশু বলেই জেনো, কিন্তু আমি আঘাত করতে জানি না, এতটা কাপুরুষ আমি নই। বিনোদ, বিনোদ এখান থেকে কোথাও চলে যাই, চলো আমরা বেরিয়ে পড়ি, পশ্চিমে হোক পাহাড়ে হোক যেখানে তোমার ইচ্ছে, এখানে বাঁচার জায়গা নেই, আমি মরে যাচ্ছি।
চলো এখনই চলো পশ্চিমে যাই।
পশ্চিমে কোথায়?
কোথাও না, এক জায়গায় দুদিন থাকবো, ঘুরে বেড়াবো।
হ্যাঁ হ্যাঁ সেই ভালো, আজ রাতেই চলো।
বিনোদিনী রাজি হয়ে মহেন্দ্রের জন্য রান্নার ব্যবস্থা করতে লাগল। মহেন্দ্র বুঝতে পারল বিহারী খবর বিনোদিনীর চোখে পড়েনি, খবরের কাগজে মন দেওয়ার মতো মনোযোগ বিনোদিনীর এখন আর নেই। যদি বিনোদিনী বিহারীর খবর জানতে পারে, সেই উদ্বেগে মহেন্দ্র সমস্ত দিন সতর্ক হয়ে রইল। বিহারীর খবর নিয়ে মহেন্দ্র ফিরে আসবে এই ভেবে বাড়িতে তার খাওয়ার ব্যবস্থা হয়েছিল। মহেন্দ্রের দেরি দেখে অসুস্থ রাজলক্ষ্মী তার জন্য চিন্তা করতে লাগলেন। সারা রাত ঘুম না হওয়াতে একেই তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন, তার উপর মহিনের জন্য উৎকণ্ঠায় তাঁর আরও কষ্ট হচ্ছিল। আশা খবর নিয়ে জানতে পারল মহেন্দ্রের গাড়ি অনেকক্ষণ ফিরে এসেছে। কোচবানের কাছে খবর পাওয়া গেল মহেন্দ্র বিহারীর বাড়ি থেকে পটল ডাঙার বাসায় গিয়েছে। শুনে রাজলক্ষ্মী দেওয়ালের দিকে তাকিয়ে রইলেন। স্তব্ধ হয়ে আশা তার মাথার কাছে স্থির হয়ে বাতাস করতে লাগল। অন্যদিন হলে তিনি আশাকে খেতে যাওয়ার জন্য আদেশ করতেন, আজ সেটুকুও বলার মতো ক্ষমতা তার নেই। কাল রাতে মায়ের কঠিন অসুখ দেখেও মহিন যখন বিনোদিনীর মোহে ছুটে গেল, তখন রাজলক্ষ্মীর কাছে এই সংসারে প্রশ্ন করার চেষ্টা করার ইচ্ছে আর কিছুই বাকি রইল না। তিনি বুঝতে পেরেছিলেন মহেন্দ্র তার অসুস্থতাকে গুরুত্ব দেয়নি। অন্যান্যবার যেমন মাঝে মাঝে রোগ হয়ে সেরে গেছে, সে ভেবেছে এবারও সেটাই হয়েছে। বেলা দুটোর সময় আশা বলল,
মা তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে।
থাকবো মা, ওষুধ কে আর কাজ নেই, তোমার বয়স অল্প বৌমা, এখনো তোমার সুখের মুখ দেখবার সময় আছে মা। আমার জন্য তুমি আর চেষ্টা করো না বাছা, আমি তো অনেকদিন এসেছি, আর কি হবে।
এইভাবে রোগীর বাড়িতে খুব নিরানন্দে দিন কাটতে লাগল। অভিমানের মধ্যে ওই দুই নারীর ভেতরে ভেতরে আশা ছিল এখনই মহেন্দ্র আসবে। ক্রমে দিনের অবসান হল। কলকাতার অন্তপুরের মধ্যে গোধূলির যে আভা তাতে আলোর প্রফুল্লতা নেই, অন্ধকারের আবরণও নেই, তা বিষাদকে গুরুভার এবং নৈরাশ্যকে অশ্রুহীন করে তোলে। রুগ্ন ঘরের সেই শুষ্ক শ্রীহীন সন্ধ্যায় আশা নিঃশব্দ পায়ে উঠে একটা প্রদীপ জ্বালিয়ে ঘরে এনে দিল।
মা, তাকে কি খবর দেব?
না বৌমা, আমার দিব্যি রইল, মহেন্দ্রকে খবর দিও না।
এই কথা শুনে আশা স্তব্ধ হয়ে রইল। তার কাঁদার ক্ষমতাও যেন আর ছিল না। এমন সময় বাইরে দাঁড়িয়ে বেহারা জানালো মহেন্দ্রর চিঠি এসেছে।
দেখো তো, দেখো তো বৌমা, মহিন কি লিখেছে।
আশা বাইরে দাঁড়িয়ে প্রদীপের আলোয় কাঁপা কাঁপা হাতে মহেন্দ্রর চিঠি পড়ল।
কিছুদিন থেকে আমি ভালো বোধ করছিলাম না, তাই পশ্চিমে বেড়াতে যাচ্ছি। মায়ের অসুখের জন্য বিশেষ চিন্তার কারণ নেই। নিয়মিত দেখাশোনা করার জন্য নবীন ডাক্তারকে বলে দিয়েছি। রাতে ঘুম না হলে বা মাথা ধরলে কখন কি করতে হবে তাও লিখে দিলাম। দু তিনটি পুষ্টিকর পথ্য ডাক্তারখানা থেকে পাঠালাম। আপাতত গিরিদির ঠিকানায় মায়ের সংবাদ যেন পাই।
এই চিঠি পড়ে আশা স্তম্ভিত হয়ে গেল। প্রবল ধিক্কার তার দুঃখকে অতিক্রম করে গেল। এই নিষ্ঠুর কথা সে মাকে কেমন করে শোনাবে?
বৌমা, মহিন কি লিখেছে আমাকে, আমাকে পড়ে শোনাও তো মা, পড়ে শোনাও।
বলতে বলতে তিনি আগ্রহে বিছানায় উঠে বসলেন। আশা যখন ঘরে এসে ধীরে ধীরে সমস্ত চিঠি পড়ে শোনাল, রাজলক্ষ্মী জিজ্ঞাসা করলেন,
শরীরের কথা মহিন কি লিখেছে ওইখানটায়? আরেকবার আরেকবার পড়ো তো।
কিছুদিন থেকে আমি তেমন ভালো বোধ করছিলাম না, তাই আমি
টাক টাক। বুড়ুমা মরেও না, অথচ ব্যামন নিয়ে কেবল তাকে জ্বালায়। কেন তুমি মহিনকে আমার অসুখের খবর দিতে গেলে? বাড়িতে ছিল, ঘরের কোণে বসে পড়াশোনা করছিল, কারণ কারো কোনো কাজে এসে বাধা দেয়নি। মাঝখান থেকে মায়ের অসুখের কথা বলে তাকে ঘর ছাড়া করে তাতে তোমার কি সুখ হলো? আমি এখানে মরে পড়ে থাকলে কার কি ক্ষতি হতো মা? এত দুঃখেও তোমার ঘরে একটুকু বুদ্ধি এলো না?
এই বলে আবার শুয়ে পড়লেন। এমন সময় নবীন ডাক্তার এলেন। ডাক্তারটাকে দেখতে গেলে রাজলক্ষ্মী রেগে গিয়ে বললেন,
মানুষকে কি মরতে দেবে না? তোমার ওষুধ খেলে কি অমর হয়ে থাকবো? যাও, আমাকে বিরক্ত করো না, আমি একলা থাকতে চাই।
অগত্যা ডাক্তার ঘরের বাইরে গিয়ে আশাকে ডেকে রোগের সমস্ত বিবরণ জিজ্ঞাসা করলেন। আশার কাছ থেকে সব শুনে ঘরে এসে বললেন, মহেন্দ্র তাকে চিকিৎসার বিশেষ ভার দিয়ে গেছে, সেটা করতে না দিলে সে খুবই কষ্ট পাবে। মহেন্দ্র কষ্ট পাবে এ কথাটা রাজলক্ষ্মীর কাছে উপহাসের মতো শোনাল।
মহিনের জন্য বেশি ভেব না, এই সংসারে সকলকে কষ্ট পেতে হয়। কি কষ্ট মহেন্দ্রকে বেশি কাতর করবে না। তুমি এখন যাও, যাও ডাক্তার, আমাকে আমাকে একটু ঘুমোতে দাও।
ডাক্তার বুঝতে পারলেন রোগীকে উত্তপ্ত করলে ফল ভালো হবে না, তাই বাইরে এসে আশাকে কি কি করণীয় সেগুলো বলে দিয়ে চলে গেলেন। আশা এইসব দেখে আর সহ্য করতে না পেরে তার একমাত্র সহায়, এই সংসারে তার একমাত্র অবলম্বনকে চিঠি লিখতে বসল।
তুমি ছাড়া আজ আমার আর কি নেই, একবার এসে তোমার কোলের মধ্যে এই দুঃখিনীকে টেনে নাও, নইলে আমি কেমন করে বাঁচব আর কি লিখব জানি না। তোমার চরণে শতকোটি প্রণাম, তোমার স্নেহে চুমু।
অন্নপূর্ণা কাশী থেকে ফিরে এসে রাজলক্ষ্মী সংসারের হাল ধরলেন। মাঝখানের হাজারো বিরোধ সত্ত্বেও অন্নপূর্ণাকে দেখে রাজলক্ষ্মী যেন হারানো ধন ফিরে পেলেন। মহেন্দ্রের জন্মের আগেও এই দুই জা বউ হয়ে এই পরিবারের সমস্ত সুখ দুঃখকে বরণ করে নিয়েছিলেন। পূজোয় উৎসবে শোকে মৃত্যুতে দুজনে এই সংসারে একসাথে যাত্রা শুরু করেছিলেন। তখনকার সেই ঘনিষ্ঠ বন্ধুত্ব রাজলক্ষ্মীর হৃদয়কে আজ মুহূর্তের মধ্যে আচ্ছন্ন করে দিল। চরম দুঃখের মধ্যেও যে তার সখী আজ তার পাশে এসে দাঁড়িয়েছে, এটি এখন রাজলক্ষ্মীর কাছে একমাত্র সান্ত্বনা।
দিদি,
আশা এই দৃশ্য দেখে আর থাকতে পারল না। অন্নপূর্ণা আশা বা রাজলক্ষ্মীর কাছে মহেন্দ্রের সম্বন্ধে কোনো কথা জিজ্ঞেস করতে সাহস পেলেন না। তিনি সাধুচরণের কাছে গিয়ে সব জেনে নিলেন। বিহারীর খবর জিজ্ঞেস করাতে শুনলেন সে অনেক দিন এই বাড়িতে আসেনি। শেষে খবর পেলেন বিহারী বালিতে একটা বাড়ি কিনেছে। এর মধ্যে নবীন ডাক্তার একদিন রোগীর অবস্থা দেখে জানালেন হৃৎপিণ্ডের দুর্বলতার সাথে উদারীও দেখা দিয়েছে। মৃত্যু হঠাৎ কখন আসবে কিছুই বলা যায় না। সন্ধেবেলায় কঠিন শ্বাসকষ্ট উঠল। রাজলক্ষ্মী বললেন,
একবার বিহারীকে যদি খবর দাও তো ভালো হয়।
অন্নপূর্ণার বুকের মধ্যে আঘাত লাগল। সেদিন দূর প্রবাসে সন্ধেবেলায় তিনি দরজার বাইরে থেকে অন্ধকারে বিহারীকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, সেই বেদনা তিনি আজও ভুলতে পারেননি। বিহারী আজ আর কখনোই তার দরজায় এসে দাঁড়াবে না। ঠিক করলেন পরের দিন বিহারীর সাথে দেখা করে তাকে এ বাড়িতে নিয়ে আসবেন। বিহারী যখন পশ্চিমে ঘুরে বেড়াচ্ছিল তখন তার মনে হল একটা কোনো কাজে নিজেকে আবদ্ধ না করলে তার শান্তি হবে না। এই ভেবে সে কলকাতার দরিদ্র কেরানিদের চিকিৎসার ভার গ্রহণ করেছে। বালিতে বাগানবাড়ি নিয়ে চীনে মিস্ত্রির সাহায্যে সে সুন্দর করে ছোট ছোট কুটির তৈরি করাতে শুরু করল। কিন্তু তার মন কিছুতেই শান্ত হল না। দিন যতই কাছে আসতে লাগল ততই তার মন উতলা হয়ে উঠতে লাগল। তার কেবলই মনে হতে লাগল এই কাজে কোনো সুখ নেই, কোনো রস নেই, কোনো সৌন্দর্য নেই। একদিন ছিল যখন বিহারীর বিশেষ কিছুই দরকার ছিল না, তার সামনে যাই থাকত তাতেই সে নিজেকে যুক্ত করতে পারত। এখন তার জীবনে কি একটা যেন নেই। বিহারীর মধ্যে যে যৌবন এতদিন সুপ্ত ছিল, যার কথা সে কখনো চিন্তাও করেনি, বিনোদিনী সোনার কাঠিতে সে আর জেগে উঠেছে। আগের যে জীবনটা তার সুখে সন্তোষে কেটে গেছে, আজ বিহারী সেই জীবনটাকে পরম ক্ষতি বলে মনে করে। বিহারীর মনে যেসব পূর্ব স্মৃতি ছিল, বিনোদিনী সেদিনকার উদ্যত চুম্বনের রক্তিম আভা দিয়ে সেগুলোকে আজ কেমন যেন বিবর্ণ অকিঞ্চিৎকর করে দিয়ে গেল। মহেন্দ্রের ছায়া হয়ে থেকে জীবনের অধিকাংশ দিন কেমন করে কেটে গিয়েছে তা অচেতন বিহারী আগে কখনো অনুমান করতেও পারেনি। বিনোদিনীর দৃষ্টি আকাঙ্ক্ষা আজ সর্বত্র ছড়িয়ে পড়েছে। তার ব্যাকুল নিঃশ্বাস বিহারীর রক্তস্রোতে অহরহ তরঙ্গ তুলে চলেছে। কিন্তু তবু সেই বিনোদিনীর কাছ থেকে বিহারী আজ এমন দূরে সরে রয়েছে কেন? তার কারণ এই যে বিনোদিনী যে ভালোবাসায় তাকে অভিষিক্ত করে গেছে, সংসারের মধ্যে বিনোদিনীর সাথে সেই ভালোবাসার উপযুক্ত কোনো সম্পর্ক নেই। যদি পদ্মকে তুলতে গিয়ে কাদা ছিটকে আসে, তাকে এমন কোথায় রাখবে যেখানে সেই সুন্দর বিভৎস না হয়ে ওঠে? তাছাড়া মহেন্দ্রের সাথে যদি দ্বন্দ্ব লেগে যায়, তবে সমস্ত ব্যাপারটা এতই কুৎসিত আকার ধারণ করবে যে সেই সম্ভাবনা বিহারী মনেও আনতে চায় না। তাই বিহারী নিভৃত গঙ্গার ধারে বিনোদিনীর মানসী প্রতিমাকে প্রতিষ্ঠিত করে হৃদয়কে ধূপের মতো পুড়িয়ে চলেছে রোজ। পাছে এমন কোনো খবর পায় যাতে তার এই সুখ স্বপ্ন জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তাই সে চিঠি লিখে বিনোদিনীর কোনো খবরও নেয় না। একদিন সকালবেলা তার বাগানের একধারে জাম গাছের তলায় বিহারী চুপ করে দাঁড়িয়ে কুঠির পানসি যাতায়াত দেখছিল। এমন সময় সে দেখল সামনে অন্নপূর্ণা দাঁড়িয়ে রয়েছেন। তাকে দেখে বিহারী ব্যস্ত হয়ে উঠল, তাকে প্রণাম করে বলল,
এ কি কাকিমা, এতদিন পরে!
বিহারী, তুই এত রোগা হয়ে গেছিস কেন?
তোমার স্নেহ ফিরে পাওয়ার জন্য। কাকিমা, তোমার এখনো খাওয়া হয়নি নিশ্চয়ই, চলো আমি রান্নার জোগাড় করে দিই, চলো আজ অনেকদিন পরে তোমার হাতে রান্না খাব।
মহেন্দ্র আসার ব্যাপারে বিহারী কোনো কথাই জিজ্ঞেস করল না। অন্নপূর্ণা যে একদিন নিজের হাতেই সেদিকে দরজা বন্ধ করে দিয়েছেন। খাওয়া দাওয়া শেষ হলে অন্নপূর্ণা বললেন,
নৌকা ঘাটেই আছে বিহারী, এখন একবার কলকাতায় চল।
কলকাতায় আমার কোন প্রয়োজন?
দিদির বড় অসুখ, তিনি তোকে দেখতে চেয়েছেন।
সে কি, মহিন্দা কোথায়?
সে পশ্চিমে চলে গেছে, কলকাতায় নেই। তুই কি কিছু জানিস না?
আমি কিছুটা জানি, কিন্তু শেষ পর্যন্ত জানি না।
তখন অন্নপূর্ণা বিহারীকে মহেন্দ্রের বিনোদিনীকে নিয়ে পশ্চিমে চলে যাওয়ার কথা বললেন। বিহারীর চোখে তখনই আকাশের সমস্ত রং বদলে গেল। তার কল্পনা ভাণ্ডারের সঞ্চিত রস তিক্ত হয়ে উঠল। বিহারী মনে মনে বলল,
মায়াবিনী বিনোদিনী কি সেদিনকার সন্ধেবেলায় আমাকে নিয়ে খেলা করে গেল? তার ভালোবাসার আত্মসমর্পণ শুধুমাত্র ছলনা। সে কিভাবে তার গ্রাম ছেড়ে মহেন্দ্রের সঙ্গে পশ্চিমে পালিয়ে যেতে পারল? আমি তাকে বিশ্বাস করে বোকামি করেছি।
দেউড়ির মধ্যে বিহারী যখন প্রবেশ করল, তখন পুরুষহীন সমস্ত বাড়িটার বিষাদ তাকে এক মুহূর্তে ঘিরে ফেলল। বাড়ির চাকর দারোয়ানদের মুখের দিকে তাকিয়ে উন্মত্ত নিরুদ্দেশ মহেন্দ্রের জন্য লজ্জায় বিহারীর মাথা নত হয়ে গেল। সে ভেবে পেল না কিভাবে এসে আশার মুখের দিকে তাকাবে। অন্তঃপুরে প্রবেশ করতেই আশা দ্রুত পায়ে এসে বিহারীকে বলল,
ঠাকুরপো, একবার তাড়াতাড়ি মাকে দেখে যাও, তিনি বড় কষ্ট পাচ্ছেন।
দুঃখের দুর্দিনে একটি মাত্র ঝটকায় সমস্ত ব্যবধান কোথায় উড়িয়ে নিয়ে যায়। আশার এই সংকোচহীন ব্যবহারে বিহারী আঘাত পেল। মহেন্দ্র তার সংসারটিকে যে কি করে দিয়ে গেছে এই ছোট্ট ঘটনা থেকেই সে বুঝতে পারল। বিহারী রাজলক্ষ্মীর ঘরে প্রবেশ করল। রাজলক্ষ্মী হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করে বিবর্ণ হয়ে উঠেছিলেন, সেটা বেশিক্ষণ স্থায়ী না হওয়াতে আবার কিছুটা সুস্থ হয়ে উঠলেন। বিহারীকে দেখে রাজলক্ষ্মী তাকে বসতে ইঙ্গিত করে বললেন,
কেমন আছিস বিহারী, কতদিন তোকে দেখি না।
মা, তোমার অসুখের খবর আমাকে কেন এতদিন বললে না? তাহলে কি আমি এত দেরি করতাম?
সে কি আর আমি জানি না, তোকে পেতে ধরিনি ঠিকই, কিন্তু এই জগতে তোর যে আমার নিজের আর কে আছে বাবা।
বিহারী অশ্রু সংবরণ করার জন্য অন্যদিকে মুখ ফেরাল।
কিন্তু কিন্তু তুই এমন রোগা হয়ে গেছিস কেন? শোন বিহারী, তুই তুই ঘরে বোন নিয়ে আয়, তোকে দেখার লোক কেউ নেই। অমনি যুব তোমরা এবার বিহারীর একটা বিয়ে দিয়ে দাও। দেখো না বিচারের চেহারাটা এমন হয়ে গেছে।
তুমি আগে সেরে ওঠো দিদি, এ তো তোমারই কাজ, তুমি করবে, আমরা সকলে মিলে আনন্দ করব।
আমার আর সময় হবে না মেজুব, বিহারীর ভার তোমাদের উপরে রইল। ওকে ওকে সুখী করো, ও ঋণ শোধ করে যেতে পারলাম না, ভগবান ওর ভালো করুন।
এই বলে তিনি বিহারীর মাথায় হাত বুলিয়ে দিলেন। আশা আর ঘরে থাকতে পারল না, কাঁদার জন্য বাইরে চলে গেল। রাজলক্ষ্মীর হঠাৎ কি মনে পড়তে তিনি ডাকলেন,
বৌমা, ও বৌমা।
সে ঘরে আসতেই বললেন,
বিহারীর বিহারীর খাবারের ব্যবস্থা করেছ তো?
মা, তোমার এই পেটুক ছেলেটিকে সকলেই চিনে নিয়েছে। দেউরিতে ঢুকতেই দেখি ডিমওয়ালা বড় বড় কই মাছ নিয়ে হনহন করে অন্দরের দিকে ছুটছে। বুঝলাম এ বাড়িতে এখনো আমার খ্যাতি লুপ্ত হয়নি।
এই বলে বিহারী হেসে একবার আশার মুখের দিকে তাকাল। এবার আশা আর লজ্জা পেল না, স্নেহের সাথে স্মিত হেসে বিহারীর পরিহাস গ্রহণ করল। বিহারী যে এই সংসারের কতখানি আশা তা আগে বুঝতে পারেনি, অনেক সময় তাকে অনাবশ্যক আগন্তুক মনে করে অবজ্ঞা করেছে, অনেক সময় বিহারীর প্রতি বিমুখ ভাব তার আচরণে সুস্পষ্ট হয়েছে। সেই অনুতাপ করে আজ বিহারীর প্রতি তার শ্রদ্ধা এবং করুণা একসঙ্গে অনেকখানি বেড়ে গেল। অনেকদিন পরে বিহারীর পরিহাসে এই বাড়ির বিষাদ যেন অনেকটা কমে গেল। কিন্তু এই কথাবার্তার মধ্যেও কেউ মহেন্দ্রের নামটি পর্যন্ত উচ্চারণ করল না। আগে বিহারীর সঙ্গে মহেন্দ্রকে নিয়ে রাজলক্ষ্মীর একমাত্র কথা ছিল, তা নিয়ে মহেন্দ্র অনেকবার মাকে পরিহাসও করেছে। আজ সেই রাজলক্ষ্মীর মুখেই মহেন্দ্রের নাম একবার উচ্চারণ না হওয়ায় বিহারী মনে মনে স্তম্ভিত হয়ে গেল। রাজলক্ষ্মী ঘুমিয়ে পড়তেই বিহারী অন্নপূর্ণাকে নিয়ে বাইরে এসে দাঁড়াল।
মার ব্যামো তো সহজ নয়।
একবার মহিনকে ডেকে আনবি না বিহারী? আর তো দেরি করা উচিত নয়।
তুমি যেমন আদেশ করবে আমি তাই করব। তার ঠিকানা কেউ কি জানো?
ঠিক জানি না, তবে খুঁজে নিতে হবে। বিহারী, আশার মুখের দিকে একবার তাকা। মহিনকে উদ্ধার করতে না পারলে আশা কিন্তু বাঁচবে না।
অন্যকে উদ্ধার করতে যাব আমি? ভগবান, আমাকে কে উদ্ধার করবে?
কিছু বললি?
মহেন্দ্রকে বিনোদিনীর আকর্ষণ থেকে চিরকালের জন্য সরিয়ে রাখতে পারব এমন মন্ত্র কি আমি জানি কাকিমা? মায়ের অসুখে যে দুদিন শান্ত হয়ে থাকতে পারে না, আবার সে যে ফিরে যাবে না তা কেমন করে বলবো?
এমন সময় মলিন বসনা আশা মাথায় ঘোমটা দিয়ে তার মাসিমার পায়ের কাছে এসে বসল। সে জানত রাজলক্ষ্মীর অসুস্থতা সম্বন্ধে বিহারীর সঙ্গে অন্নপূর্ণার আলোচনা হচ্ছে। তাকে দেখে বিহারীর মনে এক অভূতপূর্ব ভক্তির উদয় হল। আশা এখন আর সামান্য নারী নয়, যেন দারুণ দুঃখে পুরাণের সাধিকাদের সমান অভিজ্ঞতা সঞ্চয় করেছে। বিহারী আশার সাথে রাজলক্ষ্মীর পথ্য ও ওষুধ সম্বন্ধে আলোচনা করে আশাকে বিদায় করল।
মহেন্দ্রকে আমি উদ্ধার করবই।
বিহারী মহেন্দ্রের ব্যাংকে গিয়ে খবর পেল যে তাদের এলাহাবাদ শাখার সাথে মহেন্দ্র কিছুদিন থেকে লেনদেন শুরু করেছে। স্টেশনে এসে বিনোদিনী একেবারে ইন্টারমিডিয়েট ক্লাসে মেয়েদের গাড়িতে চড়ে বসল।
কি করো কি করো? আরে আমি তোমার জন্য সেকেন্ড ক্লাসের টিকিট কিনছি।
দরকার কি, এখানে আমি বেশ থাকব।
মহেন্দ্র আশ্চর্য হল, বিনোদিনী স্বভাবতই শৌখিন ছিল। মহেন্দ্র এটুকু বুঝেছিল যে মহেন্দ্রের ঘরের অজস্র সচ্ছলতা, বিলাস উপকরণ এবং সাধারণের কাছে ধনী বলে তাদের গৌরব এককালে বিনোদিনীর মনকে আকর্ষণ করেছিল। সে যে অনায়াসেই এই ধন সম্পদ, এই গৌরবের ঈশ্বরী হতে পারত, সেই কল্পনা বিনোদিনীর মনকে একান্ত উত্তেজিত করে তুলেছিল। আজ যখন মহেন্দ্রের ওপর প্রভুত্ব লাভ করবার সময় হল, তখন মহেন্দ্রের প্রতি নিজের নির্ভরতাকে বিনোদিনী যেন যথাসম্ভব সংকুচিত করে রাখতে চায়। মহেন্দ্রের ঘরে যখন বিনোদিনী ছিল তখন তার আচরণে বৈধব্যব্রতের কাঠিন্য বড় একটা ছিল না, কিন্তু এতদিন পরে সে নিজেকে সব রকম ভোগ থেকে বঞ্চিত করেছে। এখন সে একবেলা খায়, মোটা কাপড় পরে, আর তার সেই অনর্গল উচ্ছারিত হাস্য পরিহাসই বা কোথায় গেল? এখন সে এমন স্তব্ধ, এমন আবৃত, এমন সুদূর, এমন ভীষণ হয়ে উঠেছে যে মহেন্দ্র তাকে সামান্য একটা কথাও জোর করে বলতে সাহস পায় না।
কোথাকার টিকিট করবো বলো?
পশ্চিমে যেখানে খুশি চলো, কাল সকালে যেখানে গাড়ি থামবে নেমে পড়ব।
এমন ভ্রমণ মহেন্দ্রের কাছে লোভনীয় নয়, আরামের ব্যাঘাত তার পক্ষে কষ্টকর। বড় শহরে গিয়ে ভালো রকম আশ্রয় না পেলে মহেন্দ্রের বড় মুশকিল। সে করে কর্মে নেওয়ার লোক নয়, তাই অত্যন্ত ক্ষুব্ধ বিরক্ত মনে মহেন্দ্র গাড়িতে উঠল। এদিকে মনে কেবলই ভয় হতে লাগল বিনোদিনী তাকে না জানিয়েই না কোথাও নেমে পড়ে। বিনোদিনী এইভাবে শনিগ্রহের মতো ঘুরতে এবং মহেন্দ্রকে ঘোরাতে লাগল, কোথাও তাকে বিশ্রাম করতে দিল না। বিনোদিনী খুব তাড়াতাড়ি লোককে আপন করে নিতে পারে, অতি অল্প সময়ের মধ্যেই সে গাড়ির সহযাত্রিনীদের সঙ্গে বন্ধুত্ব করে নিত। মহেন্দ্র বিনোদিনীর কাছে নিজের অনাবশ্যকতায় প্রতিদিন নিজেকে হতমান বোধ করতে লাগল। টিকিট কিনে দেওয়া ছাড়া তার কোনো কাজ ছিল না। প্রথম প্রথম কিছুদিন সে বিনোদিনীর সঙ্গে সঙ্গে পথে পথে ফিরেছিল, কিন্তু ক্রমে তা অসহ্য হয়ে উঠল। একদিন এলাহাবাদ স্টেশনে দুজনে গাড়ির জন্য অপেক্ষা করছিল, কোনো কারণে ট্রেন আসতে দেরি হচ্ছে। বিনোদিনী অন্যান্য ট্রেনের যাত্রীদের ভালো করে নিরীক্ষণ করে দেখছে। পশ্চিমে ঘুরতে ঘুরতে সে হঠাৎ কারো দেখা পাবে এই বোধহয় তার আশা। হঠাৎ স্টেশনে একটা কাঁচের বাক্সর উপর বিনোদিনী দৃষ্টি পড়তেই সে চমকে উঠল। এই পোস্ট অফিসের বাক্সের মধ্যে যাদের খোঁজ পাওয়া যায়নি তাদের চিঠি রাখা থাকে। সেই বাক্সে সাজানো একখানি চিঠির উপর বিনোদিনী বিহারীর নাম দেখতে পেল। বিহারীলাল নামটি অসাধারণ নয়, তবু বিহারীর পুরো নাম দেখে একজন বিহারী ছাড়া আর কোনো বিহারীর কথা তার মাথায় এল না। চিঠিতে লেখা ঠিকানাটি সে মুখস্থ করে মহেন্দ্রের কাছে গিয়ে বলল,
কিছুদিন এলাহাবাদেই থাকব।
বিনোদিনী নিজের ইচ্ছামতো মহেন্দ্রকে চালনা করছে, অথচ তার অতৃপ্ত হৃদয়কে খোরাকটুকুও দিচ্ছে না, এটা মহেন্দ্রের পৌরুষে লাগল। এলাহাবাদে কিছুদিন থেকে জিরোতে পেলে সে বেঁচে যায়, কিন্তু বিনোদিনীর খেয়ালে সম্মতি দিতে তার মন বেঁকে বসল।
বেরিয়েছি যখন তখন যাবই, ফিরতে পারবো না।
আমি যাব না।
তবে তুমি একলা থাকো, আমি চললাম।
সেই ভালো।
এই বলে দ্বিরুক্তি না করে ইঙ্গিতে মুটে ডেকে সে স্টেশন ছেড়ে চলে গেল। মহেন্দ্র পুরুষের কর্তৃত্ব অধিকার নিয়ে অন্ধকার মুখে বেঞ্চে বসে রইল। যতক্ষণ বিনোদিনীকে দেখা গেল ততক্ষণ সে স্থির হয়ে রইল। যখন বিনোদিনী একবারও পেছনে না তাকিয়ে বেরিয়ে গেল তখন সে তাড়াতাড়ি মুটের মাথায় বাক্স বিছানা চাপিয়ে তার পিছু নিল। বাইরে এসে দেখল বিনোদিনী একখানি গাড়ি ভাড়া নিয়ে বসে রয়েছে। মহেন্দ্র কোনো কথা না বলে গাড়ির মাথায় মাল চাপিয়ে কোচ বাক্সে চড়ে বসল। নিজের অহংকার খর্ব করে গাড়ির ভিতরে বিনোদিনী সামনে বসতে তার আর মুখ রইল না। কিন্তু গাড়ি চলছে তো চলছেই, এক ঘন্টা হয়ে গেল, ক্রমে শহর ছেড়ে মাঠে এসে পড়ল। গাড়োয়ানকে প্রশ্ন করতে মহেন্দ্রের লজ্জা লাগলো, পাছে গাড়োয়ান মনে করে ভেতরে স্ত্রীলোকটি কর্তৃপক্ষ, কোথায় যেতে হবে তাও সেই পুরুষটার সঙ্গে পরামর্শ করেনি। মহেন্দ্র অভিমান করে কোচবাক্সে বসে রইল। গাড়ি নির্জনে যমুনার ধারে একটি সযত্ন রক্ষিত বাগানের মধ্যে এসে থামল দেখে মহেন্দ্র আশ্চর্য হয়ে গেল। এ কার বাগান? এই ঠিকানা বিনোদিনী কেমন করে জানল? বাড়ি বন্ধ ছিল। হাঁকাহাঁকি করতে বৃদ্ধ দারোয়ান বাইরে এসে জানালো মালিকের বাড়ি বেশি দূরে নয়, তাঁর অনুমতি নিয়ে এলেই এই বাড়িতে থাকা যাবে। বিনোদিনী মহেন্দ্রের মুখের দিকে একবার তাকাল। মহেন্দ্র এই মনোরম বাড়িটি দেখে মুগ্ধ হয়েছিল। দীর্ঘদিন পরে কিছুটা স্থিতির সম্ভাবনায় সে খুশি হয়েই বলল,
চলো মালিকের ওখানে যাই, তুমি বাইরে গাড়িতে অপেক্ষা করবে,
আমি ভাড়া দিয়ে ঠিক করে আসব।
তুমি যাও, আমি ততক্ষণ এখানে বিশ্রাম করি। ভয় তো কোনো কারণ দেখি না।
মহেন্দ্র গাড়ি নিয়ে চলে যেতে বিনোদিনী বৃদ্ধের সাথে কথা বলতে লাগল। কথায় কথায় সে তাকে বিহারীর কথা জিজ্ঞাসা করল। উত্তরে বৃদ্ধের কাছে বিহারীর বিবরণ ও বর্ণনা যা পাওয়া গেল তাতে আর মনে কোনো সন্দেহ রইল না। বৃদ্ধকে দিয়ে ঘর খুলিয়ে কোন ঘরে বিহারী থাকত সব কথা জেনে নিল। তার যাওয়ার পর থেকে ঘরগুলি যে বন্ধ ছিল তাতে মনে হল যেন সেখানে অদৃশ্য বিহারীর স্পর্শ সমস্ত ঘরে রয়ে গেছে। কিন্তু বিহারী যে কোথায় গেছে সে সন্ধান পাওয়া গেল না। হয়তো সে ফিরতেও পারে, স্পষ্ট কিছুই জানা গেল না। আগাম ভাড়া দিয়ে বসবাসের অনুমতি নিয়ে মহেন্দ্র ফিরে এল। বিকেলে বাড়ির পাশে যমুনা তীরে এসে মহেন্দ্র যখন বসল তখন ঘনীভূত প্রেমের আবেশ তার দৃষ্টিতে, তার নিঃশ্বাসে। বিস্তীর্ণ নির্জন বালুতটে বিচিত্র বর্ণের কিরণে যখন ধীরে ধীরে চাঁদের আলো মিশে গেল মহেন্দ্র মাতাল হয়ে উঠল। বিনোদিনী যে তাকে প্রত্যাখ্যান করবে এটা সে কল্পনা করতে পারল না। তক্ষণই সে বিনোদিনীকে খুঁজতে খুঁজতে শোবার ঘরে এসে দেখল ঘর ফুলের গন্ধে আমোদিত। খোলা জানলা দরজা দিয়ে জ্যোৎস্নার আলো সাদা বিছানার উপরে এসে পড়েছে। বিনোদিনী বাগান থেকে ফুল তুলে মালা গেঁথে খোঁপায় গলায় পড়েছে, কোমরে মেঁধেছে। মহেন্দ্রের মোহ দ্বিগুণ হয়ে উঠল।
বিনোদ, আমি যমুনার ধারে অপেক্ষা করে বসেছিলাম, তুমি যে এখানে অপেক্ষা করে আছো, আকাশের চাঁদ আমাকে সেই সংবাদ দিল, তাই আমি চলে এলাম।
এই কথা বলে মহেন্দ্র বিছানায় বসার জন্য এগোল।
যাও যাও, তুমি বিছানায় বসো না।
মহেন্দ্র স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ তার মুখ থেকে কথা বেরোল না। যদি মহেন্দ্র নিষেধ না শোনে, এই জন্য বিনোদিনী শয্যা ছেড়ে উঠে দাঁড়াল।
তবে তুমি কার জন্য সেজেছ, কার জন্য অপেক্ষা করছো?
যার জন্য সেজেছি সে আমার বুকের ভেতরে আছে।
সে কে? বিহারী?
তার নাম তুমি মুখেই দো না।
তারই জন্য তুমি পশ্চিমে ঘুরে বেড়াচ্ছ?
হ্যাঁ।
তার জন্যই তুমি এখানে অপেক্ষা করে আছো?
হ্যাঁ, তারই জন্য।
তার ঠিকানা জানো?
জানি না, কিন্তু যেমন করে হোক জানবই।
সেটা আমি কিছুতেই হতে দেব না।
না যদি জানতে দাও, আমার হৃদয় থেকে তো তাকে কোনো মতেই বের করতে পারবে না।
ছুরি দিয়ে কেটে তোমার বুকের ভেতর থেকে তাকে বের করব।
তোমার ভালোবাসার চেয়ে তোমার ছুরি রাখাতে মরে যাওয়াই ভালো।
তুমি আমাকে ভয় করো না কেন? এখানে তোমাকে কে বাঁচাবে?
তুমি আমার রক্ষক, তোমার কাছ থেকে তুমি আমাকে রক্ষা করবে।
যাক, এটুকু শ্রদ্ধা বিশ্বাস এখনো বাকি আছে দেখছি।
তা না থাকলে আমি আত্মহত্যা করে মরতাম, তোমার সঙ্গে বেরোতাম না।
কেন মরলে না? ওইটুকু বিশ্বাসের ফাঁসি আমার গলায় জড়িয়ে আমাকে দেশ দেশান্তরে টেনে মারছো কেন? তুমি মরলে কত মঙ্গল হতো ভেবে দেখো তো।
জানি, কিন্তু যতদিন বিহারীর আশা আছে ততদিন আমি মরতে পারবো না।
যতদিন তুমি না মরবে ততদিন আমার প্রত্যাশাও মরবে না। আমি আজ থেকে ভগবানের কাছে সর্বান্তঃকরণে তোমার মৃত্যু কামনা করছি। তুমি আমারও হয়েও না, তুমি বিহারীরও হয়েও না। তুমি যাও, আমাকে ছুটি দাও। আমার মা আমার স্ত্রী কষ্ট পাচ্ছেন, তাদের অশ্রু আমাকে দূর থেকে দগ্ধ করছে। তুমি না মরলে আমি তাদের চোখে জল মোছানোর সুযোগ পাব না। তুমি যাও, যাও।
এই বলে মহেন্দ্র ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। বিনোদিনী একলা দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। মহেন্দ্রকে বিনোদিনী যে কিভাবে আকর্ষণ করেছে, প্রচণ্ড ঝড়ের মতো শিকড় শুদ্ধ তাকে সরিয়ে এনেছে, আজ তা উপলব্ধি করে তার হৃদয় যেন আরো অশান্ত হয়ে উঠল। তার এত শক্তি থেকেও কেন বিহারী এই পূর্ণিমার রাত্রির উপচে পড়া জ্যোৎস্নার মতো তার সামনে এসে ভেঙে পড়ছে না? এই যে একটা প্রকাণ্ড আন্দোলন সে ঘটিয়েছে, এই নিয়ে সে সারা জীবন কি করবে, একে কিভাবে শান্ত করবে, এ সে ভেবে পেল না। আজ যে ফুলের মালা এসে নিজেকে সাজিয়েছিল, তার উপর মহেন্দ্রের মুগ্ধ দৃষ্টি পড়েছিল ভেবে সে সমস্ত টেনে ছিঁড়ে ফেলল। তার সমস্ত শক্তি বৃথা, চেষ্টা বৃথা, জীবন বৃথা। এই জ্যোৎস্না, এই যমুনা তট, এই অপূর্ব সুন্দর পৃথিবী সমস্তই বৃথা। এত ব্যর্থতা তবুও জগৎ থেমে থাকবে না। কাল সূর্য উঠবে এবং সংসার তার তুচ্ছতম কাজটুকু করে যাবে, এবং অবিচলিত বিহারী যেমন দূরে ছিল তেমনি দূরে থেকে ব্রাহ্মণ বালককে তার বোধোদয়ের পাঠ অভ্যাস করাবে। বিনোদিনীর চোখ ফেটে জল বেরিয়ে এলো, কিন্তু তার অদৃষ্ট এক চুল নড়ল না। সারা রাত জেগে কাটিয়ে মহেন্দ্র ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিল। সকালে যখন উঠল তখন বেলা নটা। গত রাতের একটা কোনো অসমাপ্ত বেদনা ঘুমের ভেতরেও তার মনে ছিল। সকালবেলায় অতৃপ্ত নিদ্রার ক্লান্তিতে সমস্ত জগৎটা এবং জীবনটা অত্যন্ত বিরস বলে মনে হল। সংসার ত্যাগের গ্লানি, ধর্মত্যাগের গভীর অনুতাপ এবং এই জীবনের সমস্ত অশান্তির ভার মহেন্দ্র কেন বয়ে নিয়ে চলেছে। মহেন্দ্রের মনে হল সে বিনোদিনীকে ভালোবাসে না। রাস্তার দিকে তাকিয়ে দেখল সমস্ত পৃথিবী ব্যস্ত হয়ে কাজে ছুটছে। সব আত্মগৌরব বিসর্জন দিয়ে একটি বিমুখ স্ত্রীলোকের পায়ে অকর্মণ্য জীবনকে প্রতিদিন আবদ্ধ করে রাখাই যে বোকাম সেটা মহেন্দ্রের কাছে স্পষ্ট হল। মহেন্দ্র যে কিসের জন্য নিজেকে এমন করে অপমানিত করছে তা সে আজ বুঝতে পারল না।
আমি সব দিক থেকে বিনোদিনীর চেয়ে শ্রেষ্ঠ, তবু আজ আমি লাঞ্ছনা পেয়ে ভিকিরির মতো তার পেছন পেছন ছুটে চলেছি। বিনোদিনী আজ একটি সাধারণ স্ত্রীলোক মাত্র, আর কিছুই নয়।
এই মোহচক্র থেকে নিজেকে বিচ্ছিন্ন করে বাড়ি ফেরার জন্য মহেন্দ্র ব্যস্ত হয়ে উঠল। যে শান্তি, প্রেম, বন্ধুত্ব, স্নেহ তার কাছে ছিল এখন সেটাই দুর্লভতম অমৃত বলে মনে হল।
আজই বাড়ি ফিরে যাব। বিনোদিনী যেখানেই থাকতে চায় সেইখানেই তাকে রাখবার ব্যবস্থা করে দিয়ে আমি মুক্ত হব।
এই কথাটা দৃঢ় গলায় উচ্চারণ করতেই তার মনে একটি আনন্দের আবির্ভাব হল। এতদিন যে অবিশ্রাম দ্বিধার ভার সে বয়ে চলেছিল তা হালকা হয়ে এল। মহেন্দ্র তখনই বিনোদিনীর সাথে দেখা করতে গেল। দরজায় করাঘাত করে বলল,
বিনোদ, বিনোদ ঘুমোচ্ছ কি? তোমার সঙ্গে বিশেষ কথা আছে। আমি বেশিক্ষণ থাকবো না বিনোদ।
কোনো কথা শোনার দরকার নেই, তুমি এখন যাও, আমাকে আর বিরক্ত করো না, একলা থাকতে দাও।
অন্য সময় হলে এই প্রত্যাখ্যানে মহেন্দ্রের আবেগ আরো বেড়ে উঠত, কিন্তু আজ তার অত্যন্ত ঘৃণা হল। সে মনে মনে বলল,
এই সামান্য স্ত্রীলোকের কাছে আমি নিজেকে এতই ছোট করেছি যে আমাকে যখন তখন এমন অবজ্ঞা করে তাড়িয়ে দেওয়ার অধিকার পেয়েছে ও। আমি জয়ী হব, এর বন্ধন কেটে আমি চলে যাব।
খাওয়া শেষে মহেন্দ্র ব্যাংক থেকে টাকা তুলে আসার জন্য মার জন্য কিছু ভালো নতুন জিনিস কিনবে বলে বেরিয়ে গেল। আবার একবার বিনোদিনীর দরজায় ঘা পড়ল। প্রথমে সে বিরক্ত হয়ে কোনো উত্তর দিল না। আবার শব্দ হতেই বিনোদিনী জ্বলন্ত রাগে সবলে দরজা খুলল।
কেন তুমি আমাকে?
কথা শেষ না হতেই দেখল বিহারী দাঁড়িয়ে রয়েছে। ঘরের মধ্যে মহেন্দ্র আছে কিনা দেখবার জন্য বিহারী একবার ভিতরে তাকিয়ে দেখল। ঘরে শুকনো ফুল এবং মালা ছড়ানো। তার মন এক নিমেষে বিমুখ হয়ে গেল। বিহারী যখন দূরে ছিল তখন বিনোদিনীর জীবনযাত্রা সম্বন্ধে কোনো সন্দেহজনক কথা যে তার মনে আসেনি তা নয়, কিন্তু এক প্রকার জোর করেই সে বিনোদিনীর উজ্জ্বল প্রতিচ্ছবি মনের মধ্যে রেখে দিয়েছিল। সে বিনোদিনীর ঘরের দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সেই প্রতিচ্ছবিতে আঘাত লাগল। বিহারী ভেবেছিল, সে নিজের ভালোবাসা দিয়ে বিনোদিনীর জীবনের সমস্ত কালো অনায়াসে ধুয়ে ফেলতে পারবে, কিন্তু মনের মধ্যে করুণার বদলে ঘৃণা উদ্রেক হল। সে তাড়াতাড়ি মহেন্দ্রকে ডাকতে লাগল।
মহেন্দ্র, মহেন্দ্র!
মহেন্দ্র নেই, শহরে গেছে।
বিহারী চলে যেতে উদ্যত হলে বিনোদিনী তার পা ধরে কাকুতি মিনতি করতে লাগল।
ঠাকুরপো, তোমার পায়ে ধরি, এই একটুখানি তোমাকে বসতেই হবে। আর যদি তুমি বিমুখ হয়ে এমন করে চলে যাও, তবে তোমাকে দিব্যি করে বলছি আমি, আমি মরে যাব।
বিনোদিনী, তোমার জীবনের সঙ্গে আমাকে জড়াবার চেষ্টা করছো কেন? আমি তোমার কি করেছি? আমি তো কখনো তোমার সুখ দুঃখে হস্তক্ষেপ করিনি।
তুমি আমার কতখানি তা একবার তোমাকে বলেছি, তুমি বিশ্বাস করনি। তবু আজ আবার তোমার বিরাগের মুখে সেই কথাই বলছি। তুমি আমাকে ঠেলে ফেলেছ, তবু আমি তোমার পা ধরে বলছি আমি তোমাকে।
সে কথা আর মুখে এনো না, সে কথা বিশ্বাস করবার জো নেই।
আর কেউ না করলেও তুমি করবে, সেই জন্য একবার আমি তোমাকে বসতে বলছি, বস।
আমি বিশ্বাস করি বা না করি তাতে কি আসে যায়? তোমার জীবন যেমন চলছে তেমনি চলবে তো।
আমি জানি তোমার কিছু যায় আসে না। আমার ভাগ্য এমন যে তোমার সম্মান রক্ষা করে তোমার পাশে দাঁড়াবার আমার কোনো উপায় নেই। চিরকাল আমাকে তোমার থেকে দূরেই থাকতে হবে। আমার মন তোমার কাছে এই দাবিটুকু কেবল ছাড়তে পারে না যে আমি যেখানেই থাকি আমাকে তুমি একটু মাধুর্যের সঙ্গে ভাববে। আমি জানি, আমি জানি আমার উপরে তোমার অল্প একটু শ্রদ্ধা ছিল, সেইটুকুই আমার একমাত্র সম্বল। সেই জন্যই আমার সব কথা তোমাকে শুনতে হবে, একটুখানি বসো।
আচ্ছা চলো,
বলে বিহারী অন্য ঘরে যেতে লাগল।
ঠাকুরপো, যা ভাবছ তা নয়, এ ঘরে কোনো কলঙ্ক স্পর্শ করেনি। তুমি এই ঘরে একদিন শুয়েছিলে, এ ঘর তোমার জন্য উৎসর্গ করে রেখেছি। ওই ফুলগুলো তোমারই পুজোর জন্য, এই ঘরেই তোমাকে বসতে হবে।
শুনে বিহারী খুব খুশি হয়ে ঘরের মধ্যে প্রবেশ করে খাটে গিয়ে বসল। বিনোদিনী তার পায়ের কাছে গিয়ে বসল। বিহারী ব্যস্ত হয়ে উঠতেই বিনোদিনী বলল,
দয়া করে তুমি বসো, আমার মাথা খাও, উঠে যাও না। আমি তোমার পায়ের কাছে বসবারও যোগ্য নই, তুমি দয়া করে সেখানে জায়গা দিয়েছ। দূরে থাকলেও এই অধিকারটুকু আমি রাখব। আচ্ছা, তোমার খাওয়া হয়েছে ঠাকুরপো?
স্টেশন থেকে খেয়ে এসেছি।
আমি গ্রাম থেকে তোমাকে যে চিঠিখানি লিখেছিলাম তা খুলে কোনো জবাব না দিয়ে মহেন্দ্রর হাত দিয়ে আমাকে ফেরত পাঠালে কেন?
সে চিঠি তো আমি পাইনি।
এবারে মহেন্দ্রর সঙ্গে কলকাতায় কি তোমার দেখা হয়েছিল?
তোমাকে গ্রামে পৌঁছে দেবার পরদিনই মহেন্দ্রর সঙ্গে দেখা হয়েছিল। তারপরে আমি পশ্চিমে বেড়াতে চলে গিয়েছিলাম, তার সঙ্গে আর দেখা হয়নি।
এর আগে আরেকদিন আমার চিঠি পড়ে উত্তর না দিয়ে ফেরত পাঠিয়েছিলে?
না, এমন তো কখনোই হয়নি।
সবই বুঝতে পারলাম, এখন আমার সব কথা তোমাকে বলি। যদি বিশ্বাস করো তো ভালো, যদি না করো তোমাকে দোষ দেব না। আমাকে বিশ্বাস করা সত্যি কঠিন।
বিহারীর হৃদয় তখন আর্দ্র হয়ে গেছে। এই ভক্তিভার নম্রা বিনোদিনীর পূজাকে সে কোনোমতে অপমান করতে পারল না।
বোঠান, তোমাকে কোনো কথাই বলতে হবে না। কিছু না শুনেই আমি তোমাকে বিশ্বাস করছি। আমি তোমাকে ঘৃণা করতে পারি না, তোমাকে আর একটা কথাও বলতে হবে না।
সব কথা না বললে আমি বাঁচব না, একটু ধৈর্য ধরে শুনতেই হবে। তুমি আমাকে যে আদেশ করেছিলে তাই আমি শিরোধার্য করে নিলাম। যদিও তুমি আমাকে চিঠি লেখনি, তবু আমি আমার সেই গ্রামের লোকের উপহাস আর নিন্দা সহ্য করে জীবন কাটিয়ে দিতাম। তোমার স্নেহের পরিবর্তে তোমার শাসনই আমি গ্রহণ করতাম, কিন্তু বিধাতা তাতেও বিমুখ হলেন। আমি যে পাপ জাগিয়ে তুলেছি তা আমাকে নির্বাসনেও টিকতে দিল না। মহেন্দ্র গ্রামে এসে আমার ঘরের দরজায় এসে আমাকে সকলের সামনে লাঞ্ছিত করল। গ্রামে আর আমার জায়গা হল না। দ্বিতীয়বার তোমার আদেশের জন্য তোমাকে অনেক খুঁজলাম, কিন্তু কোনোমতেই তোমাকে পেলাম না। মহেন্দ্র আমার খোলা চিঠি তোমার ঘর থেকে ফিরিয়ে নিয়ে আমাকে প্রতারণা করল। বুঝলাম তুমি আমাকে একেবারে পরিত্যাগ করেছ। এরপরে আমি একেবারেই নষ্ট হতে পারতাম, কিন্তু তোমার কি যে একটা গুণ আছে, তুমি দূরে থেকেও রক্ষা করতে পারো। তোমাকে মনে স্থান দিয়েছি বলে আমি পবিত্র হয়েছি। একদিন তুমি আমাকে দূর করে দিয়ে নিজের যে পরিচয় দিয়েছ, তোমার সেই কঠিন পরিচয় কঠিন সোনার মতো, কঠিন মানিকের মতো আমার মনের মধ্যে রয়েছে, আমাকে মহামূল্য করেছে। দেখ, এই তোমার চরণ ছুঁয়ে বলছি, সে মূল্য নষ্ট হয়নি।
বিহারী চুপ করে বসে রইল। বিনোদিনীও আর কোনো কথা বলল না। অপরাহ্নের আলো ম্লান হয়ে আসতে লাগল, এমন সময় মহেন্দ্র দরজার কাছে এসে বিহারীকে দেখে চমকে উঠল। বিনোদিনীর প্রতি তার যে একটা ঔদাসীন্য ছিল, ঈর্ষার তাড়নায় সেটা দূর হয়ে গেল। বিনোদিনী বিহারীর পায়ের কাছে স্তব্ধ হয়ে বসে আছে দেখে প্রত্যাখ্যাত মহেন্দ্রের গর্বে আঘাত লাগল। বিনোদিনীর সাথে বিহারীর চিঠিপত্র দিয়ে যোগাযোগ হয়েছে, এই নিয়ে তার কোনো সন্দেহ রইল না। মহেন্দ্র বিনোদিনীকে ত্যাগ করতে পারে, কিন্তু আর কারো হাতে ত্যাগ করতে পারে না, তা আজ বিহারীকে দেখে সে বুঝতে পারল।
এখন তবে রঙ্গভূমিতে মহেন্দ্রের প্রস্থান, বিহারীর প্রবেশ। দৃশ্যটি সুন্দর, হাততালি দিতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আশা করি এই শেষ অঙ্ক, এরপরে আর কিছুই ভালো লাগবে না।
মহেন্দ্র, তুমি বিনোদিনীকে কাপুরুষের মতো অপমান করো না। তোমার ভদ্রতা যদি তোমাকে নিষেধ না করে, তোমাকে নিষেধ করবার অধিকার আমার আছে।
এরই মধ্যে অধিকার সাব্যস্ত হয়ে গেছে, আজ তোমার নতুন নামকরণ করা যাক, বিনোদ বিহারী।
মহেন্দ্র, বিনোদিনীকে আমি বিবাহ করব, তোমাকে জানালাম, অতএব এখন থেকে সংযত হয়ে কথা বলো।
শুনে মহেন্দ্র বিস্ময়ে নিস্তব্ধ হয়ে গেল এবং বিনোদিনীর বুকের মধ্যে তার সমস্ত রক্ত তোলপাড় করতে লাগল।
তোমাকে আরেকটি খবর দেবার আছে, তোমার মা মৃত্যুশয্যায়, তার বাঁচার কোনো আশা নেই। আমি আজ রাতের গাড়িতেই যাব, বিনোদিনীও আমার সঙ্গে ফিরবে।
পিসিমার অসুখ?
সেরে যাবার মতো অসুখ নয়, কখন কি হয় বলা যায় না।
মহেন্দ্র তখন আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। বিনোদিনী বিহারীকে বলল,
যে কথা তুমি বললে তা তোমার মুখ দিয়ে বেরোলো কেমন করে, কি ঠাট্টা?
না, আমি সত্যিই বলছি, তোমাকে আমি বিয়ে করব।
এই পাপিষ্ঠাকে উদ্ধার করবার জন্য?
না, আমি তোমাকে ভালোবাসি বলে, শ্রদ্ধা করি বলে।
এই আমার শেষ পুরস্কার, এই যেটুকু স্বীকার করলে, এর বেশি আর কিছুই আমি চাই না। পেলেও তা থাকবে না, ধর্ম কখনো তা সহ্য করবে না।
কেন করবে না?
এ কথা ভাবতেও লজ্জা হয়, আমি বিধবা, নিন্দিতা, সমস্ত সমাজের কাছে তোমার মাথা হিট হবে। না না না, এই কথা তুমি মুখেও এনো না।
তুমি আমাকে ত্যাগ করবে?
ত্যাগ করবার অধিকার আমার নেই। তুমি গোপনে অনেকের অনেক ভালো করো, তোমার একটা একটা কোনো ব্রতের একটা কিছুর দায়িত্ব আমাকে দিয়েছো, তাই নিয়ে আমি ভালো থাকবো। কিন্তু তুমি বিধবাকে বিবাহ করবে? তোমার ঔদার্যে সব সম্ভব, কিন্তু আমি যদি এ কাজ করি, তোমাকে সমাজে নষ্ট করি, তবে জীবনে আমি আর মাথা তুলতে পারব না।
কিন্তু বিনোদিনী, আমি তোমাকে ভালোবাসি।
সেই ভালোবাসার অধিকারে আমি আর একটি মাত্র স্পর্ধা করব।
এই বলে বিনোদিনী ভূমিষ্ঠ হয়ে বিহারীর পায়ের আঙুলে চুমু খেল, তারপর তার পায়ের কাছে বসে বলল,
পরজন্মে তোমাকে পাবার জন্য আমি তপস্যা করব। এই জন্মে আমার আর কিছু আশা নেই, প্রাপ্যও নেই। আমি অনেক দুঃখ দিয়েছি, অনেক দুঃখ পেয়েছি, অনেক শিক্ষা হয়েছে। ভুল বুঝো না, আমাকে বিবাহ করলে তুমি সুখী হবে না, তোমার গৌরব চলে যাবে, আমিও সমস্ত গৌরব হারাব। আমি দূরে থেকেই তোমার কাজ করে যাই, তুমি প্রসন্ন হও,
সুখী হও।
মহেন্দ্র বাড়ি ফিরে এল। তার মায়ের ঘরে ঢুকতে যাবে তখন আশা তাড়াতাড়ি বেরিয়ে এসে বলল,
এখন ওখানে যেও না।
কেন?
ডাক্তার বলেছেন হঠাৎ মায়ের মনে একটা কোনো আঘাত লাগলে বিপদ হতে পারে।
আমি একবার আস্তে আস্তে তার মাথার কাছে গিয়ে দেখে আসি গে, তিনি টের পাবেন না।
তিনি কিন্তু অতি অল্প শব্দেই চমকে উঠছেন, তুমি ঘরে ঢুকলেই তিনি টের পাবেন।
তো এখন তুমি কি করতে চাও?
আগে বিহারী ঠাকুরপো এসে একবার দেখুক, তিনি যেমন পরামর্শ দেবেন।
বলতে বলতে বিহারী এসে পড়ল। আশা তাকে ডেকে পাঠিয়েছিল।
বোঠান, মা ভালো আছেন তো?
আশা বিহারীকে দেখে যেন ভরসা পেল।
তুমি যাওয়ার পর থেকে মা যেন আরো চঞ্চল হয়ে উঠেছে, বারবার তোমাকে খুঁজছে। মুখে কিছুই বলেন না, কিন্তু ভিতরে ভিতরে যেন কার অপেক্ষা করছেন। কাল তোমার টেলিগ্রাম পেয়ে জানতে পারলা আজ তুমি আসবে। শুনে তিনি আজ তোমার জন্য খাওয়ার আয়োজন করতে বলেছেন। তুমি যা যা ভালোবাসো সমস্ত আনতে দিয়েছেন, সামনের বারান্দায় রান্নার আয়োজন করিয়েছেন। তিনি ঘর থেকে দেখিয়ে দেবেন, ডাক্তারের নিষেধ কিছুতেই শুনলেন না, আমাকে রান্নার দায়িত্ব দিয়েছেন।
মা আছেন কেমন?
তুমি একবার নিজে দেখবে এসো, আমার তো মনে হয় শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে।
বিহারী ঘরে ঢুকল। মহেন্দ্র বাইরে দাঁড়িয়ে আশ্চর্য হয়ে গেল। আশা মহেন্দ্রকে কেমন সহজে ঘরে ঢুকতে নিষেধ করল, না করল সংকোচ না করল অভিমান। মহেন্দ্রের গুরুত্ব আজ কতখানি কমে গেছে, সে অপরাধী, সে মার ঘরেও ঢুকতে পারল না। তারপরে আরো আশ্চর্য যে বিহারীর সঙ্গে আশা কেমন অকুণ্ঠিতভাবে কথাবার্তা বলল, সমস্ত পরামর্শ তারই সঙ্গে। সেই আজ সংসারের একমাত্র রক্ষক, সকলের সুহৃদ, তার গতিবিধি সর্বত্র তার উপদেশেই সমস্ত চলছে। বিহারী ঘরে ঢুকতেই রাজলক্ষ্মী বললেন,
বিহারী ফিরেছিস? আর বৌমা তোমার জন্য নিজের হাতে রাঁধবে, আমি এখান থেকে দেখিয়ে দেব। ডাক্তার ভাষণ করে, কিন্তু আর বারণ কিসের জন্য বাছা? আমি কি একবার তোদের খাওয়া দেখে যাব না?
ডাক্তারের বারণ করবার তো কোনো কারণ দেখি না মা, তুমি না দেখিয়ে দিলে চলবে কেন? ছোটবেলা থেকে তোমার হাতের রান্নাই আমরা ভালোবাসতে শিখেছি। মহিন্দার তো পশ্চিমের ডাল রুটি খেয়ে অরুচি ধরে গেছে, আজ সে তোমার মাছের ঝোল পেলে বেঁচে যায়। আজ আমরা দুভাই ছেলেবেলাকার মতো রেশারেশি করে খাব, তোমার বৌমা অন্নে কুল হতে পারলে হয়।
যদিও রাজলক্ষ্মী বুঝতে পেরেছিলেন বিহারী মহেন্দ্রকে সঙ্গে নিয়ে এসেছে, তবু তার নাম শুনতেই তার হৃদয় কিছুক্ষণের জন্য কঠিন হয়ে উঠল।
পশ্চিমে গিয়ে মহিন্দার শরীর অনেকটা ভালো হয়েছে মা, মহিন্দা বাইরেই দাঁড়িয়ে আছে, তুমি না ডাকলে সে তো আসতে পারছে না।
রাজলক্ষ্মী কিছু না বলেই দরজার দিকে তাকালেন।
মহিন্দা এসো।
মহেন্দ্র ধীরে ধীরে ঘরে প্রবেশ করল। হৃৎপিণ্ড হঠাৎ স্তব্ধ হয়ে যায় এই ভয়ে রাজলক্ষ্মী মহেন্দ্রের মুখের দিকে তখনই তাকাতে পারলেন না। মহেন্দ্র বিছানার দিকে তাকিয়ে চমকে উঠল। মহেন্দ্র মায়ের পায়ের কাছে মাথা রেখে পা ধরে পড়ে রইল। রাজলক্ষ্মী সমস্ত শরীর কেঁপে কেঁপে উঠল। কিছুক্ষণ পরে অন্নপূর্ণা ধীরে ধীরে বললেন,
দিদি মহিনকে তুমি উঠতে বলো, নইলে ও উঠবে না। মহিন ওঠ, ওঠ।
মহেন্দ্র উঠে তার মার পাশে এসে বসল। রাজলক্ষ্মী কষ্টে পাশ ফিরে দুহাতে মহেন্দ্রের মাথা নিয়ে তার কপালে চুমু খেলেন।
মা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাপ কর।
ও কথা বলিস না মহিন, আমি তোকে মাফ না করে কি বাঁচি? বৌমা বৌমা কোথায় গেল?
আশা পাশের ঘরে পথ্য তৈরি করছিল, অন্নপূর্ণা তাকে ডেকে আনলেন। তখন রাজলক্ষ্মী মহেন্দ্র আর আশাকে পাশে বসিয়ে বললেন,
আগামী একবার তোমাদের দুজনকে একসাথে দেখে যাব। বৌমা আমার কাছে আর লজ্জা করো না, আর মহিনের ওপর কোনো অভিমান রেখো না মা।
ঘোমটা মাথায় আশা লজ্জায় ধীরে ধীরে এসে কাঁপা কাঁপা বুকে মহেন্দ্রের পাশে গিয়ে বসল। রাজলক্ষ্মী নিজের হাতে আশার ডান হাত তুলে নিয়ে মহেন্দ্রের ডান হাতে রেখে বললেন,
আমার এই মাকে তোর হাতে দিয়ে গেলাম মহিন, আমার আমার একটা কথা মনে রাখিস, তুই তুই এমন লক্ষ্মী আর কোথাও পাবিনি। মেজো বউ এসো, এদের একবার আশীর্বাদ করো, তোমার পুণ্যে এদের মঙ্গল হোক।
ভগবান তোমাদের কল্যাণ করুন।
বিহারি এসো বাবা এসো, মহিনকে তুমি একবার ক্ষমা করো।
বিহারী তখনই মহেন্দ্রের সামনে এসে দাঁড়াতেই মহেন্দ্র উঠে বিহারীকে বুকে টেনে কোলাকুলি করল।
মহিন আমি তোকে এই আশীর্বাদ করি বাবা, ছোটবেলা থেকে বিহারী তোর যেমন বন্ধু ছিল চিরকাল তেমনি বন্ধু থাক।
এত কথা বলে রাজলক্ষ্মী অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। বিহারী একটা ওষুধ এনে তার মুখের কাছে ধরতেই রাজলক্ষ্মী হাত সরিয়ে দিয়ে বললেন,
থাক আর ওষুধ না বাবা, এখন আমি ভগবানকে স্মরণ করি। মহিন তোরা তোরা একটুখানি বিশ্রাম করকে যা, বৌমা এইবার রান্না চড়িয়ে দাও।
সন্ধ্যেবেলায় বিহারী এবং মহেন্দ্র রাজলক্ষ্মীর বিছানার সামনে নিচে পাত পেড়ে খেতে বসল। আশা পরিবেশন করতে লাগল। মহেন্দ্র বেশি খেতে পারছিল না, বারবার তার চোখ ফেটে জল আসছিল।
মহিন তুই কিছু খাচ্ছিস না কেন? ভালো করে খা, আমি দেখি।
জানি তো মা, মহিনদা চিরকাল ওই রকম, কিছুই খেতে পারে না। বোঠান ওই ঘণ্টটা আমাকে আর একটু দিতে হবে, বড় চমৎকার হয়েছে।
আমি জানি বিহারী ওই ঘণ্টটা ভালোবাসে। বৌমা কৌতুকুতে কি হবে, আর একটু বেশি করে দাও।
তোমার এই বউটি বড় কৃপণ মা, হাত দিয়ে কিছুই গলে না।
দেখেছ বৌমা, বিহারী তোমারই নুন খেয়ে তোমারই নিন্দে করছে।
দুই বন্ধুর খাওয়া হলে রাজলক্ষ্মী অত্যন্ত তৃপ্তি বোধ করলেন, আশাকে খেয়ে আসতে বললেন। রাজলক্ষ্মীর আদেশে আশা খেতে গেলে তিনি মহেন্দ্রকে বললেন,
তুই ক্লান্ত আছিস তুই শুতে যা।
মহেন্দ্র ভেবেছিল সারা রাত মায়ের কাছে থাকবে, রাজলক্ষ্মী কিছুতেই তাকে সেখানে থাকতে দিলেন না। আশা খাওয়া শেষ করে রাজলক্ষ্মীর মাথার কাছে এসে বসলে তিনি চুপি চুপি তাকে বললেন,
বৌমা মহেন্দ্র বিছানা ঠিক হয়েছে কিনা দেখো গিয়ে, সে আছে।
আশা লজ্জা পেয়ে কোনো মতে ঘর থেকে বেরিয়ে গেল।
বিহারী তোকে তোকে একটা কথা জিজ্ঞেস করি, বিনোদিনীর কি হলো বলতে পারিস? সে এখন কোথায়?
কলকাতায় আছে। বিনোদিনীর জন্য তুমি আর ভয় পেও না মা।
সে আমাকে অনেক দুঃখ দিয়েছে বিহারী, অনেক। তাকে আমি মনে মনে ভালোবাসি।
সেও তোমাকে মনে মনে ভালোবাসে মা?
আমারও তাই মনে হয় বিহারি। তোর স্কুল সকলেরই আছে, কিন্তু কিন্তু সে আমাকে ভালোবাসত। তেমন সেবা ছল করে করতে পারে না রে।
তোমাকে সেবা করবার জন্য সে ব্যাকুল হয়ে আছে।
মহেন্দ্র তো এখন শুতে গেছে, রাত্রে তাকে একবার আনলে কি ক্ষতি আছে?
মা, সে তো এই বাড়িতে বাইরের ঘরে লুকিয়ে বসে আছে। তাকে আজ সমস্ত দিন জল পর্যন্ত খাওয়াতে পারিনি, সে পণ করেছে যতক্ষণ তুমি তাকে ডেকে ক্ষমা না করবে ততক্ষণ সে জলস্পর্শ করবে না।
কি বলছিস, সমস্ত দিন উপোস করে আছে? আহা, তাকে ডাক ডাক।
বিনোদিনী ধীরে ধীরে রাজলক্ষ্মীর ঘরে প্রবেশ করতেই তিনি বলে উঠলেন,
ছি বউ, তুমি করেছ কি? আর সমস্ত দিন উপোস করে আছো, যাও যাও আগে খেয়ে নাও, খেয়ে নাও, তারপর কথা হবে।
বিনোদিনী রাজলক্ষ্মীকে প্রণাম করে বলল,
আগে তুমি পাপিষ্ঠাকে মাফ করো পিসিমা, তবে আমি খাবো।
ক্ষমা ক্ষমা করেছি বাচ্চা, আমার এখন কারোর উপর আর কোন রাগ নেই। বউ, তোমার থেকে কারো ক্ষতি না হোক, তুমি তুমি ভালো থাকো।
তোমার আশীর্বাদ মিথ্যে হবে না পিসিমা, আমি তোমার পা ছুঁয়ে বলছি, আমি এই সংসারের আর কোন ক্ষতি করব না।
অন্নপূর্ণাকে বিনোদিনী ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে খেতে গেল।
বউ, এখন তবে তুমি চললে?
আমি তোমার সেবা করব, ঈশ্বর সাক্ষী, আমার থেকে আর কোনো অনিষ্ট হবে না।
বুঠান থাকুন মা, তাতে ক্ষতি হবে না।
রাত্রে বিহারী, বিনোদিনী এবং অন্নপূর্ণা তিনজনে মিলে রাজলক্ষ্মীর শুশ্রূষা করলেন। এদিকে আশা সমস্ত রাত রাজলক্ষ্মীর ঘরে আসেনি বলে লজ্জায় সকালে তাড়াতাড়ি উঠে পড়েছে। তখনও অন্ধকার একেবারে কাটেনি। রাজলক্ষ্মী দরজার কাছে এসে যা দেখল তাতে আশা অবাক হয়ে গেল। বিনোদিনী একটি স্পিরিট ল্যাম্প জ্বালিয়ে জল গরম করছে। বিহারী রাত্রে ঘুমোতে পারেনি, তার জন্য চা তৈরি হবে। আশাকে দেখে বিনোদিনী উঠে দাঁড়িয়ে বলল,
আজ আমি আমার সমস্ত অপরাধ মেনে নিয়ে তোমার আশ্রয় নিলাম, আর কেউ আমাকে দূর করতে পারবে না। কিন্তু তুমি যদি বলো যাও, তো আমাকে এখনই যেতে হবে।
আশা কোনো উত্তর দিতে পারল না, তার মন অভিভূত হয়ে রইল।
আমাকে কোনোদিন তুমি ক্ষমা করতে পারবে না, সে চেষ্টাও করো না। কিন্তু আমাকে আর ভয় পেও না, যে কটা দিন পিসিমার দরকার হবে সেই কটা দিন আমাকে একটুখানি কাজ করতে দাও, তারপরে আমি চলে যাব।
কাল রাজলক্ষ্মী যখন আশার হাত নিয়ে মহেন্দ্রের হাতে দিলেন, তখন আশা মন থেকে সমস্ত অভিমান মুছে ফেলে সম্পূর্ণভাবে মহেন্দ্রের কাছে আত্মসমর্পণ করেছিল। আজ বিনোদিনীকে সামনে দেখে তার সবকিছু মনে পড়তে লাগল। একে মহেন্দ্র একদিন ভালোবেসেছিল, একে এখনো হয়তো মনে মনে ভালোবাসে, এ কথা তার বুকের ভিতরে ঢেউয়ের মতো ফুলে ফুলে উঠতে লাগল। কিছুক্ষণ পরেই মহেন্দ্র জেগে উঠবে, বিনোদিনীকে দেখবে, কে জানে কি চোখে দেখবে। কাল রাতে আশা তার সমস্ত সংসারকে নিষ্কণ্টক দেখেছিল, আজ সকালে উঠেই দেখল কাঁটা গাছ তার ঘরের প্রাঙ্গণে। হৃদয়ের ভার নিয়ে আশা রাজলক্ষ্মীর ঘরে প্রবেশ করে বলল,
মাসিমা, তুমি সমস্ত রাত বসে আছো, যাও তুমি এবার শুতে যাও।
অন্নপূর্ণা আশার মুখের দিকে ভালো করে তাকিয়ে বললেন,
চুনি, যদি সুখী হতে চাস তো
তবে সব কথা মনে রাখিস নে। অন্যকে দোষী করে যেটুকু সুখ, দোষ মনে রাখবার দুঃখ তার চেয়ে ঢের বেশি।
মাসিমা, আমি মনে কিছু পুষে রাখতে চাই না, আমি তো ভুলতেই চাই কিন্তু ভুলতে পারি না।
জানি বাছা, তুই ঠিক বলেছিস, উপদেশ দেওয়া সহজ, তবু আমি তোকে একটা উপায় বলে দিচ্ছি। যেন সবকিছু ভুলে গেছিস এমন ভাব তোকে করতে হবে, তাহলে ভেতরেও সব ভুলে যাবি। এ কথা মনে রাখিস জুনি, তুই যদি না ভুলিস তবে অন্যকেও মনে করিয়ে রাখবি। তুই নিজের ইচ্ছায় না পারিস, আমি তোকে আদেশ করছি, তুই বিনোদিনীর সঙ্গে এমন ব্যবহার কর যেন সে কখনো তোর কোনো অনিষ্ট করেনি, এবং তাকে দিয়ে তোর কোনো অনিষ্টের কোনো আশঙ্কা নেই।
কি করতে হবে বলো?
বিনোদিনী এখন বিহারীর জন্য চা তৈরি করছে, তুই দুধ চিনি পেয়ালা নিয়ে যা, দুজনে মিলে কাজ কর, এটা সহজ কাজ। কিন্তু আমার আরেকটি কথা আছে, সেইটি আরো শক্ত, সেটা তোকে পালন করতেই হবে। দেখ, মাঝে মাঝে মহেন্দ্রের সঙ্গে বিনোদিনীর দেখা হবেই, তখন তোর মনে কি হবে সে আমি জানি, কিন্তু সে সময় তুই ভুলেও গোপনে মহেন্দ্রের ভাব কিংবা বিনোদিনীর ভাব দেখবার চেষ্টা মাত্রও করিস নে। বুক ফেটে গেলেও চুনি, তোকে অবিচলিত থাকতে হবে। মহেন্দ্র এটা জানবে যে তুই তাকে সন্দেহ করিস না, শোক করিস না, তোর মনে ভয় নেই, চিন্তা নেই, আবার যেন সব ঠিক হয়ে গিয়েছে। মহেন্দ্র কি আর কেউ তোর মুখ দেখে নিজেকে অপরাধী বলে মনে করবে না। চুনি, এটা আমার অনুরোধ বা উপদেশ নয়, তোর মাসিমার আদেশ। আমি যখন কাশী চলে যাব, আমার এই কথাটি একদিনের জন্য ভুলিস নে।
আশা চায়ের পেয়ালা নিয়ে বিনোদিনীর কাছে এসে বলল,
জল কি গরম হয়েছে? আমি চায়ের দুধ এনেছি।
বিনোদিনী অবাক হয়ে তার মুখের দিকে তাকাল।
বিহারী ঠাকুরপো বারান্দায় বসে আছেন, তুমি চা তার কাছে পাঠিয়ে দাও, আমি ততক্ষণ পিসিমার মুখ ধোবার বন্দোবস্ত করে রাখি, তিনি বোধ হয় এখনই উঠবেন।
বিনোদিনী চা নিয়ে বিহারীর কাছে গেল না। বিহারী তার ভালোবাসা স্বীকার করে তাকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার নিজের ইচ্ছে মতো খাটাতে তার সংকোচ হতে লাগল। অধিকার লাভের যে মর্যাদা আছে, সেই মর্যাদা রক্ষা করতে হলে অধিকার প্রয়োগকে সংযত করতে হয়। এখন বিহারী তাকে নিজে না ডাকলে, কোনো একটা উপলক্ষ করে বিনোদিনী তার কাছে আর যেতে পারে না। বলতে বলতেই মহেন্দ্র এসে উপস্থিত হল। আশার বুকের ভিতরটা ধড়াস করে উঠল, তবু সে নিজেকে সংবরণ করে স্বাভাবিক গলায় তাকে বলল,
তুমি এত ভোরে উঠলে যে, যদি তোমার আড়লে কি ঘুম ভেঙে যায়, আমি তো জানলা দরজা সব বন্ধ করে এলাম।
বিনোদিনীর সামনে আশাকে এইরকম সহজভাবে কথা বলতে শুনে মহেন্দ্রের বুকের একটা পাথর যেন নেমে গেল।
মা কেমন আছেন তাই দেখতে এলাম।
হ্যাঁ, তিনি এখন ঘুমোচ্ছেন, তুমি আর যেও না, বিহারী ঠাকুরপো বলেছেন তিনি আজ অনেকটা ভালো আছেন, অনেকদিন পরে কাল তিনি সমস্ত রাত ভালো করে ঘুমিয়েছেন।
যাক, শান্তি। আচ্ছা, কাকিমা কোথায়?
আশা তাঁর ঘর দেখিয়ে দিল। আশার এই দৃঢ়তা ও সংযম দেখে বিনোদিনীও আশ্চর্য হয়ে গেল। মহেন্দ্র অন্নপূর্ণার ঘরে গিয়ে ডাকল,
কাকিমা।
অন্নপূর্ণা যদিও ভোরে স্নান করে পূজায় বসবেন ভেবেছিলেন,
কাকিমা আমি পাপিষ্ঠ, তোমাদের কাছে আসতে আমার লজ্জা করে।
ছি ছি, ও কথা বলিস না মহিন, ছেলে ধুলো মেখেও মার কোলে এসে বসে।
কিন্তু আমার এ ধুলো কিছুতেই মুছবে না কাকিমা।
ও দু একবার ঝাড়লেই চলে যাবে। মহিন, ভালোই হয়েছে, নিজেকে ভালো বলে তোর অহংকার ছিল, নিজের উপর তোর বড় বেশি বিশ্বাস ছিল, পাপের ঝড়ে তোর সে গর্বটুকু ভেঙে গিয়েছে।
কাকিমা, এবার তোমাকে আজ ছেড়ে দেব না, তুমি চলে গিয়েই আজ আমার এই দুর্গতি।
আমি থেকে যে দুর্গতি ঠেকিয়ে রাখতাম, সে দুর্গতি একবার ঘটে যাওয়াই ভালো, এখন হাত তোর আমাকে কোনো দরকার হবে না।
বাইরে থেকে সাড়া পাওয়া গেল।
কাকিমা, আন্নিকে বসেছ নাকি?
না, তুই আয়।
বিহারি ঘরে এসে এত সকালে মহেন্দ্রকে উঠতে দেখে বলল,
মহিন্দা, আজ তোমার জীবনে বোধহয় প্রথম সূর্যোদয় দেখলে।
হ্যাঁ বিহারি, আজ আমার জীবনে প্রথম সূর্যোদয়। বিহারীর বোধ হয় কাকিমার সঙ্গে কোনো পরামর্শ আছে, আমি যাই।
তোমাকেও না হয় ক্যাবিনেটের মিনিস্টার করে নেওয়া গেল। তোমার কাছে আমি তো কখনো কিছু গোপন করিনি, যদি আপত্তি না করো আজও করব না।
আমি আপত্তি করব, তবে আর দাবি করতে পারি না। তুমি যদি আমার কাছে কিছু গোপন না করো, তবে আমিও নিজেকে আবার শ্রদ্ধা করতে পারব।
আজকাল মহেন্দ্রের সামনে সকল কথা অসংকোচে বলা কঠিন, সে তবুও জোর করে বলল,
বিনোদিনীকে বিয়ে করব এমন একটা কথা উঠেছিল, কাকিমার সঙ্গে সেই সম্বন্ধে আমি কথাবার্তা বলতে এসেছি।
মহেন্দ্র সংকুচিত হয়ে উঠল।
এ আবার কি কথা বিহারী?
বিহারী, এই বিয়ের কোনো প্রয়োজন নেই।
এ বিয়ের প্রস্তাবে কি বিনোদিনীর কোনো সম্পর্ক আছে?
একেবারেই না।
সে কি এতে রাজি হবে?
বিনোদিনী কেন রাজি হবে না কাকিমা? আমি জানি সে বিহারীকে খুব শ্রদ্ধা করে, এমন আশ্রয় সে কি ইচ্ছে করে ছেড়ে দিতে পারে?
মহিন্দা, আমি বিনোদিনীকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, সে তা প্রত্যাখ্যান করেছে।
শুনে মহেন্দ্র চুপ করে রইল। ভালোই মন্দই দু তিন দিন রাজলক্ষ্মীর কেটে গেল। একদিন সকালে রাজলক্ষ্মীর কষ্ট কমে এল, সেই দিন তিনি মহেন্দ্রকে ডেকে বললেন,
আর আমার বেশিক্ষণ সময় নেই, কিন্তু আমি বড় সুখে মরলাম রে মহিন, আমার কোনো দুঃখ নেই। তুই যখন ছোট ছিলি তখন তোকে নিয়ে আমার যে আনন্দ ছিল, আর সেই আনন্দে আমার বুক ভরে উঠেছে। তুই আমার কোলের ছেলে, আমার বুকের ধন, তোর সমস্ত কষ্ট নিয়ে আমি চলে যাচ্ছি বাবা, এই আমার সবচেয়ে বড় সুখ।
এই বলে রাজলক্ষ্মী মহেন্দ্রের মুখে গায়ে হাত বোলাতে লাগলেন।
লক্ষ্মী তোর ঘরে রইল, বৌমাকে আমার চাবিটা দিস, আমি সব গুছিয়ে রেখেছি, তোদের ঘর কন্যা জিনিসের কোনো অভাব হবে না। আরেকটি কথা আমি বলি মনে, আমার বাক্সে 2000 টাকার নোট আছে, তা আমি বিনোদিনীকে দিলাম, সেই বিধবা একাকিনী, এই সুদ থেকে তার বেশ চলে যাবে। কিন্তু মহিন, তাকে তোদের সংসারের ভিতরে রাখিস নি, তোর কাছে আমার এই অনুরোধ রইল বাবা।
বিহারীকে ডেকে রাজলক্ষ্মী বললেন,
বাবা বিহারী, কাল মহিন বলছিল তুই গরিব ভদ্রলোকদের চিকিৎসার জন্য একটি বাগান বাড়ি করেছিস, ভগবান তোকে দীর্ঘজীবী করে গরিবের ভালো করুন। আমার ভীষণ শ্বশুর আমাকে এখানে গ্রাম যৌতুক দিয়েছে, সে গ্রামখানি আমি তোকে দিলাম, তোর গরিবদের কাজে লাগাস, তাতে আমার শ্বশুরের উন্নতি হবে।
সুখের সংসার দেখে রাজলক্ষ্মী চোখ বুঝলেন। রাজলক্ষ্মীর মৃত্যু হলে পর শ্রাদ্ধ শেষে মহেন্দ্র বলল,
ভাই বিহারী, আমি ডাক্তারই জানি, তুমি যে কাজ শুরু করেছো আমাকেও তার সাথে যুক্ত হতে দাও। চুনি এখন যেরকম গিন্নি হয়ে উঠেছে, সেই তোমার অনেক সাহায্য করতে পারবে। আমরা সকলে সেখানেই থাকব।
মহিন্দা, ভালো করে ভেবে দেখো, এ কাজ কি বরাবর তোমার ভালো লাগবে? বৈরাগ্যের ক্ষণিক উচ্ছ্বাসের মুখে একটা স্থায়ী ভার নিয়ে বসো না।
বিহারী, তুমিও ভেবে দেখো, যে জীবন আমি তৈরি করেছি তাতে অবসাদ হওয়ার সম্ভাবনা বেশি। কোনো সঠিক কাজে ব্যস্ত থাকলে সেই সমস্ত কিছু ভুলতে পারব। তোমার কাজের মধ্যে আমাকে স্থান দিতেই হবে বিহারী।
অন্নপূর্ণা ও বিহারী বসে আগেকার দিনের কথা আলোচনা করছিলেন। অন্নপূর্ণার কাশি যাওয়ার সময় হয়ে এল। বিনোদিনী দরজার কাছে এসে বলল,
কাকিমা, আমি কি এখানে একটু বসতে পারি?
এসো এসো বাচ্চা, বসো।
বিনোদিনীর সাথে দু চারটে কথা বলে বিছানা তুলতে অন্নপূর্ণা বারান্দায় চলে গেলেন।
এখন আমি কি করব বলে দাও।
বুঠান, তুমিই বলো তুমি কি করতে চাও।
শুনলাম গরিবদের চিকিৎসার জন্য গঙ্গার ধারে তুমি একখানি বাগান বাড়ি করেছ। আমি সেখানে তোমার কাছে সাহায্য করব, কিছু না হয়তো রান্না করে দেব।
বুঠান, আমি অনেক ভেবেছি, নানান হাঙ্গামে আমাদের জীবন অনেক জটিল হয়ে পড়েছে। এখন নিভৃতে বসে সেই জট ছাড়াবার সময় এসেছে। এখন হৃদয় যা চায় তাকে আর প্রশ্রয় দিতে সাহস হয় না। আগে যদি সবকিছু ঠিক থাকত তাহলে তুমিই আমার জীবন সম্পূর্ণ করতে। এখন তোমার থেকে নিজেকে বঞ্চিত হতেই হবে। এখন আর সুখের জন্য চেষ্টা বৃথা। এখন কেবল আস্তে আস্তে সমস্ত ভাঙচুর সারিয়ে নিতে হবে।
এই সময় অন্নপূর্ণা ঘরে ঢুকতেই বিনোদিনী বলল,
মা, আমাকে তোমার পায়ে আশ্রয় দিতেই হবে। পাপিষ্ঠা বলে আমাকে তুমি দূরে সরিয়ে দিও না।
চলো, আমার সঙ্গেই চলো।
অন্নপূর্ণা ও বিনোদিনীর কাশিতে যাবার দিন কোনোভাবে বিহারী একান্তে বিনোদিনীর সাথে দেখা করল।
বুঠান, তোমার একটা কিছু চিহ্ন আমি কাছে রাখতে চাই।
আমার এমন কি আছে যা চিহ্নের মতো কাছে রাখতে পারো?
ইংরেজের একটা প্রথা আছে, প্রিয়জনের একগুচ্ছ চুল স্মরণের জন্য রেখে দেয়। যদি তুমি
আমার চুল নিয়ে কি করবে? আমি হতভাগিনী, তোমার কাজে থাকতে পারবো না, কিন্তু এমন একটা কিছু দিতে চাই যা তোমার কাজে সাহায্য করবে। বলো, তুমি নিতে চাও?
বিহারী সম্মতি জানাতে তখন বিনোদিনী তার আঁচলের গিঁট খুলে হাজার টাকার দুখানা নোট বিহারীর হাতে দিল। বিহারী গভীর আবেগের সাথে স্থির দৃষ্টিতে বিনোদিনীর মুখের দিকে তাকিয়ে রইল।
আমি কি তোমাকে কিছু দিতে পারবো না?
তোমার চিহ্ন আমার কাছে আছে, সেটাই আমার অলংকার, সেটা কেউ কোনো দিন কেড়ে নিতে পারবে না। আমার আর কিছু দরকার নেই।
এই বলে সে নিজের হাতে সেই কাটা দাগটা দেখাল। বিহারী আশ্চর্য হয়ে গেল।
তুমি জানো না, এ তোমারই দেওয়া আঘাত, এবং এ আঘাত তোমারই উপযুক্ত, এ তুমি ফেরাতেও পারবে না।
মাসিমার উপদেশ সত্ত্বেও আশা বিনোদিনী সম্বন্ধে মনকে নিষ্কণ্টক করতে পারেনি। রাজলক্ষ্মীর সেবায় দুজনে একসাথে কাজ করেছে, কিন্তু আশা যখনই বিনোদিনীকে দেখেছে তখনই তার বুকের ভিতর কষ্ট হয়েছে। বিনোদিনীর কাছ থেকে সামান্য কোনো সেবা নিতেও তার সমস্ত শরীর বিমুখ হয়েছে। কিন্তু আজ যখন বিদায় বেলা উপস্থিত হল, মাসিমা সংসার থেকে দ্বিতীয়বার চলে যাচ্ছেন বলে আশার হৃদয় আর্দ্র হয়ে গেল। সেই সঙ্গে বিনোদিনীর প্রতি তার করুণা হল। যে একেবারে চলে যাচ্ছে তাকে ক্ষমা করতে পারে না এমন কঠিন হৃদয় কমই আছে। আশা জানত বিনোদিনী মহেন্দ্রকে ভালোবাসে। মহেন্দ্রকে ভালোবাসবে নাই বা কেন? মহেন্দ্রকে ভালোবাসা যে কেমন অমোঘ ও অনিবার্য আশা নিজের হৃদয় দিয়ে উপলব্ধি করেছে। বিনোদিনী মহেন্দ্রকে চিরদিনের জন্য ছেড়ে যাচ্ছে, তার যে দুর্বিষহ দুঃখ তা আশা অতি বড় শত্রুর জন্য কামনা করতে পারে না। একসময় সে বিনোদিনীকে ভালোবেসেছিল, সেই ভালোবাসা তাকে স্পর্শ করল। সে ধীরে ধীরে বিনোদিনীর কাছে এসে অত্যন্ত করুণা, স্নেহ ও বিষাদের সঙ্গে মৃদু স্বরে বলল,
দিদি তুমি চললে?
হ্যাঁ রে বোন, আমার যাবার সময় এসেছে। একসময় তুমি আমাকে ভালোবেসেছিলে, এখন সুখের দিনে সেই ভালোবাসার একটুখানি আমার জন্য রেখো ভাই, আর সব ভুলে যেও।
মহেন্দ্র এসে প্রণাম করে বলল,
বৌঠান মাফ করো।
তুমিও মাফ করো ঠাকুরপো, ভগবান তোমাদের চির সুখী করুন।
তবু মনে রেখো তবু মনে রেখো যদি দূরে যাই চলে তবু মনে রেখো।
না, আমি সত্যি বলছি তোমাকে আমি বিয়ে করব।
এই পাপিষ্ঠাকে উদ্ধার করবার জন্য?
না, আমি তোমাকে ভালোবাসি বলে, শ্রদ্ধা করি বলে।
এই আমার শেষ পুরস্কার, এই যেটুকু স্বীকার করলে এর বেশি আর কিছুই আমি চাই না। পেলেও তা থাকবে না, ধর্ম কখনো তা সহ্য করবে না।
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাই ছায়ার মতো আছি নাই আছি মনে রেখো।
এখনকার মতো গপ্প বিরে থেকে সময় শেষ, পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প বিরে থেকে আপনার গপ্পের প্লেলিস্ট।